This track was downloaded from fusionbd.com.
জি গুরু, আপনাকে আসসালামু আলাইকুম। আপনার সাথে সাথে 30 লক্ষ মানুষ যারা আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানিয়ে আমি আমার জীবনের কথাগুলো শুরু করতে চাচ্ছি। আমি আসলে ছোটবেলা থেকে খুবই চঞ্চল টাইপের একটা মেয়ে ছিলাম, আর বাবা মার প্রচন্ড ভালোবাসা পাইছি ছোটবেলা থেকে। বাবা মা প্রচন্ড ভালোবাসছে। আমি যখন খুবই ছোট থাকি তখন আমার বাবা আমার কারণে, সে মাত্র 3 দিন হয়েছে সৌদি আরবে ছিল, ওখান থেকে চলে আসছে। সে একটা বাজে স্বপ্ন দেখছে, সেই কারণে সে 3 দিনের মাথায় বাংলাদেশে চলে আসছে। তো এইরকম বাবা প্রচন্ড ভালোবাসে। আমি আমাদের ফ্যামিলিতে 3 ভাই বোন, এর মধ্যে আমি বড়, কিন্তু আসলে এতটা দুষ্টামি করি আর এত ভালোবাসে বাবা মা, যার কারণে ফ্যামিলিতে আমি সবাই ছোট। আর আমি আমার বাবা মা মানে আমার বাবা এখনো বলে যে আমার ভিতরে এখনো ম্যাচুরিটি আসেনি, আমি এখনো ছোটদের মতো চিল্লাচিল্লি করি, আর হাসি আসলে হাসি আর থামে না, প্রচন্ড হাসতে থাকি। এতটাই হাসি যে হাসির কারণে বাবা অন্য রুম থেকে আইসা দাঁড়ায় দাঁড়ায় চুপ করে হাসি দেখার, তিনিও হাসতে থাকে। এরকম তো পড়াশোনা করলাম, ম্যাট্রিক শেষ হইলো আমার। ম্যাট্রিক শেষ হওয়ার পর আমি এসএসসি কমপ্লিট করলাম, মোটামুটি খুবই ভালো রেজাল্ট আসলো, মোটামুটি, খুব একটা বেশি ভালো না। যাই হোক, তারপরে হচ্ছে আমি যে এত চঞ্চল ছিলাম, আমার বাবা এর মধ্যে চঞ্চলতার পরীক্ষা টরীক্ষা শেষ হলো, এর মধ্যে আমার কাজিনের ছেলের বার্থডে ছিল গ্রামে, ওখানে যাবে, তো বাবা বলতেছে যে আমার একটা চাচাতো ভাই আসছে আমেরিকা থেকে, তুমি যাও, আমি থাকি বাংলাদেশে, কারণ তাকে হচ্ছে একটু টাইম দিতে হবে, সে আমাকে প্রায় ফোন দেয়, কথাবার্তা বলে, তাকে শপথ দিতে হবে, তোমরা যাও। তো আমরা 3 ভাই বোন চলে গেলাম, আমার বাবা গেল না, এর জন্য আমার মাও গেল না। তো আমরা গেলাম, তখন জুনের 30 তারিখ ছিল 2012 সাল। তো ওর ছিল আবার টুইন বেবি, এর জন্য লোভ ছিল, লোভের কারণে আমরা 3 ভাই বোনই চলে গেছি দুম করে। আর পিচে দুটা যখন হয়েছে তখন প্রিম্যাচুর ছিল, এর জন্য খুবই সমস্যা ছিল। তো ওদের এনআইসিউ তে রাখা হয়েছে গ্রাম মুন্সিগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসছে। তো আমি কেয়ার হসপিটালে রেখে টেকে, মানে যতদিন ছিল ওরা প্রায় 3 মাস ছিল ঢাকাতে আমাদের বাসায় যাতায়াত। তো এরপর এই কারণে ওদের প্রতি আমার ভালোবাসা অনেকটা তৈরি হয়েছে, যার কারণে ভালোবাসার টানে ওদের কাছে চলে গেছি। বাবা মা গেল কি গেল না কোনো ভূক্ষেপ নাই, বাবা মা যাক না যাক আমরা চলে যাব। 3 ভাই বোনই চলে গেলাম, মানে বার্থডে প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যায় কেক কাটাকাটি, এর মধ্যে আব্বা ফোন দিল যে তোমাকে আগামীকাল সকালে চলে আসতে হবে। কেন চলে আসতে হবে, আমি এই বার্থডে অনুষ্ঠান ছেড়ে চলে আসতে পারবো না, 3-4 দিন প্রোগ্রাম হবে, মাত্র অনুষ্ঠানে কেক কাটবে। আর আমাদের গ্রামের বাড়িতে আবার অনেক ছোট একটু প্রোগ্রাম হইলেই সবাই অনেক প্রোগ্রাম করে, টাকা খরচ করে গায়ে হলুদ করবে, ওইটা করবে, সেটা করবে, মানে পানি আনবে কলসি দিয়ে পুকুর ঘাট থেকে, কলসি করে পানি আনবে সবাই, এটা নিয়ে আবার পানি আনার আগে সবাই শাড়ি পরবে এক কালার, সবাই সাজুগুজু করবে এইরকম, তারপর ওইটা ফটোশুট হবে, ভিডিও হবে, এইরকম, মানে ছোট একটু মানে ইস্যু পেলেই হলো, যে কোনো একটা ইস্যু পাইলেই তারা অনেক বিরাট প্রোগ্রাম করে। এটা হচ্ছে বিক্রমপুরের মানুষের একটা স্বভাব আর কি। যাই হোক, তো এত কান্না করতে ইচ্ছা হচ্ছে যে তার আব্বা বলতেছে যে কালকেই চলে আসতে হবে। আমি বললাম কি কেন চলে আসতে হবে, বলে যে আমার তোমার আম্মা একটু অসুস্থ, তুমি চলে আসো। তো 3 ভাই বোন মিলে ইচ্ছা মতো কাঁদলাম। আমার বোনটা বলতেছে এই তুই ছবি তুলবি না, কি ছবি তুলবো, কাজল নষ্ট হয়ে গেছে, কিভাবে ছবি তুলবো, কান্নাকাটি করতে করতে পুরো কাজল নষ্ট করছে। এখন আমার বোনটা বলতেছে তুই তোর স্বভাব এইরকম, তোর কেউ একটু কিছু বললে কান্দা রান্দা শেষ, একদম কানবি সাথে রান্না করবি, এইরকম স্বভাব। তো যাই হোক, পরের দিন রীতিমতো বাবা বলছে, আর বাবার কথা কোনোদিন ফালাইতে পারি না, সেটা যাই হোক, সে যদি বলে যে তুই আগুনে হাত দে, আমি নির্দ্বিধায় আমি হাত দিব, একটুও দ্বিধাবোধ করবো না, কারণ বাবার প্রতি আমার ছোটবেলা থেকে এত ভালোবাসা তৈরি হয়েছে, মানে সে আমার বন্ধু, সে আমার বাবা, সে আমার সবকিছু, সব, তার জন্য আমি সব করতে পারি। যাই হোক, তারপর হচ্ছে চলে আসলাম 3 ভাই বোন, এসে শুনি যে আমাকে নাকি দেখতে আসবে। আমি তো অবাক, আমাকে দেখতে আসবে, আমি মাত্র বেড়ানো শেষ করে আসলাম, এখনই দেখতে আসবে।
বন্ধুরা, এই যে বাবলি টাইপ, মানে কথার মধ্যে একদম নূপুরের ইনিঝিনি শব্দ, এই মানুষটি দেখতে কেমন সেটা অনেকে দেখতে পাচ্ছেন যারা ইন্টারনেটের মাধ্যমে পিকচারটি দেখছেন ফেসবুক থেকে, কিন্তু যারা দেখতে পাচ্ছে না তাদের স্বার্থে আমি যেহেতু বর্ণনা দিতে পছন্দ করি, মেঘলা বর্ণনাটা দিয়ে আজকের আমাদের হট সিটে বর্ষা আমন্ত্রিত অতিথি।
ওকে, খুবই মানে গোলগাল, খুব মিষ্টি একটা চেহারা, দেখলে যেটা মনে হয় গুগলি গুগলি মুখ টাইপের, আদর করতে ইচ্ছে করে। এন্ড যে ড্রেসটা আজকে পরেছে, এন্ড বলি যে কমপ্লেক্সনটা অনেক ফেয়ার, এন্ড
শুধু ফেয়ার না, অনেক সুন্দর সব মিলিয়ে। আসলে ওর বলছিল যে বাবাকে অনেক পছন্দ করে, বাবা লাডলি হলে চেহারাটা যেমন হওয়া উচিত সেই রকম।
এক্স্যাক্টলি, একদমই যথার্থ। তো ড্রেসের বর্ণনাটা দিই, খুব সুন্দর একটা থ্রি পিস পরেছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশনে, এন্ড মানে ইয়োক দেওয়া উপরে, আর গ্রিন একটা,
আর লেস গুলো হচ্ছে সি গ্রিন এর, তাই তো?
রাইট, মানে ইয়োকটা হচ্ছে সি গ্রিন, ব্ল্যাক এর উপর সি গ্রিন।
আমার তাহলে উন্নতি হয়েছে বলতে পাশে থেকে?
না না, সব সময় ছিল।
এনিওয়ে, আমরা চলে যাচ্ছি সেই সিনথিয়ার কাছে। সিনথিয়া বলছিলেন,
তারপর হচ্ছে আব্বু বলতেছে দেখতে আসবে, আমি রাগে ইচ্ছা মতো মাথায় তেল দিলাম যে দেখতে আসবে আজকে দেখা ছুটে।
সবে তো ম্যাট্রিক দিয়েছেন তখন?
না, ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেছে।
ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন?
হ্যাঁ। তারপরে বলতেছি যে না, আমি বিয়ে তো করবো না, ইচ্ছা মতো মাথায় তেল দিলাম, যেন তেল দিলে একটু কালো কালো দেখা যাবে, পছন্দ যেন না করে। তো এর মধ্যে আব্বা, আমার আম্মা বললো কি যে তুই কি করছিস? আমি বলি কি করছি, আমি চুলে ক্রিম ইউজ করছি। আম্মা বলে না তুই তেল মাখছিস? আমি বলি না আমি ক্রিম ইউজ করছি। তোমার ভাইরা বিদেশ থেকে, আর আবার একটু বলি, আমার ছয়টা বাবা, ছয়টা আমার একটাই ভাগ্নি, আমার আম্মার তিন বোন কিন্তু কারোর মেয়ে নাই, আমার আম্মার মেয়ে আছে সবাই ছেলে। তো খুবই আদরে ছয় মামার এক ভাগ্নি, বাইরে থেকে ইচ্ছা মতো কসমেটিক্স ইউজ করতো, পাঠাইতো, আর আমি ওগুলি সুন্দর মাখতাম। মানে কোথায় কোনটা ইউজ করতে হয় তখন সেটাও ভালো মতো বুঝতাম না, কিন্তু ইচ্ছা মতো নিজের মতো করে ইউজ করে যেতাম। তো এর মধ্যে কি হইলো, তো আম্মা বলতেছে তুই কি আমার ভাইরা বিদেশ থাকে, তুই কি আমার শিখাইতে আসিস কোনটা চুলের ক্রিম আর কোনটা তেল, তুই প্যারাশুট মাখছিস? পরে আমি বলি আচ্ছা মাখলে মাখছি, তোমার কি হয়েছে, যাও তো তুমি। তারপর আমরা তিন ভাই বোন মিলা মানে কথা বলতেছি কেমন হবে কি হবে। আমার ভাই ছোটটা বলতেছে শোন কি বলবো, যদি জুতা পরা থাকে বলবো এই আপনার পাটা একটু দেখান তো, কারণ শুধু আজ। আর আমার মেজ ভাই যেটা, ওটা বলতেছে তোরে যদি দাঁড়াইতে বলে না তুই একটু দাঁড়াবি না, কারণ তুই কিন্তু অনেক মোটা। ও আবার আমাকে সবসময় মোটা বলে। যাই হোক, তারপরে আমি জিজ্ঞেস করলাম আব্বাকে যে আব্বা কে আসবে, কে? আব্বু বলছে না এরকম দেখতে টেকতে আসবে না, তোর আম্মা আসলে একটু বেশি বলে, দেখতে টেকতে আসবে না, আসবে হচ্ছে দেখতে টেকতে আসবে না, কিন্তু আসবে হচ্ছে ওই যে আমার যে ভাইটা আসছে আমেরিকা থেকে, সে তার ওয়াইফ নিয়ে একটু আসবে।
আপনার বাবার চাচাতো ভাই যে?
হ্যাঁ, চাচাতো ভাই যে, সে আসবে। আব্বু বললো, আমি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রেডি টেডি হই, দেখি কিভাবে আসে। আমি আর সেদিন চুলে শ্যাম্পু করলাম না, যেমন তেল ছিল ওই রকমই, সাজুগুজু কিচ্ছু করি নাই, ওইভাবেই যেমন ভাবে ছিলাম ওইভাবেই আসি। তো আব্বু এসে বলতেছে আরে তোরে তো প্রতিদিন যেমন লাগে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে, তোর আজকে পুরা কালি কালি লাগতেছে, তুই এই কাইলা ভূত কই থেকে আসলে? আমার আমার সন্তানরা তো কালো না, তুই আমার ফ্যামিলির থেকে সবচেয়ে কালো। আব্বু আমার রাগাইতেছে এই তোর এটা হয় নাই, আমি সাজুগুজু করতেছি মানে আসবে তারা একটু প্রিপেয়ার না সাজলে আবার বাবা বলবে যে, বাবা মনে করবে যে তার অনিচ্ছার আমি যাচ্ছি, তার পছন্দটা আমি মানে চাইতেছি না। তো আমি বাবাকে কষ্ট দিতে চাই না কোনো কারণে, না নিজে কষ্ট পাবো কিন্তু বাবাকে না। তো এর মধ্যে বাবা বলতেছে এই তোর কাজল হয়টা হয় নাই, তোর লিপস্টিক হয় নাই, তুই টিপ দে, তুই এমন করলি কেন, তুই তুই এইভাবে উন্নানে, তুই উঁচু জুতা পর। আমি বলি আচ্ছা আব্বা শোনো, আমি যেমন তেমনই থাকি না, উঁচু জুতা পরার দরকারটা কি? তো এর মধ্যে আব্বা বলে যে ঠিক আছে। তো আসলো আমার আব্বুর চাচাতো ভাই আসলো, উনি 2 কেজি মিষ্টি আর হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসলো। তো যখন ওইটা দেখছি আমি, আমি বলি ও মা সে নাই আমেরিকায় থাকে, সে এগুলি কি নিয়ে আসছে? 2 কেজি মিষ্টি, এই যে আমাদের পাশের আমাদের এলাকার মধ্যে সস্তা মিষ্টি, এগুলি কি আনছে? তো আমার মধ্যে না একটু কেমন জানি একটা নেগেটিভিটি তৈরি হইলো যে এটা কি অবস্থা, এসব বিস্কিট পাইনাপেল এগুলি জীবনে এসব বিস্কিট আমরা খাই নাই আসলে, যদিও মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তারপরও মানে শৌখিনতার মধ্যে একদম এক্সপার্ট ছিলাম, যেহেতু বাবাকে খুব বেশি একটা বেয়ার করতে হইতো না, নিজে টিউশনি করতাম, তারপর হচ্ছে আমার মামাকে মামারা দিত এরকম। তো শৌখিনতা যত পারি করছি লাইফে, অনেক শৌখিনতা করছি। যাই হোক, তারপরে মা আসলো, আমার বাবা চাচাতো ভাই উনি আসলো, ওনার সাথে ওনার ছোট ভাই আসলো আর ওনার ছোট ভাইয়ের ওয়াইফ আসলো। তারা যে আগে থেকে প্ল্যান করে আসছে সেগুলি আসলে আব্বা জানে না। তো আসলো, আসার পর বলতেছে যে আমার বাবাকে বলতেছে যে এর আগে ও আচ্ছা এর আগে ফোনে বলছে যে আমার মাকে আমি চাই। তা আমার আব্বা বলতেছে মা মানে বলে সিনথিয়াকে আমি চাই আমার ছেলের জন্য, আমার মেজো ছেলে সে তো ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওর জন্য আমি সিনথিয়াকে চাই। তো আব্বু বললো কি যে সিনথিয়াকে আমার এতটুক মেয়ে, আমার মেয়ে তো খুবই বোকা টোকা, মানে ও হচ্ছে মানে একটা কথা বললো ওই সবার সামনে যে কথাটা বললো ওই কথাটা যে কতটুকু ওয়েট পূর্ণ বা কে রিয়েক্ট করবে বা কে মন খারাপ করছে এরকম কিছু বুঝবে না, সে তার মধ্যে দুম করে কথাটা বলে দিবে এরকম স্বভাব আর মেয়েটা। তো আব্বু খুবই টেনশন, এক হিসাবে আব্বু চায় বিয়ে হয়ে যাক, আবার চায় যে বিয়ে না হোক। সে হলো ঠিক আছে যাই হোক, ফোনে বলছে তো ঠিক আছে আপনারা আসতে চাচ্ছেন আসেন। তো আসছে, মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করছে, খুব বেশি একটা না, এই টি পার্টির মতো যে রকম খাবার, কেক টেক কোক টোক বিস্কিট, এর মধ্যেও প্রায় 27 আইটেম হইছে। কারণ আমার আব্বু খুবই হাত বড় স্বভাবের, সে হচ্ছে কোন গেস্ট আসলে তাকে আর কি, তার যে টাকা নাই তার যে কষ্ট সেটা কখনোই বুঝতে দিবে না।
টি পার্টিতে 27টা আইটেম, সিনথিয়া যদি দাওয়াত নাও দেয় একদিন হাজির হয়ে যেতে হবে দেখলাম।
সেটাই
অবশ্যই। আচ্ছা তারপরে আসলো, আসার পরে তারা তাদের ওইগুলি, কিন্তু আমি আব্বুকে মানে ওই যে মিষ্টি ওইটা দেখে বলতেছি দূর আব্বু কাদের জন্য এগুলি করছে, 2 কেজি মিষ্টি আর একটা পাইনাপেলের বিস্কিট নিয়ে আসছে তাদের জন্য, খুবই হাসি পাচ্ছে। আমার কাছে মনে হইতেছে না সে আমেরিকায় থাকে এতদিন ধরে, আমেরিকাতে প্রায় 8 বছর, হাসতেছি হাসতেছি আমার আব্বু বলতেছে তুই হাসিটা তো শুনবো ঘর থেকে। তো যাই হোক খাইলো টাইলো ওনারা খাই, আর পরে আমাকে এখন যথারীতি আর কি যা হয় বাঙালি মেয়েদের কপালে যে শ্বশুরবাড়ির মানুষটা বসে আসবে তাদের সাথে, মানে হচ্ছে ডিসপ্লে করা মেয়েদের ওইভাবে, এখন আমাকে আমার ভাই বলতেছে যা ভাই যা ভালো মতো গেটক করবি বুঝছস, তুই কিন্তু মোটেই তুই সোজা সোজা থাকবি পিছন হবি না। তো বলছে বলার পরে তারপর আমি বললাম তুই সবসময় আমার মোটা বলিস দেখিস,
সেই তো সিনথিয়া দুনিয়া এত আগায় যাচ্ছে, বাংলাদেশ কত ডেভেলপ, কিন্তু এখনো মা হাঁটো তো দেখি, মা তোমার চুলটা একটু দেখি,
হ্যাঁ এটা থাকবেই,
একটা গান শোনাও তো,
এগুলি কেন যে হয়,
ডাল রান্না করতে গিয়ে কতখানি লবণ দেওয়া লাগে
সত্যি কথা কি গুরু। আমার শ্বশুরবাড়ি থেকে যখন দেখতে আসছিল তখন আমার শাশুড়িও বলছিল দেখলে তোমার চুলটা কত বড়
দেখাইছিলে,
খুবই হাসি পাইছে গুরু, আমি হাসিটা আটকে রাখতে পারি না, ইচ্ছাও ওইখানে সবাই আমার হাসি দেখে শুনতেছে, সবাই আমার হাসি দেখে তাকাইছে। ওইখানে আমার আরো রিলেটিভস ছিল, মানে রিলেটিভস হচ্ছে আমারদের বাড়ি কেউ না, আমার ওই যে শ্বশুরবাড়ির সবাই আসছে
ওই পক্ষের ওদের সামনে, তুমি এভাবে
এইভাবে চিৎকার করে হাসতেছি, মানে আমার কেন জানি হাসি পাইছে।
আসলে ও এত বেশি সহজাত হবে কথাগুলো বলছে, আমি কখন আপনি থেকে তুমি বলা শুরু করেছি সিনথিয়াকে আমি টের পাইনি, তুমি বলেই কন্টিনিউ করি কারণ অনেক ছোট সে আমার। হ্যাঁ সিনথিয়া তারপর,
হ্যাঁ তারপর হচ্ছে যাই হোক তারপর তারা গেল। এখন আমার শ্বশুর তো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, সে হচ্ছে অনেক সুন্দর একটা মানুষ, আর সত্যি কথা কি আমি ভাবতাম যে সে এত সুন্দর তার মনটা সত্যি সুন্দর, হয়তো বা সে বুঝে নাই অনেকদিন প্রায় দীর্ঘ 8 বছর আমেরিকায় আছে, বাঙালির যে মানে আপ্যায়নটা যে কারো বাসা গেলে কি কি নিতে হবে সেইটা হয়তো বুঝে না, হয়তো সেজন্য সে এইরকম করছে। যাই হোক তারপর আসছে আমার কি হইলো ওইখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো দেখলো টেকলো, মানে তখন 3 জন মানুষ ছিল সেই দিন, সেটা হচ্ছে 2012 সালের জুলাই মাসের 14 তারিখ, আমার শ্বশুর আর আমার শ্বশুরের ছোট ভাই আর শ্বশুরের ওয়াইফ ছিল, শ্বশুর ছোট ভাইয়ের ওয়াইফ ছিল, এই 3 জনই আসছিল। তো থাকার পরে তখন বাজে হচ্ছে 11:30-12 দুপুর দিকে এরকম অবস্থা। আমি সকালবেলা মুন্সিগঞ্জ থেকে তো বেশিক্ষণ লাগে না ঢাকা আসতে, আমি খুব সকালে 6 বাজে রওনা দিছিলাম, 7:30 মধ্যে বাসায় চলে আসছি আমাদের বাসায়। যাই হোক তারপর হচ্ছে কি হলো ওই শ্বশুর তারা আসলো, এখন আমার আম্মা আমার দেখা মানে দেখলো টেকলো তারপর চলে আসলাম, তখন আর হাতে টাকা পয়সা কোনো কিছুই দেয় নাই। আমি যখন আমার ঘরে চলে আসলাম উঠে তখন আমি দুম করে চলে আসছি, মানে হচ্ছে একটু মানে আমি যে ভদ্র থাকবো সেটা পারতেছি না, কেন জানি আমার হয় না, আসলে আমি যে মানে ডিসাইড করি যে আমি খুবই নম্র থাকবো চুপ থাকবো,
ফাইনালি হয় না,
কখনোই হয় না। তো চলে আসলাম রুমে, আমার রুমে চলে আসছে আমার আম্মা আসছে, আমার আম্মার আমি বসে বসে কথা বলছি, এর মধ্যে আমার শ্বশুর আসছে, শ্বশুর এসে বলতেছে মানে আমার জড়াই ধরা সে আমার গালে চুমু খাইতেছে। আমি না পুরা এই দৃশ্যটা আমার মনটাকে একদম মানে আমার পুরো হৃদয়টাকে ভেঙে চুড়ে গুড়মার করে দিছে, যে আমার বাবার আমি এত ভালোবাসি তার চেয়ে তার প্রতি না ভালোবাসা বেশি সৃষ্টি হয়ে যায় আমার, কারণ আমি বাবার চেয়ে বেশি কাউরে ভালোবাসি।
সেই কারণেই তো সিনথিয়া চুরমারকে গুড়মার বলতেছে, মানে আবেগে। ঠিক আছে সিনথিয়া,
তারপর হচ্ছে আমার শ্বশুর বলতেছে, মা তুমি হচ্ছে আমার মা, আমি ছেলের বউ নিব না, আমি আমার মা নিব, তুমি দেখতে সম্পূর্ণ আমার মায়ের মতো। তো আমার শ্বশুর এই কথাগুলি বলতেছে প্রায় দীর্ঘ দেড় ঘন্টা আমার শ্বশুর এভাবে আমার সাথে আর আমার আম্মার সাথে কথাগুলো, আব্বু আর তার ছোট ভাই আর ছোট ভাইয়ের ওয়াইফ, আমার শ্বশুরের ছোট ভাই ছোট ভাইয়ের ওয়াইফ কথা বলতেছে অন্য রুমে আমার সাথে। আমার আম্মুরে বলতেছে বউ তোমার রান্না অনেক মজা। আমার আম্মা আর কি মানে এমন কোন আইটেম না নাই যে না রান্না করতে পারে, চাইনিজ থেকে শুরু করে সব মানে ইটালিয়ান ফুড টুড অনেক কিছু সে
হচ্ছে,
হ্যাঁ বাসাতে, সে নিজে নিজে কি যে করে কি দিয়ে কি বানায় সে নিজেও জানে না, কিন্তু খাইতে অনেক মজা লাগে।
কন্টিনেন্টাল ফুড যদি বাসায় তৈরি করে তাহলে বলতে হবে সে আসলে রাঁধুনির পর্যায়ে না, শেফের পর্যায়ে চলে গেছে।
কিন্তু আসলে কিন্তু সে বেশি শিক্ষিত না, কিন্তু সে অনেক সুন্দর মানে কোনটা দিয়ে কোনটা মিক্স করতে হয় ইভেন আমি নিজেও জানি না, এত খাবারের আইটেম বা এত এত কিছু ইউজ করতে হয় এই খাবারের মধ্যে এত কিছু জানি না। আমার আম্মা সুন্দর সব গুছায় টুছায় রাখবে একদম সবকিছু, মানে খুবই গুছানো টাইপের একটা মানুষ, সংসার লাইফটা যে কি সুন্দর করে গুছায়। আমি মাঝে মাঝে বলি আম্মা আমি কি করবো জানো, আমার যখন বিয়ে হবে আমার সংসার যখন হবে তখন আমি তোমার নিয়ে আগে গুছায় টুছায় তারপর আমি একদম রেডিমেড ঢুকবো, এরকম বলতাম। তো আম্মা খালি
আমার বন্ধুরা কি বলতেছে কতদিন
অনেক কিছুই বলছেন বন্ধুরা অবশ্যই, যেমন ফেসবুকে জি এম রফিকুল ইসলাম লিখেছেন যে আজকের প্রোগ্রামটা ভালো হবে আশা করছি। রোমান খান লিখেছেন স্টোরিটা অনেক আচ্ছা, ওনার কেন যেন মনে হচ্ছে স্টোরিটা কষ্টের হবে আমি জানি না। আচ্ছা লতিফ লিখেছেন সুইট ভয়েস, এবং অনেক বন্ধু লিখেছেন যে খুব সুইট পেস সুইট ভয়েস, এবং এস কে সুমন তালুকদার লিখেছেন আপুর কথা খুব ভালো লাগছে, আর একজন বন্ধু তো হা 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 করে হেসেই দিয়েছেন। অ্যান্ড টুটুল লিখেছেন সিনথিয়া আপু দেখতে অনেক সুন্দর, আশা করি তার জীবনের কথা শুনতে খুব ভালো লাগবে। এবং আছেন আমাদের সাথে মোহাম্মদ ইফতেখারুল আদনাম লিখেছেন স্যালুট ঢাকা এফএম এত সুন্দর একটা প্রোগ্রাম প্ল্যান করার জন্য। ওকে
তারপর হচ্ছে সে আম্মার সাথে এইসব কথা বললাম, তো আমার শ্বশুর এক পর্যায়ে কি হলো দেড় ঘন্টা কথা বলার পরে আমার আম্মারে যে বউ তোমার, আমার আম্মাকে বউ বলে ডাকতো, বউ তোমার রান্না খুবই মজা, তুমি দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর করে রান্না করতে পারো, আমার আম্মা দেখতে অসম্ভব সুন্দর।
আর কত সুন্দর রে ভাই, তুমি সুন্দর, তোমার বাবারে আমি দেখছি সে সুন্দর, তোমার ভাই প্রিন্সের মতো দেখতে, তোমার মাও অসম্ভব সুন্দর,
অসম্ভব
সুন্দর, এত ছড়াছড়ি অবস্থা।
আসলে কি গুরু আমাদের ফ্যামিলিতে কোনো কালো মানুষ
নেই, কালো হলেই যে যেমন আমি কালো কিন্তু সুন্দর, তুমি বলো কালো হলেও সুন্দর হতে পারে, সুন্দর বলতে যা বোঝায় অ্যাকচুয়ালি আসলে সবাই তোমরা আসলেই সুন্দর। আমি তো দেখেছি দেখলাম আর কি, তোমাকে দেখলাম তোমার বাবা এবং ভাইকেও দেখলাম আমি, আর তোমার মায়ের কথা তোমার মুখ থেকে শুনলাম, মানে সৌন্দর্য একদম সুন্দরের দেবী সেদিন মানে তোমাদের বাসাতে একদম ভর করেছে বোঝাই যাচ্ছে। তারপর
আসলে গুরু আমার আম্মা দেখতে যতটা সুন্দর সে ততটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং গুছানো, সে অনেক গুছানো। তো তারপর কি হইলো, সে আমার শ্বশুর দেড় ঘন্টা এইসব কথা বললো যে বউ তোমার আমার আম্মাকে মানে অনেক ইমপ্রেস করলো, তারপর শুরু হয়েছে আমাকে তুমি অনেক সুন্দর, তোমার তুমি এটা তুমি ওইটা তুমি সেটা এইরকম বিভিন্ন কথা, তোমার বাবার কাছ থেকে এটা শুনছি, শোনা শোনা তোমার প্রতি এক ধরনের আমার ভালো লাগা সৃষ্টি হয়েছে, আমার মনে হয়েছে যে তুমি আমার মায়ের মতো, তোমাকে আমার মায়ের মতোই দেখা যায়, তোমাকে আমি বউ নিব না তো আমি আমার মা নিব বাসায়, এইভাবে বলতেছে। আমি এই কথা শুনে আমার মানে আমি আসলে চোখ দিয়ে আর পানি রাখতে পারি না, একদম কান্না করে ফেললাম যে আমার শ্বশুর এইভাবে বলতেছেন, সত্যি সত্যি এই মানুষটা অনেক ভালো, যে একটা মানুষ একটা মানুষকে খুব ভিতর থেকে ভালো না হইলে ভালো বলতে পারে না, সে আমাকে মা বলে ডাকছে এটা বিশাল কিছু। এক পর্যায়ে সে আমাকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে আমার শ্বশুর, আমি চিৎকার করে কাঁদতেছে আমার এমন ভাবে, ফার্স্টে তো সে আমাকে জড়ায় ধরে কিস করলো অনেকগুলি কিস করছে, যে তার মার মতো লাগে, তার মা মারা গেছে এতদিন পরে সে আরেকটা মারে চুমু খাইতে পারলো আরেকটা মায়ের মুখে, এভাবে বললো আমাকে সে জড়ায় ধইরা মানে তার বুকের ভিতরে আমারকে একদম মনে হয় যে একদম একটা বল সে বুকে ধরে রাখছে, এমন ভাবে সে কান্না করতেছে আমি তার মুখের দিকে হা করে তাকাইছি যে এই লোকটা এমন করে কান্দতেছে কে, আমার নিবে ঠিক আছে কিন্তু এমন করে কান্না করে কি হইলো, আমি হাসবো না কানবো, আমি ওই যে তখন
ভাগ্যিস তখন হাসুনি তো
অ্যাটলিস্ট
না
তখন হাসি নাই কিন্তু হাসিটা চোখ দিয়ে পানিও পড়তেছে আবার হাসতেছি
কাজী
সেটাই
কাজী ক্যারেক্টার। হ্যাঁ সিনথিয়া
তো এরপরে কান্না করতেছে, প্রায় অনেকক্ষণ কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পর আমি বলতেছি, আমাকে বলতেছি, তুমি কথা দাও তুমি আর কারো বাড়ির মা হবে না, তুমি আমারই মা হবা, আমি তোমারই, আমি তোমারই ছেলে হইতে চাই, আমি তোমাকেই আমার ছেলের জন্য নিব, আমার মাকে আমি ঘরে তুলব, তোমার যে কোনো চাহিদা, তোমার যা ইচ্ছা, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট আমি করব। আমি বলছি যে দেখ, আমার বাবার তো এখনো অর্থনৈতিক অবস্থা বেশ একটা ভালো না, এখন বিয়ে দিতে পারবে না। বলছে যে তোমার বাবার কি লাগবে, তোমার বাবাকে 5 বছর চলার জন্য আমি ক্যাশ টাকা দিয়ে যাব, আমি চেক লিখে দিয়ে যাব, তারপর ছোট ভাইয়ের কথা সবাই সে একদম 1.5 বছরের মধ্যে আমেরিকায় নিয়ে যাবো, এরকম আর কি। যাই হোক, সে হচ্ছে আমেরিকায় থাকে, তো আমেরিকা।
আমরা এই যে ইনফরমেশন গুলো একের পর এক আসছে এবং বন্ধুরাও কিন্তু বিষয় নিয়ে কমেন্টস করছে, দুই একটা কমেন্টস একটু নিয়ে নিই।
ওকে, আছেন, এসএমএস করেছেন আমাদেরকে সৌরভ নবগঞ্জ থেকে, লিখেছেন, গুরু সিনথিয়া আপুর কথা বলার স্টাইলটা আমার খুবই ভালো লাগছে। মোহাম্মদ সাইফুল ইসলাম এসএমএস করেছেন কুমিল্লা থেকে, লিখেছেন, গুরু আর কত হাসবো, অনেকদিন পরে অনেক হাসছি, গুরু আপনাকে হাজার সালাম এন্ড থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফেসবুকে আছেন সজীব হোসেন, লিখেছেন, সিনথিয়ার কণ্ঠ খুব মিষ্টি,
কণ্ঠ মিষ্টি, কথা শুনে ভালো লাগছে, আর কত হাসবো, সব ঠিক আছে, কিন্তু আমি আমি দোয়া করছি যে ফাইনালি কথা বলতে বলতে সিনথিয়া যেন শব্দ খুঁজে পায়। সবে তো শুরু হয়েছে চুরমার কি গুড়মার, শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠিক থাকে সেটার জন্য অপেক্ষা আছে সিনথিয়া। হ্যাঁ, তারপর
আমার শ্বশুর এমন ভাবে কানসে, আর উনি খুবই ফর্সা একজন মানুষ, খুবই মোটাসোটা, কানতে কানতে তার চেহারাটা পুরো লাল হয়ে গেল, লাল হয়ে সে হেসকিউ মারতেছে কানতে কানতে, এইরকম ভাবে কানতেছে। আমি পুরো অবাক হয়ে গেলাম, কেন এইভাবে কানতেছে, সে আমাকেই নিবে, সে আমাকেই তার মা হিসেবে নিবে, ঠিক আছে নিবেন, ভালো কথা, কান্নাকাটি করার দরকার কি, কান্না করতেছে একদম আমার আম্মার হাতে, কানতে কানতে হঠাৎ করে আমার আম্মার হাতে জড়ায় ধরলো যে বউ ফারুক বলছে, আমার আব্বুর নাম ফারুক, ফারুক বলছে যে সিনথিয়ারে দিবে না, আমার ছেলের জন্য দিবে না, এখন ও মেয়ে বিয়ে দিবে না, ও এখন মেন্টালি প্রিপেয়ার্ড না মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু বউ আমি আমার এই মা ছাড়া আমি যাবো না, এরকম। তো ঠিক আছে, আচ্ছা আমাকে বলতেছে সিনথিয়া তুমি কথা দাও, আমাকে নাম ধরে রাখেন, আমাকে মা বলছে ডাইরেক্ট, মা তুমি আমাকে কথা দাও, তোমাকে কথা দাও তো, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও তো। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, তা আমি হাত দিতেছি না, আমার কেমন একটা লাগতেছে, সে আমার হাতটা দুম করে ধরে তার মাথার উপরে রাইখা দিল, রাইখা দিয়ে বলতেছে হ্যাঁ এবার এইবার শপথ নিছো না, এবার আমার বাড়ি ছাড়া আমার মা ছাড়া আর কেউ মা হইতে পারবা না, ঠিক আছে, এত আদর এত ভালোবাসা, আমার বাবার মতোই আমার ভালোবাসে, যেহেতু আমার বাবার ভাই ছিল, সেহেতু বৈশিষ্ট্যগত দিক থেকে একটুখানি বাবার মতো ছিল। যাই হোক, তারপর সে ওই রুম থেকে চলে,
আমার বাবার আপন চাচাতো ভাই, সে
চাচাতো, হ্যাঁ আপন চাচাতো চাচাতো ভাই, চাচাতো চাচাতো ভাই মানে আমার শ্বশুরের দাদা আর আমার বাবার দাদা একই, কিন্তু চাচা আর কি। যাই হোক, আমি রিলেশনের এগুলো আসলে খুব বেশি একটা ভালো বলতে
পারি না, এসব ইগনোর করেন, আপনি মেনে গল্পে চলে আসেন।
তারপর হচ্ছে ওখান থেকে আমার শ্বশুর উঠে কান্না টান্না শেষ করে আমার আব্বুর কাছে আসলো, আমার আব্বু তো ডাইরেক্ট না, আমি মেয়ে বিয়ে দিব না, আর কিভাবে বিয়ে দিব, আমি তো ছেলেকে এখনো দেখি নাই, আপনার ফ্যামিলিতে আমি এখনো যাই না, আপনার বাসায় এখনো যাই না, তাহলে আমি আমার মেয়েকে কিভাবে বিয়ে দিব, মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো ছেলে, তখন বাজে ঘড়িতে 1:45। আমার শ্বশুর বলে যে কোনো সমস্যা নাই, পুরা আমার ফ্যামিলি তোমার বাসায় নিয়ে আসবো, তোমার বউয়ের রান্না খাওয়ার লেগা সব আয়া পড়বো, ঠিক আছে যেমন কথা তেমন কাজ। আমার শ্বশুর দুম করে তার বাসায় ফোন দিয়ে বললো যে এই তোমরা কই, সবাই কি অবস্থা আছো, সবাই ঠিক মতো আসো এই বাসায়, আরে এ বাসায় আসবো মানে আব্বু তো পরে কি বলতেছেন আপনি, এত মানুষ সবাই ওই বাসার সবাই, ঠিক আছে সেদিনই 14 তারিখ আসবে। তো আব্বুকে বলতেছে ফারুক তোমার কিছু করার দরকার নাই, তোমার মানে বউ তো অসুস্থ, আমার আম্মু হচ্ছে কিডনির সমস্যা, ডায়ালিসিস করানো হয়েছে 3 বার, তখন রিসেন্টলি আবার 1 বার করানো হয়েছে, তো সে খুবই কষ্ট হয়ে যায় তার উপরে, আর আমি খুব বেশি একটা পারি না হেল্প করতে তাকে, আর সে আসলে একা একাই করতে পছন্দ করে, কেউ এখানে হেল্প করুক এটা সে চায়ও না, সে নিজের মতো করে গুছায় গুছায় রান্না করবে, সব রান্না করতে পারে, খুব টাইমলি টাইম মেনটেন করে, টাইমলি সে সবকিছু হাজির করে। তো আমার শ্বশুর বাড়ির থেকে সবাই আসবে, এর মধ্যে আব্বা বাজারে যাবে, কি করবে, কারণ এতগুলো মানুষ, তো জিজ্ঞেস করছে কতজন হবে, এই ফ্যামিলি মেম্বার কিচ্ছু করতে হবে না, কোনো কিছুই না, আমার আব্বু তো বাজারে গিয়ে প্রায় 7 থেকে 8 বা 10 পদের ফল হবে, মেবি 10টা আইটেমের ফল, মুরগি, গরু, খাসি, তারপর বড় বড় ইলিশ, পোলার চাল, এগুলি সবই আসছে। আম্মা সুন্দর, আম্মা কান্না করতেছে আর কাটতেছে, কয় আমার আব্বু আর গিয়ে এমনি অনেক জ্বালায় আম্মুকে, গেস্ট টেস্ট নিয়ে আসে, রান্না টান্না করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম ঘরে আছে নাকি না সেটা দেখবে না, নিয়ে খাওয়াইতে হবে গেস্টকে। আম্মা যাই হোক মেয়ে ই করবে আসবে, সেদিন সবকিছু রান্না টান্না করলো, এর মধ্যে রান্না টান্না করার পরে তারা সবাই আসলো 4:30 দিকে। আমার হাজবেন্ড যাকে আর কি সেতু, ওর হাজবেন্ডের নাম সেতু, আসবে সেতুর হোল ফ্যামিলি সাথে। আমার আমার শ্বশুর তো ছিল, কিন্তু এর মধ্যে তাদের আবার রিসিভ করার জন্য আবার সে বাসা গেছিল, তাদের বাসা আমাদের বাসার কাছে শেয়ার পাড়াতে, ওখান থেকে আনতে গেল, সবাইকে দিয়ে আসলো, সবাই দুই গাড়ি, দুইটা গাড়ি ভরা মানুষ, আমার ভাই তো খুশি, দুই গাড়ি আসছে, সবাই এলাকার মানুষ দেখতেছে, এই ফাহিম তোদের বাসায় তো গাড়ি দিয়ে গেস্ট আসছে রে, এই গাড়ি দিয়ে গেস্ট এমনিতে আসে, কারণ আমাদের যে রিলেটিভস আছে তারা সবাই আর কি খুব ধনী টাইপের, গরিবের মধ্যে আমার বাবাই অর্থনৈতিক অবস্থা কম, সবারই বাড়ি টাড়ি গাড়ি টাড়ি সবাই আছে। যাই হোক এরকম আসছে দুই গাড়ি ভরা গেস্ট, তখন তারা যখন আসছে একটা মিষ্টি আনে নাই, আমি খালি মিষ্টি খুঁজি।
আজকে আমার গলাটা বিট্রে করলো, একটু যে প্রাণ খুলে হাসবো তারও কোনো সুযোগ নাই। আমি সিনথিয়ার কথা শুনছি আর বহুদিন পরে এই এই ভালোবাসার বাংলাদেশের আবহ পরিবর্তিত হতে দেখছি। আমরা সিনথিয়ার কাছে আসবো, মন যেহেতু ভালো, মনটাকে আরো ভালো করার উপলক্ষ পাওয়া যায় কিনা সেটি নিয়ে আমি শ্রোতা বন্ধুদের কাছে ফিরে আসবো কয়েকটা টেক্সট নিয়ে নেমে।
ওকে, অনেক বন্ধু আমাদেরকে টেক্সট করেছেন এবং টেক্সট বা এসএমএস করছেন এবং কমেন্ট করছেন ফেসবুকে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকে। লতিফ লিখেছেন, এত হাসি কোথায় রাখবো। আর আছেন রকিং দেবা, লিখেছেন যে আপু তুমি যেমন, তোমার জীবনে কখনোই কোনো দুঃখ আসা উচিত নয়, রাইট। এবং মুনিম আর অর্ক লিখেছেন যে এখনো পর্যন্ত ভালো লাগছে, বাট লাস্ট পর্যন্ত কি হয় জানি না। কাজী নুরে আলম বাবু লিখেছেন ফেসবুকে যে আপনার ফার্স্ট লাইফটা আসলেই অনেক ভালো। ওকে, অ্যান্ড আপনিও বন্ধু আমাদেরকে টেক্সট করবেন এবং এসএমএস করবেন, টেক্সট বা এসএমএস করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন, আর 1660 তে তো আপনি আমাদেরকে এসএমএস করবেনই এবং ফেসবুকে কমেন্ট করবেন। সেক্ষেত্রে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakaifm90.4।
সিনথিয়া অনেক ধন্যবাদ যে বহুদিন পর ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম এর স্টুডিওতে। ইথারে ভারী হয়েছিল কেমন রুদ্ধশ্বাস নাভিশ্বাস দীর্ঘশ্বাসে ভরা এই আবহ, সেটিকে পরিবর্তন করলেন আপনার ইনি ছিনি হাসির শব্দে, আর ছিনঝিন করে উঠা সে কণ্ঠস্বরে এবং এবং চমৎকার চমৎকার কিছু শব্দ সংযোজনে, যেমন চুরমার কি গুড়মার এই ধরনের আর কি। এবং এই রকম কথাবার্তা যখন চলছে তখন আমাদের সাথে যিনি ফোনে আছেন তাকে আমরা ফোনে একটু নিয়ে নিই। তাকে ফোনে নেওয়ার আগে একটু ভূমিকা দিই বন্ধুরা। এখন যে আমাদের সাথে ফোনে যুক্ত হতে যাচ্ছে সে হচ্ছে সাবিনা। আজ তারিখ হচ্ছে 9 থেকে 10 পড়েছি তাই তো মেঘলা?
11তে
পড়েছি,
11তে পড়বো, এখন 11টা
পড়বো পড়বো করছি তাই তো। দেন 12 তারিখেই সবকিছু প্রস্তুত, 12 তারিখে রওনা দিতে যাচ্ছে সেই সাবিনা যাকে নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছেছিলাম, যার জীবনের কথা উপস্থাপিত হয়েছিল, যার কথা বলেছিলাম আমরা যে সে ব্রেন টিউমার এমন একটি স্টেজে পৌঁছেছে যেখানে তার জীবন যে কোনো সময় রুদ্ধ হয়ে যেতে পারে, তার জীবন যে কোনো সময় থমকে যেতে পারে। কিন্তু সেই সমস্ত কিছুকে আপনারা শক্তি দিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। আমি যতটুকু জানি আজকের তারিখ পর্যন্ত 3,75,000 টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছে এবং এই টাকাটা কারো একক কন্ট্রিবিউশনের ফসল না, বরং তিলে তিলে অল্প অল্প করে কেউ 200, কেউ 500, কেউ 1,000, কেউ 5,000, এভাবে তিলে তিলে গড়ে উঠেছে এই টাকাটা। যারা এই কন্ট্রিবিউটটা করেছে তাদের সাথে সাবিনার কোনো আত্মিক বা রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু যে সম্পর্কটা তৈরি করে দিয়েছে ভালোবাসার বাংলাদেশ তার লিসেনার বন্ধুদেরকে দিয়ে, সেটি হচ্ছে আত্মার সম্পর্ক। এবং আত্মার সম্পর্কটাই আসলে পৃথিবীতে সবসময় মনে হয় এক্সিস্ট করে। সেই সাবিনাকে আমরা ফোনে নিতে যাচ্ছি সর্বশেষ আপডেটটা নেওয়ার জন্য। সাবিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
হ্যালো, আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
থ্যাংক ইউ গুরু, এবং সবাইকে প্রাণা ভালোবাসার বাংলাদেশের যত শ্রোতা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। সর্বশেষ আপডেট কি, কত টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে সাবিনা?
3,95,000 টাকা।
3,95,000 টাকা। এবং ফাইনালি আপনি ইন্ডিয়ার ভিসা পেয়েছেন, টিকিট কনফার্ম, কখন রওনা দিচ্ছেন তাহলে?
12:07:30
আপনি রওনা দিচ্ছেন ইন্ডিয়া।
সকাল 7:30
ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন চিকিৎসার জন্য। আর এই চিকিৎসার যে ব্যয়ভার পুরোটাই বহন করেছে সাধারণ শ্রোতা বন্ধু, যাদের সাথে আপনার কোনো কানেকশন নাই, কোনো পরিচয় নাই, শুধুমাত্র ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশের এই লিসেনার্স কমিউনিটি যারা একজোট হয়ে আপনার পাশে থেকেছে। ফিগারটা একটু কারেকশন করে নেন সাবিনা, যখন যে মুহূর্তে বলছেন যে আপনার টোটাল কন্ট্রিবিউশনটা হচ্ছে 3,95,000 টাকা, ঠিক সেই মুহূর্তে আরো 10,000 টাকা যোগ করুন, তাহলে কত হচ্ছে?
3,10,095 টাকা।
এই 10,000 টাকা কিভাবে আসলো সেটি আমি এখন একটু জানবার চেষ্টা করব। এটা একটা ছোট্ট ডেমনস্ট্রেশন বন্ধুরা আপনাদের সামনে, কারণ এইভাবেই টাকাগুলো অ্যাকচুয়ালি সংগৃহীত হয়েছে এবং এই মানুষের কাছে এসেছে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত, আপনাকে সালাম। আমার নাম আব্দুর রহমান রানা। আমি যখন 5 তারিখ আপনার প্রোগ্রামটা শুনলাম তখন থেকে আমি রাত্রে ঘুমাতে পারি নাই গুরু। আমার আসছিলাম আপনার 5 তারিখের পর 12 তারিখের প্রোগ্রামে আসলাম। আমি নিজে 1,000 টাকা কনভেট করছিলাম, আপনি বলছিলেন যে আপনি এটা করলেন কেন, আপনি কষ্টের টাকা। তা আমার মানবিক দৃষ্টিতে খুব খারাপ লাগছে যে ওনার বাবা নাই, বড় ভাই নেই, যার জন্য আমার খুব কষ্ট লাগছে প্রতিদিনের পর। আমার ফ্রেন্ডরা আসছে আমার সাথে, সিদ্দিক,
আপনাকে স্বাগত জানাচ্ছি,
তারপর দিন ইসলাম।
দিন ইসলাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য।
সেলিম ভাই, তারপর আমাদের বলতে গেলে আপনার জুরাইন বাজার, সেতু মার্কেট, তারপর রহমান প্লাজা, বিক্রমপুর প্লাজা, যেটি না বললেন না আমাকে আপনার, আমি বড় লোকের কাছ থেকে কোনো হেল্প পাইনি। আমি পেয়েছি আপনার ফুটে যারা দোকানদারি করে তারা 5 টাকা 10 টাকা দিয়ে আমাকে হেল্প করেছে, শুধু তাই না, আমার জন্য তারা যে ভালোবাসা দেখাইছে গুরু। আর আপনার কথা আমার কাছে শুনে আর আপনার ভিডিও স্কিপ দেখে বা ছবি দেখে যে কি যে আমি আপনার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার হাত পাও কাঁপতেছে গুরু। যে আমার মানে আমার ঘরের থেকে আমার আম্মার কাছ থেকে আমি খুব মানে সহযোগিতা পাইছি, মানে খুব। তা আম্মা কালকে আমাকে জিজ্ঞেস করলো যে তোর কত হয়েছে, তা আমি বললাম যে আম্মা অমুক জায়গায় গেলাম আমার 2,000 টাকার জন্য খুব ঘুরতে হয়েছে। তা আমার ফ্রেন্ডরাও বলছে যে নিস না, আমি কই না আমি তার জন্য নিব, যেহেতু আমার গুরু নিজে বলছে যে আমি সবাই পায়ে ধরতে রাজি আছি যদি আমার প্রয়োজনের সাথে, তা আমি এটা পারবো। তা আমার ফ্রেন্ডরা বলছে যে তুই এটা করিস না, আমি কইছি না আমি করব। তাই আপনার আপনাদের দোয়ায় আমি এটা সক্ষম হয়েছি যে আমি 10,000 টাকা কালেক্ট করতে পারছি, বা আমিও যাই আবার বাকিটা করছি গুরু। তাই সব আপনার ভালোবাসার জন্য গুরু।
বন্ধুরা, আমার এই বন্ধুর কথা শুনছিলেন, এই 10,000 টাকার মধ্যে যে কত নির্যাস, কত কষ্ট, কত পরিশ্রম এবং কত রকমের স্যাক্রিফাইস মিশে আছে সেটা অনুমান করতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। একটি মানুষ যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সেই টাকা থেকে 10,000 টাকা দেওয়া যতটুকু সহজ, যে মানুষটির কাছে সেই পরিমাণ টাকা নাই যাতে করে নিজের জীবনটাকে সার্ভাইভ করা যায়, সেই জায়গাতে থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে ভালোবাসার প্রয়োজনে, যাকে চিনে না, যাকে জানে না, যার সাথে মিনিমাম কোনো সম্পর্ক নাই, তাকে বাঁচানোর তাগিদে এইভাবে পাগলের মতো ছুটে আসা, এইভাবে সবার কাছে পৌঁছে যাওয়া, এইভাবে সবাইকে সাথে নিয়ে টাকাটা সংগ্রহ করা।
আর একটা কথা বলবো, এই যে আমি যখন মানুষের কাছে গেছি তখন আমার কিছু কিছু মানে হাই লেভেলের লোক ছিল, আমাদের এলাকাটা ভালো না যদিও, তা আমাকে অনেকে ভালোবাসে। তা আমাকে অনেকে বলছে যে নতুন ধান্দা ধরছেন মনে হয় এখন ঈদ আসছে সামনে। তা আমি বলছি যে বলুক, সবাই বলুক। তা আমার ফ্রেন্ডরা যারা আসছে আপনার, তারা কিন্তু তেমন একটা পয়সা আলা না, তারা কেমন তারা একটা ছোটখাটো ব্যবসা করে বা ছোটখাটো চাকরি করে, যে তাদের ভালোবাসা যে কি পাইছি গুরু। তা আপনার ভালোবাসা বলে আমি সবসময় আপনাদের যে কোনো ব্যাপারে হেল্প করব। আমি এটা বলে আমার কথা বা বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ,
আসসালামু আলাইকুম, আমাকে সবাই দোয়া করবেন।
এবং যে মায়ের কথা বলছিলেন, ধন্যী সে মা যে মায়ের কথা বলছিলেন যে আপনার এই আগ্রহ দেখে, আপনার এই আকাঙ্ক্ষা দেখে, আমার এই সাবিনা এই বন্ধুটিকে বাঁচানোর তাগিদে আপনার যে নিজে এগিয়ে আসার মানসিকতা দেখে মা বারবার বলছিলেন যে তোর আর কত টাকা লাগবে, কিভাবে তোকে আমি নিজে সাহায্য সহযোগিতা করতে পারি। যে মার গর্ভে আপনি জন্ম নিয়েছেন, রত্ন গর্ভা তিনি, সে মাকে আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। মা আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমি প্রার্থনা করছি এ ধরনের সন্তানরাই স্পেশালি সমগ্র বিশ্বে এবং খুব বেশি প্রয়োজনে বাংলাদেশে বেশি বেশি করে জন্ম নিক, যাতে করে মানুষের কষ্টে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর জন্য মানুষের প্রয়োজন পড়ে। কিছু ধরনের মানুষ আছে যারা আসলে কোনো কিছু দেখলে নাক সিটকাতে চায়, কিন্তু সকালবেলায় চায়ের কাপে ঝড় তুলে আর তর্ক বিতর্কের সময় খুব হেলদি ডিবেট করতে পছন্দ করে। তাদের কাছে হয়তো এই এই পৃথিবীটা বা এই মানুষগুলো একটা গিনিপিগ এক্সপেরিমেন্টের মতো, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কষ্ট নিজের কষ্টের মতোই। সাবিনা, চেনে না জানে না এই মানুষগুলো এইভাবে ঝাঁপিয়ে পড়ছে আপনার পক্ষ থেকে, যদি কিছু বলার থেকে আপনার পক্ষ থেকে এই ভালোবাসার মানুষগুলোকে।
গুরু, তাদের একটু কষ্টের টাকা এবং মানে তারা যেভাবে আমার জন্য পরিশ্রম করে চলেছে তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এবং নতুন জীবন আল্লাহ পাক যদি আমাকে দান করেন, আমি সবার কাছেই কৃতজ্ঞ। আর তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই আমার জন্য যতটুকুই করছেন, আমি আসলে আপনাদের ঋণ কখনো কোনোদিনই শোধ করতে পারবো না। আপনারা দোয়া করবেন আমার জন্য। এবং ফাইনালি যেটা বলবো যে আমার গুরুর জন্য দোয়া করবেন, কারণ গুরু যদি আমাকে এই অন্ধকার চিলেকোঠা থেকে যদি বের না করতো, তাহলে আজকে আপনারা আমাকে দেখতে পেতেন না। এবং আমাকে বাঁচানোর জন্য এতটা মানে এই যে পরিশ্রম, এই যে চেষ্টা প্রচেষ্টা, এগুলো কিছু মানে জানতেন না।
মানুষ হিসেবে
আমার গুরুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার গুরুর ইজ্জত সম্মান রক্ষা করেন এবং আল্লাহ যেন আমার গুরুকে দীর্ঘায়ু করে দেন।
মানুষ হিসেবে আমার কৃতিত্বের সামান্যতম হকদার আমি হতে পারি না, কারণ এই ধরনের মানুষগুলো আমার পাশে যদি না দাঁড়াতো, এভাবে ভালোবেসে যদি আমার গলায় না গলা মিলাতো, এভাবে আমার পাশে দাঁড়ানো অবস্থা আবেগে যদি তার হাত পা কেঁপে না উঠত, আমার পাশে দাঁড়ানোর সাথে সাথে তাদের চোখ দিয়ে যদি পানি না বের হতো, আমি মানুষ হিসেবে এতই ঠুনকো, আমার মিনিমাম এক্সিস্টেন্স কোথাও থাকতো না। এদের ভালোবাসার কারণে আজকে এই ভালোবাসার বাংলাদেশ আমি অথবা ঢাকা FM অন্য এক উচ্চতায় চলে যাচ্ছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। সাবিনাকে নিয়ে বারবার ফলো আপ করছি, টাকার পর টাকা জমা হচ্ছে, আস্তে আস্তে আমরা স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করেন, হয়তো তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের কাছে এটাই অনেক বড়, একটা জীবন না কয়েকশো জীবন পার হয়ে যাবে যদি তার বিনিময়ে একটা জীবন বাঁচাতে পারি আমরা। অনেক শুভেচ্ছা এবং অনেক দোয়া প্রার্থনা থাকলো, ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। আপনি যখন শান্তির নিঃশ্বাস নেবেন এই বাংলাদেশে এসে আমাদের মাঝে, আমরা ভাবব একটা গোটা পৃথিবী জয় করেছি আমরা। ভালো থাকবেন, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের কাছে আসবার জন্য। আর সাবিনা, এই 10,000 টাকা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। জি, আপনার সবাই ভালো থাকবেন। আমি আসলে কোন উপহার নিতে জানেন, আমি যা উপহার নিন আমার জন্য একটা ভালোবাসার বাংলাদেশের আমরা কজন এইভাবে তারা অর্গানাইজ করছে এই জিনিসগুলো, আমার জন্য একটা বই ভালোবাসার স্মারক হিসেবে নিয়ে এসেছেন। যদিও আমি বারবার বলি যে আমার জন্য কখনোই কোনো গিফট নিয়ে আসবেন না, বা আমার রেফারেন্স নিয়ে কেউ গিফট নিতে চাইবেও না, নিলেও ভাববেন যে সেটা আমার হাত পর্যন্ত পৌঁছাবে না, কারণ আমি কখনো এগুলো নিই না। বই যেহেতু এটা অস্বীকার করার ধৃষ্টতা আমি দেখাবো না। আপনার সবকিছুর জন্য অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো থাকবেন। আর এই ফুলটা আমি আসলে আমার লিসনার্স কমিউনিটি, বিশাল এই কমিউনিটি, সবার পক্ষ থেকে গ্রহণ করলাম। আর আপনারা কখনোই বলবেন না যে আপনারা অবস্থার দিক দিয়ে কেমন, শুধু এটাই আমি বিশ্বাস করি যে মানুষের দিক দিয়ে আপনারা কিন্তু অনেক বড় লোক এবং ধনী। স্রষ্টা যদি আপনাদের পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেন, এই পৃথিবী কিন্তু টিকে থাকা দায়ী হয়ে পড়বে। আপনারা বেঁচে থাকুন, আপনারা ভালো থাকুন, আর আপনাদের ভালোবাসা আমরা সিক্ত হই এভাবে। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আচ্ছা, আরো কিছু কন্ট্রিবিউশন এখানে আছে সাবিনা, সমস্ত কন্ট্রিবিউশন একসাথে করে আপনার জন্য রাখা থাকলো 10,100 টাকার মতো এখানে আছে, পুরো টাকাটা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা চলে আসবো এখন মূল অনুষ্ঠানে, সিনথিয়ার কাছে আসবো। সিনথিয়া, যখন এই ভালোবাসার আদান প্রদান চলছিল, আপনার চোখ দিয়ে পানি নেমে আসছিল। ভালোবাসা মানুষকে মনে হয় এইভাবেই কাঁদাতে শেখায়, কি বলেন?
জি গুরু,
আমি আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পরে আবার সিনথিয়াকে নিয়ে তার জীবনের বাকি গল্পগুলো শুনব এবং ফিরে এসে কিছু টেক্সটটাকে নিব, নিয়ে তারপর সিনথিয়ার বাকি জীবনের গল্পগুলো শুনব।
ওকে, তো বিরতি নেবার আগে আমি কিছু টেক্সট পড়তে চাই এবং ফেসবুকের কমেন্টও পড়তে চাই। তবে তার আগে বন্ধু আপনাকে জানিয়ে দিতে চাই যে আপনি কিভাবে আমাদের সাথে সংযুক্ত হবেন, কোন প্রসেসে বা কোন নিয়মে আপনি আমাদেরকে টেক্সট পাঠাবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন। আর আমাদেরকে মেসেজ করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুকে রান করছেন, ফেসবুকে আছেন কানেক্টেড, তাদেরকে বলবো যে আমাদের ফেসবুকে একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, সো প্লিজ আপনি ওই ফ্যান পেজটিতে আমাদের সাথে যুক্ত হন এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর বন্ধু আপনি আমাদের এখানটিতে এসে লাইক করবেন এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে ঢাকা এফএম এর ফ্যান পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। আর সেখানটিতে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ 1,65,000 প্লাস, সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অ্যান্ড অ্যাকুরেট ফ্যান পেজ। সো এখানটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং পোস্টে লেখা আছে ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি সিনথিয়া। সো বন্ধু আপনি প্লিজ এইখানটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর অবশ্যই আমাদের এই পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। এবং অবশ্যই অনেকে গুরু হিতেশ্যামের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, সো তাদের উদ্দেশ্যে বলবো যে গুরু হিতেশ্যামের ফেসবুকে গুরু হিতেশ্যাম নামে একটি পেজ আছে, সো আপনি ইচ্ছে করলে ওই পেজটিতে লাইক দিতে পারেন বা অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে সংযুক্ত হতে পারেন গুরু হিতেশ্যামের সাথে। অ্যান্ড যেসব বন্ধুরা আছেন এই মুহূর্তে আমার সাথে আছেন, অধরা শেখ নিপুণ লিখেছে, এত সুন্দর মিষ্টি, আল্লাহদের মুখে কষ্ট মানাবে না, দোয়া করি তোমার সব কষ্ট যেন শেষ হয়ে যায়। ওকে। অ্যান্ড মুজিবুর রহমান রাফি লিখেছেন, সিনথিয়া আপু অনেক সুন্দর করে কথা বলছে। মোহাম্মদ সোহাগ তালুকদার ফেসবুকে লিখেছেন যে অনেক ভালো লাগছে আপু অ্যান্ড গুরু। ওকে। প্রান্ত সেন লিখেছেন, আপু একদিন আমাদেরকে আপ্যায়নের সুযোগ দিয়েন। আচ্ছা সেন দাদা, আপনি শুধু আপ্যায়নের সুযোগ নিলে তো হবে না, আমাদেরকে আপ্যায়ন করুন। এখন তো আপনার ষষ্ঠী চলছে, সো এখন সপ্তমীতে পড়লো বুঝি, যেহেতু ঘড়িতে সময় এখন 12:05, সো প্লিজ আপনি আপনার যেসব মিষ্টি মন্ডা মিঠাই যেসব নাড়ু টাড়ু আছে সব নিয়ে আমাদের অফিসে চলে আসুন। ওকে। অ্যান্ড আহমেদ সুমি আছেন, লিখেছেন আমি আছি তোমাদের সাথে। ওকে, বন্ধুর সাথেই থাকুন এবং কমেন্ট করতে থাকুন ফেসবুকে অনবরত যদি আপনি কথা বলতে চান গুরু হিতেশ্যামের সাথে আগামী সপ্তাহে। অ্যান্ড এস এম সাদি আছেন, লিখেছেন আপু এত হাসে আমার পেট ফেটে গেল হাসিতে। ওকে। মোহাম্মদ রবিউল লিখেছেন মজা লাগছে। শরীফ ওয়ালি লিখেছেন, সিনথিয়া আপুর হাসিটা কি শেষ পর্যন্ত থাকবে? ওকে, সেটাই দেখার বিষয়, আমরা দেখব এবং আমরা শুনবো, সো ওয়েট করছি বন্ধু আপনাদের মতো। আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন এবং আছেন আমাদের সাথে থাকবেনই যতক্ষণ আমরা থাকব এটা জানি। আর আছেন এই মুহূর্তে শাহাদাত বাবু লিখেছেন, সিনথিয়া তুমি কি কাঁদাবে? এখনো সেটা বলতে পারছি না, অবশ্যই বন্ধু সেটা জানতে গেলে আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। এবং মোহাম্মদ সুজন রেজা লিখেছেন, গুরু সিনথিয়া আপুর ভয়েস শুনে ফিদা হয়ে যাচ্ছি। বাহ। আবিন লিখেছেন নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন, মুন্নি নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, সিনথিয়ার কথাগুলো খুবই মিষ্টি, জানি না শেষে কি হয়। মিরাজুল ইসলাম ফেসবুকে কমেন্ট করেছেন যে এতগুলো কমেন্ট করলাম একটাও কমেন্ট পড়ল না, আমি আর তোমাদের আমি তোমাদের উপর খুব রাগ করলাম, কমেন্ট আর করবো না। অ্যান্ড মিরাজুল ইসলাম সরি চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, এত এত কমেন্ট অ্যান্ড এসএমএস এর মাঝে রিয়েলি কোনো কিছু মানে সবকিছু ধরে বেঁধে পড়া সম্ভব হয় না, সো প্লিজ আপনি কমেন্ট করতে থাকুন, আপনি কমেন্ট করা থামাবেন না। অ্যান্ড আবর্ণ আবির লিখেছেন যে আজকের জীবনের গল্পটা আনকমন অ্যান্ড ইন্টারেস্টিং, ফিউচার আইডিয়াটা কি হবে সেটা আমি করতে পারছি না। এনিওয়ে আছেন এই মুহূর্তে অচেনা পথিক আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, হোসেন সরকার আছেন, আফরিন সুলতানা প্রিয়া অ্যান্ড আছেন, তানিয়া আখতার আছেন, মোহাম্মদ শাহাদাত আছেন আমাদের সাথে, মাহবুব খান, আরো অনেক বন্ধুই যুক্ত হচ্ছে অনবরত কিছুক্ষণ পর পর আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে এবং অবশ্যই আমাদের কমন এসএমএস পোর্টেও এসএমএস করছেন। সো বন্ধু যারা এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে তাদেরকে বলছি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনার ফেভারিট প্রোগ্রাম প্রাণ ভালোবাসার বাংলাদেশ।
This track was downloaded from fusionbd.com.
এবং আমরা ছিলাম সিনথিয়ার সাথে, তখন সিনথিয়া শুনি আপনার বাকি জীবনের কথাগুলো।
মিষ্টিতে ছিলাম,
মিষ্টিতে ছিলাম, সবসময় চোখ থাকে যে মিষ্টি নিয়ে আসলো তো, আর আসলে কেমন ধরনের মিষ্টি নিয়ে আসলো,
কোন মানে সুইট মিট থেকে, কোন জায়গা থেকে,
প্রিমিয়াম থেকে নিয়ে আসলে ঠিক আছে, বাট যদি ক্যাটাগরাইজ নিচে হয় তা আসলে মানে নিয়ে আসতে ভুলে গেছেন, ব্যাপারটা এরকম ছিল,
আসলে এত সাজুগুজু করছে, এত তাড়াহুড়া করছে যে তারা ভুলে গেছেন।
আচ্ছা,
মিষ্টি কি আনতে হবে
ছেলেদের, আবার সাজগোজ কি
না, ফ্যামিলি সবাইকে নিয়ে তো আসা।
আচ্ছা, এই জন্য সবার একসাথে সেজেগুজে আসতে দিই।
হ্যাঁ, সবাই সাজুগুজু করে আসলো, বাবা সবাইকে দেখে তো মনে হইলো এত ভিআইপি গেস্টরা কি স্টাইল, আমি তো তাদের কাছে কিছুই না। আমার কাছে আবার একটু ভালো লাগতেছিল যে শ্বশুর শাশুড়ি এত স্মার্ট হবে, স্মার্টনেস আমাকে খুবই টানে, কাছে টানে। স্মার্ট স্মার্ট বলতে এটা বুঝে যে পরিপাটি গুছানো এটা। তারপর তারা আসলো, আসার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলো, আম্মা আব্বা সবাই সবাই আর কি আপ্যায়ন টাপ্যায়ন করলো। খাওয়া দাওয়া শেষে তারা বলল যে আমরা, তারা আব্বু অন্য রুমে গেছে এর মধ্যে, আর আমার হাজবেন্ডের ছোট মানে ছোট চাচা সে বলল কি যে আচ্ছা ভাবি আপনি তো মেয়ে পছন্দ হয়েছে আর সে তোরও পছন্দ হয়েছে, ফ্যামিলি সবারই পছন্দ হয়েছে, সবাই মিলে ই করেন রিংটা পরাই দেন। তো যেই দিন দুপুরে আসলো শ্বশুর, সেই দিনই রিং পরাই দিল। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে, ও এর মধ্যে আমার শাশুড়ি বলতেছে আচ্ছা একটু হাইটটা তো দেখা উচিত, একটু দাঁড়াও তো দেখি হাইটটা দেখি। তো আমি যাই হোক দাঁড়াইতে হবে, দাঁড়ালাম, এর মধ্যে পিছন থেকে আমার ভাই হাসতেছে যে ওই যে শুরু হয়েছে, আমাকে বলতেছে রিমাইন্ড শুরু হয়েছে অপেক্ষা করো। মানে আমি ওর কথাটা শুনলাম, তারপর হাসি চলে আসছে। পর আমার শাশুড়ি বলতেছে মানে সীতরাম মা আমার চাচিও হয় ফুপিও হয়, সে বলতেছে যে যাক এত হাসি খুশি একটা মেয়ে পাইছি অনেক বিশাল ব্যাপার, খুবই হাসে। সত্যি আমি প্রচন্ড হাসি বাচ্চাদের মতো। যাই হোক, আমার শাশুড়ি বললো ভালো একটা কমপ্লিমেন্ট পেলাম, খুবই ভালো লাগলো। তারপর শাশুড়ি চুল দেখতে চাইল আর চিৎকার করে হাসলো,
চিৎকার করে।
কিভাবে একটু হাসিটা শুনতে চাই,
তুই চুল দেখতে চা শাশুড়ির পক্ষ থেকে?
আমার
জানা নাই যে এরকম কোণে দেখার এই যে পরিবেশ গুলো হয় সেখানে কোন কোণে কখনো হবু শাশুড়ির এই কথার প্রেক্ষিতে এইভাবে অর্থ হাসি দিয়েছে কিনা।
তারপরে এমন হাসটা আমাদের পাশের বাসার যে বাড়ির আন্টিরা, ওনারা জানলা দিয়ে আমার হাসি শুনে তারা জানলার পাশে দাঁড়াইছে। আমাদের ড্রয়িং রুমের পর্দাগুলি খোলা ছিল, দুই পাশে মানে সাইড করা ছিল, ওনারা দিব্যি দেখতে পাচ্ছিল আমি হাসতেছি। মানে আমার মধ্যে ওই টেনশনটা নাই, আমাকে দেখতে আইসে পছন্দ করছে কি করে নাই আমার কথা না, আমি তো আগে থেকেই না কোনোভাবে যদি আর কি না হইতে পারি, কিন্তু আসলে এমন ভাবে আষ্টে পৃষ্টে জড়াই ধরলো এটাকে না আর বলতে পারলাম না। তারপর রিং পরাইলো, আব্বু তো রেগে একদম ফায়ার, এখান থেকে চলে আসলো, হ্যাঁ রিং পরাবে এটা তো বলে নাই, দেখতে আসার কথা কি, কারণ রিং পরানোর কথা না। রিং পরাইলো, আমার শ্বশুর আমার হাতে 3,000 টাকা দিল। তারপর তারা মানে ফটোশুট টুট করলো, মানে তারা খুবই একটু স্টাইলিস্ট ফ্যামিলি। তারপর তারা সবাই চলে গেল, তো যাওয়ার সময় আমার আব্বুকে নিয়ে গেল সাথে তাদের বাসা দেখানোর জন্য। এর মধ্যে আমার ছোট ভাই বলতেছে ইম্পসিবল, এটার কাছে আমি বিয়া দিব না, এটা কেমন দেখতে,
মানে সেতুকে দেখে বলছে ছোট ভাই।
হ্যাঁ,
ছোট ভাইয়ের নাম কি?
ফাহিম।
ফাহিম বলছে যে ইম্পসিবল।
হ্যাঁ, ইম্পসিবল, খুবই মানে এটা আর কি অনেক দীর্ঘভাবে বললো লাইনটা, ইম্পসিবল, অসম্ভব, আমি দিব না, এটা দেখতে ভালো লাগে, এটা কেমন লাগে, কেমন আদু আদু কোনো কথা বলে না আমাদের সাথে। আমরা ভাবছি যে আমাদের যে বোনের হাজবেন্ড হবে সে আমাদের বড় ভাইয়ের মতো টেক কেয়ার করবে, আমাদের সাথে ফ্রেন্ডের মতো মিশবে, ঘুরতে নিয়ে যাবে এরকম। হ্যাঁ, যাই হোক, তারপর ও তো আমি পরে বলতে চাই তুই প্রথম একদিন দেখাই কি তুই বুঝে ফেলেছিস যে তোর সাথে ঘুরতে যাবে না, কথা বলবো না, আর প্রথম দিন তাই একটু লাজুক বেশি।
ওহো, আবার টানও আছে।
তাও যাই হোক ভাইদের কন্ট্রোল করলাম, তো কথা টথা হইলো, তার আব্বাকে নিয়ে গেছে। এখন আব্বাকে নিয়ে গেল, আব্বাকে ডিনার না করে আসতে পারে, আম্মু ফোন দিতেছে কি ব্যাপার তুমি আসো না কেন, আব্বু বলতেছে না এখানে ডিনার না করে আসতে পারবো না, ডিনার করে তারপর যেতে হবে। ওনারা কি করলো, আব্বুরে নিয়ে তাদের আমার শ্বশুর শাশুড়ি হয়ে এসি আছে, এসি ছাইড়া আমার আব্বুরে ঘুমাইতে বললো। আব্বু বলে আমি ঘুমানোর জন্য কি আসছি, তারা কি সলা পরামর্শ করতেছে সবাই মিলে। এর মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে যখন মানুষ আসছে, তখন আমার যে মানে সেতুর যে বড় ভাবি তার মাও আসছিল, তার মা আবার সেতুর খালা হয়, আমার হাজবেন্ডের খালা হয়, উনি আবার আমাদের বাসায় ঢুকে মানে তখন খাবার দেয় নাই, তখন আমার শ্বশুর বলতেছে যে দেরি হয়ে যাবে বউ তুমি যা দিবা তাড়াতাড়ি দাও, তখন উনি আবার বলতেছে তোমার এখন কি দিব, পরোটি আর কলা দিব, তোমার এই দুপুর বেলা কি দিব, পরোটি আর কলা খাইয়া তারপর বাইর চলো, এই কথা বলছে। তো এটা আবার আম্মুর খুব মাইন্ডে লাগছে, আম্মু কষ্ট পাইছে, সেটা পরে শুনছি আম্মার কাছ থেকে। যাই হোক, তারপর তারা চলে গেল, আব্বাও চলে গেল, আব্বা তো এসিতে পুরো বরফ হয়ে যেতেছিল, এমনিতে আব্বুর এসি সহ্য হয় না, সে ফ্যানে থাকতেই পছন্দ করে, এসি টেসি পছন্দ না তার। তারপর আব্বু এসি কমাইতেও পারতেছে না, বলতেও পারতেছে না, এক মুহূর্তে আব্বু লক খুলা যেতে লক মানে ওদের যে দরজাটা লকটাও খুলতে পারতেছিল না, আব্বুর তো খুবই মেজাজ খারাপ হইতেছিল, হ্যাঁ গেস্ট আই নেই ভাবে একটা একটা একলা রুমের মধ্যে বসায় রেখা দেয়, কোনো কিছু নাই কিছু নাই, এক গ্লাস পানি দিব তাও না, কোনো কিছু খাওয়ার, ওই রাতেবেলা আব্বুকে খাওয়াটা ডিনার করছে সবাই একসাথে ডাইনিং এ বসে খাওয়াটা বাসা কাটাইছে। আব্বা আয়সা তো ডিসকাস করবে মানুষের সাথে, আরে আয়সা মাত্র বসছে লোকটা, আব্বা সাথে সাথে আমার শ্বশুর ফোন, বাসায় পৌঁছাইছো, বাসায় যাওয়ার সময় রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো, বাংলাদেশের অবস্থা তো ভালো না, আমেরিকা থেকে এটাই দেখলাম এসে, বাংলাদেশের মানুষগুলি কেমন যেন হয়ে গিয়েছে, আর সে যে আমেরিকা থেকে আইসা একটা বৃষ্টি আনার কথা ভুলে গেছে, এটা আর কিছু এটাই হচ্ছে চরম। কেন মিষ্টি নিয়ে আসলো না, কেন বিস্কিট নিয়ে আসলো, পাইনঅ্যাপল বিস্কিট কেন নিয়ে আসলো? হ্যাঁ তারপরে আব্বা কিছু বলে না, তারপর কথা বললো, তারপর তার আধা ঘন্টা এক ঘন্টা পর আব্বু খাইতে বসছে, তখনও ফোন ফোন দেওয়া, তারপর বলতেছে আচ্ছা কালকে সকালে আমি আর তোমার আপা আসবো তোমাদের বাসায়, কিভাবে কি করা উচিত, আমরা কাবিনটা খুব দ্রুত করে ফেলতে চাচ্ছি, অ্যাঙ্গেজ তো হয়ে গেল, দ্রুত এই জন্য করতে চাচ্ছি যে মানে হচ্ছে আমরা বাইরে চলে যাবো, আমেরিকাতে চলে যাবো রিসেন্টলি, এর জন্য আর কি তাড়াতাড়ি বিয়েটা মানে কাবিনটা করা ফেলাইতে চাইতেছি। তা আমার আব্বু বলছে এর মধ্যে রোজার ঈদ চলে আসবে, রোজা চলে আসবে, আব্বু বলতেছে না আসলে এই ঈদের পরই করি কাবিনটা, সমস্যা কি, রিং পরানো আছে, রিং পরানো থাকুক, বলতেছে না 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 খুব দ্রুত এই। আর এর মধ্যে যে আমার আব্বা, আমার কোনো চাচা বা আমার কোনো ফুপু বা আমাদের জেনারেশনের আমাদের বংশের কারোর সাথে মানে যোগাযোগ করবে বা এটা নিয়ে ডিসকাস করবে,
এটা নিয়ে কথা বলা হয়নি আসলে। একদিক থেকে যতটুকু আমরা এই পর্যন্ত শুনলাম যে সেতুর পরিবার এবং তার পরিবার স্পেশালি তার বাবা এমন ভাবে সম্পর্কটার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এমন ভাবে সম্পর্কটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যেতে চেষ্টা করছে, সেই ক্ষেত্রে সিনথিয়ার বাবা মায়ের পক্ষে সেকেন্ড থট দেয়া বা ওইটার জন্য যে ব্রিদিং টাইমটা প্রয়োজন হয় সেটি তাদের পক্ষে সেভাবে ছিল না। তারপর সিনথিয়া
ছিল না, তো তারপরের দিন সকালে আমার শ্বশুর শাশুড়ি হাজির আমাদের বাসায়, আয়েশার দোষ তারা আসছে, সেই আসা তার রাত্র 9টা বাজে গেছে, আমার আব্বা যে মধ্যে আমার কার সাথে কথা বলবে রিলেটিভস সেই সুযোগটাও নাই, আর কারোর বাসা যাবে সেই সুযোগটাও দেয় নাই আব্বাকে। আব্বাকে বলতেছে শোন ফারুক তুই আর কারোর সাথে ব্যাপারটা ডিসকাস করিস না, কারণ সবাই তো ভালো চায় না, আর বাংলাদেশে এই কদিন আইসা বুঝলাম বাঙালি মানুষের মধ্যে স্বার্থপরতা তৈরি হয়েছে, আর সে আমেরিকায় থাইকা খুব ভালো হয়েছে, তার মধ্যে আর কোনো স্বার্থপরতা নাই। যাই হোক সে বলল, তার কথা সে বলল, বলার পরে এখন আব্বা বলতেছে কি বলেন এটা কি হয় নাকি, আর আমার বাবার হচ্ছে পাঁচ ভাই, আমার বাবাকে নিয়ে আমার ছোট দুই চাচা মারা গেছে 2006 আর 2007 একজন দুইজন দুইবার মারা গেছে, এর মধ্যে আছে দুইজন আব্বু আরেকটা চাচা, আর বড় চাচা স্ট্রোক করে সে একদম মানে কিছুই বুঝে না এরকম টাইপের, তো ওই চাচার সাথে ডিসকাস করতে দাঁড়ায়। সেই দিন গেল মানে এঙ্গেজ থেকে শুরু করে তারপরের দিন গেল, তারপরের দিন গেল, এরকম শ্বশুর শাশুড়ি চার দিন পর্যন্ত কাবিনে আগ পর্যন্ত আসতেই শুরু হইল, আমাদের বাসায় আসে এবং আমার আব্বুরে দিনের মধ্যে 50 থেকে 100 বার ফোন দেয়। খাইতে বসলে ফোন, আব্বু টয়লেটে গেলে ফোন। শুধু আব্বুরে না, মা বলতে পাগল। তার ওই মা ডাক শুনে আমি সত্যি মনে হয় এমন বুড়ো একটা ছেলের মা হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে যাই হোক, ভাবলাম দুইটা ছেলে, আমার বাবা তো একটা ছেলেই আর শ্বশুর একটা ছেলে, তো গেল।
এর মাঝে আমি দুটো টেক্সট পড়তে চাই, যেটা না পড়লেই নয়। যেমন স্বপ্না খান লিখেছেন, মনটা খুব খারাপ ছিল কিন্তু কখন থেকে যে হাসছি বুঝতেই পারছি না, স্বপ্না খান। আর এই কারণেই হয়তো এই দিনটা এত স্পেশাল। থ্যাংক ইউ গুরু,
খুব ভালো লাগলো টেক্সটটা শুট পড়ে। মানে একদম একদম মনে হচ্ছে যে ভেতর থেকে, হৃদয়ের ভেতর থেকে উঠে আসা কিছু কথা, যে মন খারাপ ছিল কখন টের পায়নি, মনটা ভালো হয়ে গেছে। সেটাই হচ্ছে ভালোবাসার বাংলাদেশের স্পেশালিটি। স্বপ্না, খুব ভালো লাগলো টেক্সটটা পড়ে।
এন্ড আরেকজন আছেন, লিখেছেন যে আমি কি বলবো, সন্ধ্যা থেকে খুব কষ্টে ছিলাম, এখন গল্প শুনে সব ভুলে গেলাম।
সিনথিয়া, তারপর
তারপর হচ্ছে তারা তারপর দিবার আমার কাবিন ফিক্সড করলো। কাবিনের আগের দিন আমাদের বাসায় আসলো, আসার পরে কাবিনের ডেট ফিক্সড করলো 2012 সালে জুলাই মাসে 18 তারিখে। মানে এঙ্গেজ করলো 14 তারিখে জুলাইয়ের, আর কাবিন হচ্ছে জুলাইয়ের 18 তারিখে। আব্বু বলতেছে যে এর মধ্যে যে এত প্রোগ্রাম, মানে ও কাবিন করবে, আমার তো একটাই মেয়ে, আমার মেয়েকে আমি খুব ভালোভাবেই দিতে চাই। আর আমারও একটু শখ ছিল যে একটু প্রোগ্রাম টোগ্রাম হবে, যেহেতু আমার কাজিনদের প্রোগ্রাম 5-6 দিন পর্যন্ত হয়, বিয়ের প্রোগ্রামটা 5-6 দিন পর্যন্ত দীর্ঘই, মানে দীর্ঘস্থায়ী তো পায়, সেজন্য আমিও চাইছি যে আমারও এইরকম হোক। তো যাই হোক, কাবিন কাবিনের আগের দিন আমার শ্বশুর আসলো, আসলো আইসা বললো কি, আব্বুকে একটা চেক দিল 1 লাখ টাকার, চেক দিয়ে বললো যে তুমি কোনো টেনশন করো না, আমার মা তো গায়ে হলুদে প্রোগ্রাম করতে চাইছে, তোমার বাড়িতেই কইরো, তোমাকে 1 লাখ টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি গায়ে হলুদের প্রোগ্রামটা কইরো। তারপর যাই হোক, আব্বা আব্বা কিছু বলে নাই, চুপ করেছিল। তারপরে গায়ে হলুদের প্রোগ্রাম হইলো সেদিনই, শ্বশুর সকালে টাকা দিয়ে গেল, টাকা তুলে তুলে আব্বাও অনেক টাকা অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করলো। আব্বুয়ের মধ্যে একটু বিজনেস করা শুরু হলো, যে স্টক লর্ডের বিজনেস করতো ব্যবসা, ওইখানে টাকা জমা দেওয়া ছিল একটা ফ্যাক্টরিতে, ওইখান থেকে টাকা তুলে প্রোগ্রাম করলো বড়ভাবে। তো গায়ে হলুদের মধ্যে কি হইলো, গায়ে হলুদের দিন আমার, আমি যখন সাজতে যাই পার্লারে পার্সোনাতে 11 নম্বরে মিরপুরে, তখন আমার সাজা শেষ প্রায়, বৃষ্টি তুমুল বৃষ্টি, আমার আসলে জন্ম হয়েছিল তখন অনেক বৃষ্টি ছিল, তো গায়ে হলুদের মধ্যে অনেক বৃষ্টি। আম্মা আমারে ফোন দিয়ে বকতেছে, এই সব অ্যাটেন্ড হয়ে গেছে, মানে স্টেজের সামনে সবাই মানুষ এসে বসছে, তুই কই, তোর এত সময় লাগে কে, তোর সাজন দরকার কি, তুই তো এমনি সুন্দর। যাক, আম্মা এই কথা বললো, তারপরে সাজতেছি, আমার শাশুড়ি তো ফোন দিছে, আর আমার সাথে গাড়ি ছিল না, আমি আমার বাবার তো গাড়ি নেই, আমার শ্বশুরবাড়ির গাড়ি ছিল, 3টা গাড়ি ছিল ওদের। তো আমার শাশুড়ি বললো কি, ফোন দিল, ফোন দিয়ে বললো তুমি কোথায় আসো, মা তুমি একটু আড়ঙে আসো। আমি বলি কেন মা, বলে সেতুর তো কাবিনের ড্রেসটা কেনা হয় নাই, তোমার পছন্দে কিনতে চাই। আমি তো খুবই লাকি যে, আরে বাবা এমন কি কোনো দিন শুনছি নাকি যে শাশুড়ি ফোন দিয়ে বলে জামাইয়ের কাবিনের পোশাক কিনতে হবে। উফ, নিজেরে খুবই ভালো, মানে নিজেরে এতটা
সম্মানিত বোধ হচ্ছে
যে আমার শাশুড়ি আমাকে ফোন দিছে। তো আমি, আমার সাথে আমার কাজিন গেছিল, সেই কাজিন হচ্ছে আবার সেতুই আপন চাচাতো বোন, তো আমার সাথে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক। ও গেল, ও যাওয়ার পরে আমি আর ও গেলাম। যাওয়ার পর আমি যখন,
আমার শ্রোতা বন্ধুদের মধ্যে যাদের ভবিষ্যতে সিনেমার প্রতি আগ্রহ আছে, সিনেমা ডিরেকশন বা প্রোডিউসড করার, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে কখনো যদি সিনেমা বানাতে চান, সিনেমার নাম বাবলি রাখতে পারেন, আর সেই বাবলি ক্যারেক্টারের জন্য সবচেয়ে শুট করবে যে মেয়েটা, সেই মেয়েটা আমার সামনে বসা, সিনথিয়া কথা বলছে, দুই পা নাচাচ্ছে আর এইভাবে লাফাচ্ছে, মানে এই লাইভ বর্ণনাগুলো না দিলে আমার বন্ধুরা তো ঠিক সেভাবে কানেক্ট করতে পারবে না। আর এত, মানে ও যখন হাসে এবং ও যখন কথা বলে, মুখের অভিব্যক্তি বলতে যা বুঝায় আমরা, একদম ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এত বেশি একসাথে খেলা করে যে আসলেই, ও একজন বলল, স্বপ্না স্বপ্না বললো না যে কখন মনটা ভালো হয়ে গেছে টের পায়নি, সামনে থেকে যদি লাইভ সিনথিয়াকে দেখতো আসলে টের পাওয়া যায় না। তারপর সিনথিয়া,
তারপর গুরু, আমি যখন,
আমরা বুঝতে পারছি যে ফাইনালি আপনি এখন অনেক সম্মানিত বোধ করছেন আপনার শাশুড়ি মায়ের কল্যাণে, এবং এগুলো কেনা হলো, তারপরে বিয়ে,
গুরু কেনার
সময় কাহিনী আছে নাকি, আচ্ছা শুনি।
আমি গেলাম পরে আমার শাশুড়ি আমার বুকে জড়ায় ধরে যে কিস দিল ওই আরঙ্গের যত ই ছিল সেলসম্যান তারা সবাই শুট করা শুরু করলো মোবাইলে। আরে বউটা তো অনেক সুন্দর লাগতেছে দেখ, তার শাশুড়ি কিস দিতেছে এতগুলি মানুষের সামনে। আমি আবার
শাশুড়ি গায়ে কি কোনো লেবেল লাগানো ছিল যে আমি শাশুড়ি বলছি? বুঝলো কেমনে যে শাশুড়ি কিস দিচ্ছে?
আমি পায়ে ধরে সালাম করছি
ফার্স্টে,
তারপরে শাশুড়ি বুকে জড়া ধরে অনেক আদর টাদর করলো, তারপর লাস্টে আমার পছন্দে পিঙ্ক কালার একটা পাঞ্জাবি
তারপরে
কাবিন হইলো না, তারপর ওইখান থেকে হলুদের প্রোগ্রাম। এখন জানি না কি কারণে শ্বশুরশাশুড়ি সবাই রাগ করতেছে, আমি বলতেছে যে হলুদ আসবে না। তো আমি ওইখান থেকে আমার বৃষ্টি আমার শাশুড়ি গাড়ি দিয়ে আমাকে নামাই দিয়ে গেল বাসায়। বাসায় বৃষ্টি যে প্রোগ্রাম হচ্ছে, আমি শ্বশুরে ফোন দিচ্ছি, শ্বশুর তো আমার সাথে রাগ দেখাচ্ছে কি কারণে আসবো না, তোমার শাশুড়ি কই জানি চলে গেছে, আমি কি পরে আসবো, আমি পাঞ্জাবি কই পাবো, আমারে তুমি আইসা, আমারে আমার মানা তুমি, তুমি আইসা আমাকে পাঞ্জাবি খুঁজা দিয়া যাও। তারপর আমি কথাটা তো বললাম, শেষ হলো, তারপর আমি আমার শাশুড়ি ফোন দিলাম, কই তুই, আপনি আসবেন না আম্মা, আসেন, আপনারা না আসলে কি হবে, কিভাবে হবে। তারপর আসলো সবাই, রাত্র তখন 11:30, প্রোগ্রাম টোগ্রাম মোটামুটি প্রায় শেষ, কারণ শেষে কারণে কারণ যে হলুদে তো একটু প্রোগ্রাম করে ছেলেরা, নাচ গান সেই রকম প্রোগ্রাম তো হবেই,
যেটা ফাইনদের কন্ট্রোলে ছিল।
হ্যাঁ, কনসার্ট, কনসার্টে গান গাওয়ার জন্য লোক টোক নিয়ে আসলো, এরকম আর কি প্রোগ্রাম টোগ্রাম করার জন্য। তো আমি তারপর শাড়ি খুলতে পারতেছিলাম না, আমিও একটু নাচবো ভাবছি ওদের সাথে।
আজকে প্রোগ্রামটা 1:30 জায়গায় 3 নিয়ে যাওয়া যায় কিনা দেখ।
আমি বুঝতে পারছি না।
নাচার জন্য আবার কাবিনে যখন গেহলুদের শাড়ি টাড়ি গুলি আমি আব্বুই কিনে দিছিলাম, কেমন শ্বশুরবাড়ি থেকে দেয় নাই, সব জিনিস আব্বু কিনছে। তখন আবার আমি একটা স্কার্ট কিনছিলাম নাচার জন্য, গেহলুদের হাতে নাচবো,
খুবই একটা
ঝুড়ি স্কার্ট কিনলাম অনেক। তারপর যাই হোক, তারপর হচ্ছে শ্বশুরশাশুড়ি সবাই আসলো, একরকম রাগারাগি, আসবেন আসবেন এরকম, আসবো না, তারপরে আসলো 11:30 বাজে।
আচ্ছা এখন যদি এই গানটা প্লে করি তাহলে কি আপনি নাচতে মানে পছন্দ করবেন বিয়ে বাড়ি?
অ্যাট লিস্ট বিয়ে বাড়ি নাচ দেখানো দরকার না, মুখে মুখে ভঙ্গিমাটা রাখুক তাহলেই হবে।
তারপর হচ্ছে আসলো, আসার পরে হলুদ টলুদ দিল, খাওয়া দাওয়া হলো। আমার আম্মা আর কি এর মধ্যে আমার আব্বু আমাদের যে হলুদের যে প্রোগ্রামের রান্নাটাই রান্নাটা সেন্টার থেকে রান্না করে নিয়ে আসলো, কারণ সবাই একটু সাজুগুজো করবে, আব্বা চাচ্ছিল সবাই একটু সুন্দর মতো সাজুগুজো করে সবাই যেন কাজ করতে না হয়। ওইখান থেকে রান্না করে নিয়ে আসছে অনেক খাবার, এত খাবার কি করবে, আমার শ্বশুরবাড়িতে সবাই দিয়ে দিল।
আমাদের সিনথিয়া তো আবার খাইতে ভালো লাগে।
জি গুরু, আমি ফুডস অনেক পছন্দ করি,
বোঝা যায়।
তারপর হচ্ছে তারপর খাবার টাবার দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তারপরে সবাই নিয়ে গেল, কাবিন নিয়ে গেল এর পরের দিন, কাবিন কাবিনে আবার সাজ, সাজতে যাওয়ার এর মধ্যে রাতে সে তো আমাকে ফোন দিছিল, আমি বুঝছি আমি মেহেদি দাও তো আমি কথা বলতে পারবো না, আসলে আমি নাচতেছিলাম, সবাই নাচতেছিল, তখন স্কার্ট পরে আমি শাশুড়ি শ্বশুর সবাই চলে গেছে একদিকে, আরেক দিকে শাড়ি টাড়ি খুলে স্কার্ট পরে দিব্যি সাদুইটা নাচতেছি সবার সাথে।
মানে হাসতে হাসতে খিদে লেগে গেছে, পেটে ব্যথা হয়ে গেছে, আর কত হাসবো এইসব।
ভালো তো, দেখ কতদিন আর কাঁদবে বল,
সেই তো
ঘটনা শুরু হয়, সবাই কান্নাকাটি শুরু করে দেয়, গলা ধরে কান্নাকাটি। আগে যেমন ইদানিংকাল আবার এমন হয়েছে জানিস যে মানুষ ওইভাবে কান্নাকাটি করার লোক পাওয়া যায় না, ইন্ডিয়াতে আরো বেশি প্রচলিত, ভাড়া করে নিয়ে যাওয়া হয়, গলা ধরে ওরে আমার মারে কি হলো রে। তো ওই অবস্থা হয়ে গেছিল ভালোবাসা বাংলাদেশে। খুব ভালো যে সিনথিয়া আজকে আমাদের সাথে আছে, এবং অনেক অনেক তার এই মানে তার এই প্রণোচ্ছল এই অ্যাটিটিউড আমাদেরকে প্রভাবিত করেছে দারুণ ভাবে।
তারপর গুরু নাচতেছি নাচে এর মধ্যে তুমুল বৃষ্টি, সব প্রোগ্রাম তো ব্যস্ত যাবে, সব ভাই বোনরা দৌড়াদৌড়ি করে সব বুঝে যে ইনস্ট্রুমেন্ট গুলি সাজেছিল ওইগুলি সব, তখন আর কি নাচ কি সাজ কি কে বউ কে আর কি থাকবে ভাই বোন সব ওইগুলি টানতে টানতে সিঁড়িকোটা নিয়ে আসছি। তারপর শেষ ওই প্রোগ্রাম হলো, রাতে ফোন দিল সেতু, সেতুর সাথে আর আমার কোনো কথা হলো না, আমি বলতেছি দেখো এখন যদি রাতে কথা বলি তাহলে পরের দিন সাজলে সুন্দর লাগবে, আমি চাচ্ছিলাম।
স্বপ্নার টেক্সট আমার কানে এখনো লেগে আছে, এত বেশি মিষ্টি ছিল, এরকম ধরনের টেক্সট কখনো চোখে পড়লে প্লিজ শেয়ার করিস আমার সাথে।
তারপরে গুরু কথা হয়, আমি কথা বললাম না, তারপর হচ্ছে কথা যখন বললাম না, তারপরে বললাম যে আসলে বুঝাইলাম, তারপর সে বুঝলো কথা না, এমনি তো সে একটু বেশি কথা বলতে চায় না, ফোন দিলে সে চুপ করে শুনতাম, আমি কথা বলতাম, আমি অনেক কথা বলতে পছন্দ করি।
আমাদের কাছে এরকম কিছু মনে হয়নি এখনো। আচ্ছা তারপর,
তারপর হচ্ছে কথা বলি নাই, তারপরে কাবিনে সাজুগুজু করে সকালবেলা কাবিন, তারপরের দিন আমার সব রিলেটিভসরা বাসায় চলে আসছে তো হলুদের আগেই, ওই যেদিন কথা টথা বলল এর মধ্যে কাবিনের প্রোগ্রাম শুরু হইলো। তারপর হচ্ছে সাজুগুজু করলাম, সাজুগুজু করে গেছি স্টেজে, স্টেজে যে দেখি আমার শ্বশুর আগে থেকে আসছে, বলে যে আমার মা আসবে, আমি আগে থেকে সবাই রাই খাই চলে আসছি। তারপর আমার শ্বশুর শ্বশুর সাথে বসে বসে কথা বললাম, আমার শ্বশুরবাড়ির সবাই তারপরে আসলো, আসার পরে সবাই বলতেছে যে অনেক স্মার্ট একটা ফ্যামিলি সিনথিয়ার শ্বশুরবাড়ির ফ্যামিলি।
আমি সিনথিয়ার সম্বন্ধে কি বলছে, দিব্যা ভারতীর মতো মনে হচ্ছে
না গুরু? তখন ওই রকম কিছু আসলে বলে নাই বোন না, এমনি বলছে যে তোমার স্বাস্থ্যটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হলো, আমার শ্বশুর সবাই শ্বশুরবাড়ির মানুষ আসলো, শ্বশুর তো খুবই সামনে এসে বসে, তারপর বলে আমার মার একটু দেখি তো কেমন লাগে, মার তো অনেক সুন্দর লাগতেছে। দেন তারপর হচ্ছে সবাই খাইতে বসবে, কাবিন না করে আগে খাওয়া। আমি তো বসে বসে হাঁটতেছি যে এই ছেলের সাথে আমার এখনো কাবিন নাই, এর সাথে বসে বসে খাইতে। যাই হোক, আগে খাওয়ার পর্ব শেষ করলো, খাওয়া দাওয়া করলাম, খাইতে গিয়ে আমার মানে বড় যা আমাকে বলতেছে, আচ্ছা তুমি তো নট পড়ছো, তুমি তো খেতে পারবে না, আমি তোমাকে খাওয়াই দিই। আমি তো আমার খাওয়াই দিলেও ঠিক আছে, খাওয়াই দিক, আমি নটটা উঁচু করে ধরি আর আমার বড় যা আমাকে খাওয়াই দিই। তো বড় যার প্রতি আমার খুব ভালোবাসা তৈরি হয়, আমার যেহেতু নিজের কোনো বড় বোন নাই তাকে আমি বড় বোন বলে ডাকতাম। আর এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে আমার কাবিনে আগের দিন মানে সন্ধ্যাবেলা সে তো আমার বড় যারকে হসপিটাল নিয়ে আসছিল মানে ডাক্তারকে দেখার জন্য, তখন আমাকে সে তো বলছে যে সিনথা তুমি না সীমাপুকে দেখবা। তো সীমাপু বলতো না, সীমা বলতো, মানে ওরা তো কাজিন, এক বছর বড় ছোট, সীমা বলতো সীমারে দেখবা তুমি আসো মেডিনেটে। আমি বললাম আচ্ছা ঠিক আছে সীমাপুরে দেখবো, সীমাপুরে এত কথা শুনছি, ঠিক আছে আমি সুন্দর গেছি, যাইয়া সীমাপুরে জড়ায় ধৈরা চড়া ধরা বলি, শোনো আমি তোমার না সীমাপু বলে ডাকবো না, আমার অনেক শখ, আমার যে বোন হবে আমি আপনি বলে ডাকবো। তারপর থেকে ওনার আপনি বলে ডাকতাম, তারপরে আর কারোর সাথে কথা হইতো না। ওই কাবিনের সময় সীমাপু এটা হয়েছে, তোমরা কই, তোমরা আসো না কেন, তোমরা আসো, ওই সীমাপুরে বারবার ফোন দিতাম, সীমাপু খাওয়াই দিল। তারপর হচ্ছে বরাবর কাবিন, এখন কাবিনের সময় যখন স্টেজে নিছে তখন আর মুখ দিয়ে কবুল আসতেছে না, কারণ আমি বলতেছি ঠিকই শুনে না। তাও যাই হোক, এক পর্যায়ে কবুল বলছে, তো আমার না হাসি কেন জানি আমি থামাইতে পারি
ওইখানে কবুল বলার সময়,
ওইখানে হাসি সব জায়গায় হাসি,
মানুষ কান্দে দেখি বরাবর,
একটু কান্না করি নাই হাসছি, কিন্তু আর কি এর মধ্যে আব্বা আম্মার চোখ দেখা বুঝতে পারতেছিলাম তারা কান্না করতেছিল। আর যখন এঙ্গেজ করাইছে তারপর আব্বা বলছে যে তোরে আমি কেমনে বিয়া দিব, তোরে আমি ছেড়া তো থাকতেই পারি না, এক মুহূর্ত তোরে ছেড়া থাকতে পারি না, তোরে কিভাবে বিয়ে দিব। যাই হোক, আব্বাই কথা বললো, আব্বার কথাগুলি কানে বাজতেছিল, কিন্তু এক পর্যায়ে ভাল লাগতেছিল, কারণ কাবিন করে আমার শ্বশুরবাড়ি যেতে হবে না, বাবার বাড়িতে যেতে হবে। তো কাবিন করার পরে বাবার বাড়িতে চলে গেলাম, কাবিনটা খুবই ভালো মতো মোটামুটি হলো। তারপরে তারা শ্বশুরবাড়ির মানুষ বলছে খাবারটা ভালো হয় নাই, ওইটা সেটা কম্পিটিশন তো ছোট, অনেক কথাই বলছে, তার এগুলি বলে থাকে এগুলি কিছু না। তারপর হচ্ছে আমাদের বাসায় এখন নিয়ে যাবে ছেলেকে, এখন আমার শ্বশুর বলতেছে না আমার মাকে আমি আমাদের বাসায় নিয়ে যাবো, আমার আব্বা বলতেছে না এটা তো কখনোই সম্ভব না, কারণ কাবিনের পর ছেলেরা মেয়ের বাসা যায় এটাই হচ্ছে একটা রীতি, সামাজিক রীতি, এটা আমার মেনটেন করতে হবে। নিয়ে গেল, এখন ওনাদের যেহেতু তিনটা গাড়ি আছে, আমার বাবার একটা গাড়ি ই করলো ভাড়া করলো, মানে মাইক্রো, সব গেস্টকে বাসা থেকে সেন্টার পর্যন্ত আনার জন্য, আবার সেন্টার থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো সেতুকে যখন গাড়িতে উঠতে বলে তখন সেতু ওই গাড়িতে উঠে না। তারপর আমার শ্বশুর বললো যে তুমি কি ছেলের জন্য একটা আলাদা গাড়ি আনতে পারলা না? আব্বু বলতেছে হ্যাঁ আপনাদের তিনটা গাড়ি আছে, সমস্যা কি, একটা গাড়িতে নিয়ে দিয়ে আসলেই তো হয়। যাক, তারপর একটা গাড়িতে নিয়ে বড় সেতুর আব্বু বলছে, আমার আব্বু বলতেছে যে সে উঠো ওই গাড়িতে, উঠে না, সে দাঁড়ায় আছে। তো আমি এবার বলতেছি কি হয়েছে, তুমি উঠো না কি, কি হয়েছে? আমি মানে মানে বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকায়, মানে আমি যে এগুলি বলতেছি সে তো শুনতেছে না, আমি বলতেছি এগুলি শব্দ হচ্ছে না, মানে আমি মনে মনে বলতেছি ঠিকই কিন্তু এগুলো শব্দ আর হচ্ছে না, যে খুবই খারাপ লাগলো, যে খুবই বাজে অভ্যাস, মনে হলো যেন আমার বাবাকে অপমান করলো। তিন থেকে চারবার আমার বাবা বললো যে তুমি এই গাড়িতে উঠো, সে দিব্যি দাঁড়ালো, সে উঠল না গাড়িতে। যাই হোক, তারপর সে তার গাড়িতে, তাদের গাড়িতে উঠলো, তাদের গাড়িতে আমাকে আব্বা তো সব গেস্ট নিয়ে চলে গেছে বাড়িতে। গিয়ে বাড়িতে মিষ্টি টিষ্টি এরকম শীতে বাসার গেটের সামনে সবাই মিষ্টি টিষ্টি খাওয়ালো, এটা যেটা রীতি ওইটা। তারপর হচ্ছে কাবিন, কাবিনের দিন এখন আমাকে আমার বোনরা নিয়ে ঘরে বাসর ঘর সাজাইছে, ওইখানে নিয়ে বসায় রাখে, আমি ওইখান থেকে উঠা চলে আসি, আবার নিয়ে যায়, আবার এখন সেতেও বসছে। তারপর যাই হোক, সেদিন সেতুর সাথে আর আমার বেশি একটা কথাবার্তা হলো না, খুব দূরত্ব মেনটেন করলাম, মানে খুব বেশি একটা ভালো লাগতেছিল না, বারবার গেট খুলে বের হয়ে যেতাম, আবার সবাই চিল্লাচিল্লি করতো, আবার ঢুকতাম, আবার গেট খুলে বের হইতাম, আবার ঢুকতাম। তো এরকম কাবিন হইলো। তারপরের দিন সকালবেলা সেতু উঠা ওদের বাসায় চলে গেল। তারপরে সেদিন যে উঠে সকালবেলা, তারপরের দিন চলে গেল, তারপরের দিন সে আমাকে আর একটা কোনো ফোন দিচ্ছে না, আমি তাকে ফোন দিচ্ছি, সে আমার ফোন পিক করছে না, খুবই খারাপ লাগতেছে। এটা কি অবস্থা, মাত্র কালকে কাবিন হলো, আজকে সে ফোন পিক করতেছে না। তারপর হচ্ছে ফোন পিক করলো না, তারপরে রোজা চলে আসলো। তারপরের দিন রোজার মধ্যে আমার শ্বশুর নিতে আসলো যে চলো, এর মধ্যে আমার ছোট যা ফোন দিছে, ও আমার ছোট দেবর যে বিয়ে করছে এটা আমাদের ফ্যামিলিকে বলে নাই, আমার ফ্যামিলিতে বলে নাই। কাবিনের দিন যখন ছোট যাকে নিয়ে আসছে তখন আব্বা বলতেছে এইটা কি, বলে এটা হচ্ছে ইতুর বউ। ইতুর বউ মানে আপনার মেজো ছেলে বিয়ে হইতেছে এখন, ছোট ছেলে বউ আসলো কোত্থেকে? পরে বলতেছে না, ইতু আসলে আমাদের না জানায় বিয়ে করে রাখছিল,
বিয়ের আগে জিনিসগুলো জানতে দেয়নি,
না একদমই জানতে দেয় না। আর তারা এতটাই কৌশলী ছিল, আমার বাবা কিছুতেই কিছু জানতে পারে নাই। যাই হোক, তারপর ওইখান থেকে চলে আসলো, চলে আসার পর আচ্ছা আচ্ছা সরি গুরু, কোথায় যেমন ছিল, শ্বশুর ফোন দিচ্ছে বলছে মা তোমাকে আমার ছোট মা নিতে আসবে, গাড়ি দিয়ে নিতে আসবে, ও খালার বাসায় গেছে গাড়ি দিয়ে, তোমাকে গাড়ি দিয়ে নিতে আসবে, তুমি বউ তোমাকে কি গাড়ি ছাড়া আনা যায়, সব গাড়ি ব্যস্ত আছে, একটা গাড়ি ও নিয়ে গেছে, ও তোমাকে আনতে যাবে খালার বাসা থেকে আসার পথে তোমাকে নিয়ে আসবে। আমি বলে আচ্ছা ঠিক আছে, আম্মা অ্যারেঞ্জমেন্ট করলো, ছোট যা তো আমাদের বাসায় আসে নাই কখনো, এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করলো, আমার ছোট যারা আসলো না, আমার শ্বশুর আসলো 7:30 বাজে।
একপাকে বলে রাখি কমেন্টস এর বান ডেকেছে আমাদের সার্ভারে, আর মেঘলা তুই অবশ্যই একদম তীক্ষ্ণ দৃষ্টি রাখ, কারণ আমি বলেছি যে আজকে তারিখেও যে বেশি কমেন্টস করছে তাদের মধ্যে থেকে একজনকে যেন আমি ফোনে তার সাথে যোগাযোগ করতে পারি আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে এসে।
রাইট, আমি দুই তিনটা কমেন্টস অন এসএমএস পড়তে পারি। ওকে, যেমন তাসিবুল আমিন লিখেছেন যে সো কিউট, এই রকম মানুষ সপ্তাহের শেষ দিনে সারা সপ্তাহের কষ্ট ভুলিয়ে দেয়। আর আছেন সাফিন বংশাল থেকে লিখেছেন, গুরু আজকে যেমন হাসছি তেমন আর কাঁদতে চাই না, আজকে শেষে যাই হোক আপু যেন হাসি দিয়েই গল্প শেষ করে, এটাই কামনা করেছেন। রাশেদ হোসেন শিশি লিখেছেন, গুরু হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছি। অ্যান্ড আরেকজন বন্ধু লিখেছেন, মেঘলাপু আজকে সারাদিন মনটা এত খারাপ ছিল, বাট তোমাদের প্রোগ্রামটা শুনে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ গুরু।
ভালো লাগা আমাদের মধ্যেও সত্যি দারুণ ভাবে সঞ্চারিত হয়েছে।
This track was downloaded from fusionbd.com.
যে সিনথিয়াকে সাথে নিয়ে এতগুলো মানুষের কষ্ট দূর করার একটা দারুণ জারিয়া হতে পেরেছে, একটা মাধ্যম হতে পেরেছে। কিন্তু আমরাও চাই যে কোনো কষ্টের মুহূর্তে আসুক না কেন, আজকে সত্যি আমরা হাসি দিয়ে এই কষ্টকে জয় করতে পারবো। সিনথিয়া
গুরু, তারপর হচ্ছে আসলো আমার শ্বশুর, সে হচ্ছে একটা অটো নিয়ে আসছে আমাকে নিতে, সে তার কিন্তু কাবিনে মিষ্টি আনে নাই, কাবিনে মিষ্টি আনে নাই, সেটা নিয়েও আশেপাশে মানুষকে
গাড়ির বহর
না, আর দেখলাম না, তিনটা গাড়ি যেখানে সেখানে একটা গাড়ি আমার কপালে জুটলো না। তারপর গুরু, ওই যে
তার মানে কি বিয়ের দিনের পর থেকে কি মানে সবকিছুতে একটা পরিবর্তন চোখে পড়ছে আপনার?
না গুরু, তখনও পরিবর্তন পাই নাই, তখনও মানে আসলে একটা কজ দেখাইলো যে গাড়ি ব্যস্ত ছিল,
গাড়ি ব্যস্ত থাকতেই পারে, সেটা বিগ ডিল না, সেতুর চলে যাওয়া, ঘুম থেকে উঠে সকালবেলাতে তার ফোন না ধরা, একটু কি পরিবর্তনের হাওয়া?
হ্যাঁ, মানে সেতুর আমার প্রতি একটা অনীহা,
হওয়ার আগ পর্যন্ত যে আগ্রহটা ছিল,
বিয়ের আগেও তেমন আগ্রহ ছিল না, তার বাবা মাই বেশি কথা বলতো আমার
সাথে, সেতুর পার্সোনাল আগ্রহটা সেভাবে
না, তেমন ছিল না, আমি বারবার ফোন দিতাম, আমি শুধু জানতে চাইতাম মানে এটা সেটা, এটা কি
সংসার জীবনে একদম চলে যায়, একদম সংসার লাইফে, বিয়েটা তো ফাইনালি অনেক সময় নিয়ে খুব
না গুরু, ওইটা তো কাবিন, তারপর তো আবার বিয়ে হয়েছে, ওইটা তো কাবিন ছিল, কাবিনের প্রোগ্রাম, আমাকে বাসায় নিয়ে গেল, ওই অটো দিয়ে নিয়ে আসলো, অটো নিয়ে আসলো আমার আব্বা আমাকে।
ফাইনালি তো বিয়ে হলো সেতুর সাথে আপনার, তাই তো?
হ্যাঁ, কাবিন হলো।
হ্যাঁ, বিয়ের পরের পরবর্তী সংসার জীবনের ঘটনা কিছু শুনি আমরা।
গুরু আমি যাচ্ছি একটু কাবিনে,
আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে।
আচ্ছা, আব্বা খুবই রাগ হইলো যে আমার মেয়েটাকে নেওয়ার জন্য একটা গাড়ি কি আনতে পারলো না, আশেপাশের লোক খুব বলতেছে এত দুমদাম করে এত টাকা খরচ করে কাবিন করলো আর তাকে নেওয়ার জন্য গাড়ি আনলো না। তাই হোক, অটো দিয়ে নিয়েছি। নেওয়ার পর ওই বাসায় যখন গেলাম প্রথম, আমার শাশুড়ি, আমার যা ছোট যা বড় যা সবাই মিষ্টি খাওয়াইলো। তার আমার শাশুড়ি বললো যে সাদা সাদা মিষ্টি খাওয়াই, তাহলে সাদা সাদা আমারে দেখবা, কালো মিষ্টি খাওয়াই না। তারপর ওই বাসায় নেওয়ার পরে সেতুর সাথে আমার এর মধ্যে কাবিনের দিন কিছু হয় নাই। ওই বাসায় যাওয়ার পর সেতুর কেমন একটা দূরত্ব আমি লক্ষ্য করলাম। সে আমি আসলে ওই বাসায় গেছি, ঘরে বসছি, সে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতেছে, পা দুলা দুলা ছুয়া ছুয়া দেখতেছে টিভি, কিন্তু সে আসলে বউ আসছে ওই রকম কোনো স্পৃহা তার মধ্যে ছিল না, আগ্রহ যে বউ আসছে এরকম কোনো। আমি এটা খুব চাইছিলাম যে আসলে হচ্ছে আমার যে হাজবেন্ড হবে সে আমাকে অনেক ভালোবাসবে, যাই আসে নাই সে। তারপর আমি তো বৈশাই রয়েছি, বৈশাই আছি এখন। আমার শাশুড়িকে আমি বললাম যে মা আমি একটু পানি খাবো, পানি খাওয়ার কথা বললাম। আমি ওই ড্রয়িং রুমে যে আমি সেতু চলে ধরে বললাম কি কি হয়েছে তোমার, তোমার কি মন খারাপ, আমি আসছি তোমার কি ভাল লাগতেছে না, তুমি এই রুমে আসো না কেন? তো সে তো বলতেছে যাও সমস্যা কি, থাকো না, রাতে তো দেখা হবেই, টিভি দেখি একটু, প্রোগ্রাম গুলি দেখি, খবরটা দেখে আমি আসবো।
প্রথম দিনে?
হ্যাঁ, কাবিনের পর তিন চার দিন পর, মানে
প্রথম
দিন এই কথা। আমার কাছে খুবই খারাপ লাগছে গুরু, যে আসলে আমার কাছে মনে হইতেছিল যে সে তো আমাকে অ্যাভয়েড করতেছে এরকম, কিন্তু আমার আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে এতই ভালোবাসলো যে হাজবেন্ডের ওই অ্যাভয়েডনেসটা আমার কাছে লাগলো না। তারপর দেখলাম যে আমি তাদের সাথে মিক্স হয়ে গেলাম। গুরু এভাবে রোজা গেল, রোজার মধ্যে আমার বাসা যাইতে চায়, আমার বাসা যেতে দেয় না, পুরো একটা মাস রোজা গেল। এর মধ্যে আমার শাশুড়ি অসুস্থ হইল, আমার শাশুড়ি যখন অসুস্থ হয়েছে তখন আমার আম্মা অসুস্থ ছিল, যেহেতু বলছি কিডনি সমস্যা, অসুস্থ হয়ে যায়। বাসায় গেছি, এর মধ্যে সাথে সাথে ফোন, যে আমার শাশুড়ি ফোন দিছে যে সিনথিয়া তুমি বড় বউ বাপের বাড়িতে গেছে, ছোট বউ খালার বাড়িতে গেছে, এখন আমার তো খুবই ডিসেন্ট্রি হইতেছে, তুমি একটু আমাদের বাসায় আসো। আমি গুরু মাত্র গিয়া দাঁড়াইছি, পাঁচ মিনিট হয়েছে, এর মধ্যে আমি আবার ব্যাক করে চলে যেতেছি। আমার আব্বা বলতেছে তোর কি বাবার চেয়ে বেশি ভালোবাসা তৈরি হয়ে গেছে শ্বশুরের প্রতি, বাবারে ভুইলা গেছিস? তো আব্বার এই কথাটা আমার খুব বেশি একটা মনে লাগে না, মানে ওই যে মাথায় ছিল শাশুড়ি অসুস্থ, আমি আব্বার সাথে কোন রকম একটু কথা বলে হাই হ্যালো বইলা ভাইদের সাথে বাসায় চলে গেল, মানে শ্বশুরবাড়িতে চলে গেলাম। যাই হোক, এই ভর্তি আমার বিয়ে শুরু। বিয়ের ডেট ফিক্সড হলো সেপ্টেম্বরের 14 তারিখ, আর রোজা হচ্ছিল অক্টোবরের দিকে, জুলাই আর অক্টোবরের মাঝখানে রোজা। এর মধ্যে আমার বিয়ের যে মার্কেট, ও আর আমার ছোট, আমার বড় জায়ের আবার বাচ্চা যে ছিল, আর হাম বাচ্চাটা, বাচ্চাটা 21 দিনে ছিল আমার যখন কাবিন ছিল, ওই তারপর থেকে বাচ্চাটার প্রতি অনেক বেশি টেক কেয়ার শুরু হইলো, বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতাম, আজও অনেক ভালোবাসি এই বাচ্চাটাকে। আর হাম আমার কোলেই বড় হয়েছে, সে আরামকে যখন টিকা দিতে নিতাম আমার শাশুড়ের, আমি সে ওই যে টিকা দিচ্ছে পায়ে তাকে তো সহাইতে পারতাম না, আমি যে চেয়ারে বৈশা ওই সারাটা দিন আমার বুকের উপর ওইভাবেই রাখতাম। আমার শাশুড়ি বলতো তুমি খাইবা না গোসল করবা না, আমি বলি না, ওরে শোয়াইলে তো ব্যথা পাবে পায়ের মধ্যে, থাকুক না, আমার সীমাপু আমার ভাত খাওয়াই দিবে, সমস্যা কি? সীমাপু আমার প্রায় ভাত খাওয়াই দিত, চুল আশ্রয় দিত, আমাকে সাজাই দিত অনেক, মানে সীমাপুর সাথে খুবই গোল মিলে গেলাম। এর মধ্যে
সীমাপু বলতে বড়
যা
বড় ভাইয়ের যে
ওয়াইফ, হ্যাঁ বড় ভাইয়ের,
সেতুর বড় ভাইয়ের বউ,
আর সেতুরই খালাতো বোন।
আচ্ছা, এক বছরের ছোট বড় তারা?
হ্যাঁ, তারা ভাবি সম্পর্ক না, তারা খুবই ফ্রেন্ডলি ছিল। আমি আস্তে আস্তে ফিল করতে থাকলাম যে আমার থেকে আমার হাজবেন্ড সীমাপুর সাথে খুব বেশি কমফোর্ট। আমি আসলে এটা দেখলাম আর মনে হলো যে কাজিন তো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাছাড়া আমার যা 12 বছর যাবত এখানে আসছে, হয়তো অনেক ফ্রি, তার অনেক কথা বলতো। এর মধ্যে প্রায় সেতু যখন আর কি, মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের যে রিলেশন যেটাকে বলে, সেইটার মধ্যে আমি কোনো মাধুর্য খুঁজে পাইলাম না। সেই রিলেশনটা এমন হইলো যে একটা আস্ত একটা হাতি আমার উপরে আমার মায়রা ফেলার জন্য এসে আয়শা আক্রমণ করতেছে, মানে আমাকে মেরে ফেলবে এইরকম অবস্থা, মানে তার মধ্যে কোনো ভালোবাসার ছোঁয়া। মাঝে মাঝে অনেক মুভি দেখতাম, অনেক আর ইমোশনাল কোনো কিছুই ছিল না, মানে আমি মানে বাকরুদ্ধ হয়ে তাকাইছিলাম আর ভাবতাছিলাম এটা কি বিয়ের, এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কি
স্বামী স্ত্রীর সম্পর্ক। স্পেশালি আমরা যে ধর্ম বিলংস করি সেখানে কিন্তু স্পষ্ট তো লেখা আছে, এবং মেঘলা জানি সেটা এত আমরা বলি না যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেক বেশি ডেমোক্রেটিক, এবং স্পষ্টভাবে এগুলো লেখা আছে জানিস, যে তোমরা বৈবাহিক সম্পর্কের পর স্বামী স্ত্রীর সাথে এই ধরনের সম্পর্কে বা এই ধরনের এইভাবে তোমরা মিলিত হবা। ইভেন দো সেখানে ডিরেকশন দেয়া আছে যে তোমরা পরস্পর মিলিত হবার পূর্বে নিজেদেরকে প্রস্তুত করে নাও। আমি অবাক হয়ে যাই কত ডেমোক্রেটিক হতে পারে, কত কত উদারপন্থী হতে পারে একটি ধর্ম। অনেকেই কিন্তু স্পেশালি পশ্চিমা বিশ্বে ইসলাম ধর্মকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়, মৌলবাদ আখ্যা দিয়ে অনেক সময় এই ধর্মটাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, কিন্তু ধর্মটা যে কত বেশি মাত্রায় ডেমোক্রেটিক। এবং এইরকমও বলা হয়েছে যে পরস্পর যখন সহবাসে যাবে স্বামী স্ত্রী, তার আগে পরস্পরকে প্রস্তুত করে নিবে। ইভেন এটাও বলা হয়েছে যে তোমরা দুইজন দুজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নাও যে কে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো, কার কিভাবে ভালো লাগা তৈরি হয়। কারণ স্বর্গীয় যার্রা পরিমাণ যদি তৃপ্তি মিশে থাকে, সে তৃপ্তি কিন্তু মিশে আছে স্বামী স্ত্রীর এই সহবাসের মধ্য দিয়ে, যার মধ্যে থাকে প্রচন্ড রকমের ভালোবাসা, মায়া, মমতা, অসম্ভব রকমের টান। যেটা যতটুকু শুনলাম সিনথিয়ার কাছে যে সেই সেই জিনিসটা অধরায় থেকে গেছে, সেটি কল্পনার মধ্যে থেকে গেছে, বাস্তবে যা হয়েছে সেটি হচ্ছে শরীরের ভোগ, শরীরের ক্ষুধা নিবৃত করার মানসিকতা, যেভাবে সে আপনার সাথে অ্যাপ্রোচ করতো এই সময়গুলোতে, তাই তো? তারপর
মানে আমি আসলে আজও পর্যন্ত মানে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা কি, আসলে রিলেশনটা কি, এটার মধ্যে কি মানে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতটা দিন তার সাথে আমি থাকছি, একদিনও আমি মানে বলতে পারবো না একটা মুহূর্ত যেটা আমি ফিল করি, যেটা আমাকে হাসায় বা যেটা আমাকে আনন্দ দেয় বা যেটা আমার মনে থাকে, আর যেটা হয়েছে সেগুলো আমি ভুলে যেতে চাই। আমি যদি জড়ায় ধরতে চাইতাম সে বলতো এই ঘাম আছে, এটা আছে, সেটা আছে, যাও। আর এতটা নোংরা ছিল গুরু, আমার আসলে ওরে কিস করতে ইচ্ছাও করতো না, দাঁত ব্রাশ করতো না, ঠিক মতো গোসল করতো না, ঠিক মতো শরীরটা মুছতো না। তারপর হচ্ছে শরীরে অনেক জায়গায় আমাদের গোপন অঙ্গে অনেক
সব মিলিয়ে
নোংরা টাইপের ছিল একদম
সব মিলিয়ে। এটা তো অ্যাকচুয়ালি দায়িত্বের মধ্যেই পড়ে যে স্বামী স্ত্রী পরস্পর নিজেকে এমন ভাবে প্রস্তুত করে রাখবে যাতে করে তাদের মধ্যে সেই প্রণোদনাটা সৃষ্টি হয়। যেমন যেটাকে আমরা বলি সহবাস বা সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, তার জন্য খুব বেশি মাত্রায় জরুরি কিন্তু তাকে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে রাখা। এই সেক্সুয়াল অ্যাপেল যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে টিপিক্যাল আমরা এই সমাজে দেখতে পাচ্ছি বা সিনেমার নায়ক নায়িকাদের মধ্যে দেখতে পাই, আমরা এই শিক্ষার কথা কিন্তু বলছি না। আমরা স্পেশালি তারপরও বলছি যে সেক্সুয়াল অ্যাপিলটা কিন্তু অবশ্যই থাকতে হবে যদি আপনি চান আপনার স্ত্রী আপনার কাছে কখনো পুরাতন না হয়ে যায়, যদি আপনি চান আপনার স্বামীটা আপনার কাছে কখনো পুরান না হয়ে যায়, যদি আপনি চান যে আপনার প্রিয়তম স্ত্রীটাকে বছরের শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিবার নতুন নতুন করে আবিষ্কার করবেন, প্রতিদিন নতুন নতুন করে আবিষ্কার করবেন, এবং প্রতিদিন প্রতিবার নতুন নতুন করেই সে আপনার কাছে আবির্ভূত হবে। জীবনের শেষ লগ্নে যখন হাত ছেড়ে চলে যাবেন তখনও যেন মনে হয় আর একটা সময়, আর দুদণ্ড মুহূর্ত যদি ওর সাথে কাটাতে পারতাম। এর জন্যই কিন্তু জরুরি নিজেদেরকে ভেঙে নিজেদেরকে তৈরি করা। অনেক সময় আমরা কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিই, বিয়ে তো হয়ে গেছে এখন আর নিজেকে এত সাজিয়ে গুছিয়ে রাখার দরকার কি আছে, এখন এত পরিপাটি করে রাখার দরকার কি আছে। অবশ্যই দরকার আছে, যদি সেই সম্পর্কটাকে, স্বামী স্ত্রীর এই রিলেশনশিপটাকে এবং পরস্পরের মধ্যে যে টান এবং আকর্ষণ এটাকে পুরাণ হতে না দিতে চান, যদি এটাকে জিজিয়ে রাখতে চান বছরের পর বছর, তাহলে অবশ্যই জরুরি নিজেদেরকে প্রতিদিন ভাঙুন, আবার নতুন করে তৈরি করুন, আবার নতুন করে চমক দিন আপনার পার্টনারকে। তবে কিন্তু সে সম্পর্কটা কখনোই বোরিং হয় না এবং সেটি কখনো সেপারেশনের দিকে যায় না।
গুরু মানে কি বলবো, তার সাথে আমার যে রিলেশন গুলি ছিল আসলে এগুলি মানে কি বলবো, আসলে এটা আমি ভাবতাম যে এগুলি হয়তো বা আমার ভুল, হয়তো বা আমার আমি কোনো কিছু বুঝতে পারছি না, হয়তো বা আমি কিছুই বুঝতে পারছি না, হয়তো আমার কোনো সমস্যা। এজন্য গুরু যখন আমি ভাবতাম যে আসলে ওর কাছে যাইতাম, আমি খুবই পরিপাটি গুসাই টুসাই খুবই মানে আমি আসলে এক একটা রাত এক এক দিন এক এক টাইপের ভাবে সাজতাম, এক এক টাইপের পোশাক ক্যারি করতাম যে ওর ওর যেন ভালো লাগে। কিন্তু আসলে আমি যত কিছুই করি না কেন ওরে আমি আমার কাছে টানতে পারি নাই, সে আসতো না, সে একটা জানোয়ারের মতো অ্যাটিচিউড করত। এটা হচ্ছে এখন তার ইচ্ছা হইছে, তার এখন লাগবে, তার এখন লাগবে, সে এখন করবে, এই রকম টাইপের। তারপর গুরু আমার বিয়ের ডেট শুরু হইলো, মানে হচ্ছে বিয়ে ডেট শুরু হইলো সেপ্টেম্বরের 14 তারিখে। তো তখন বিয়ের জন্য তো শাড়ি টাড়ি এগুলি কিনতে হয়, গয়না টানা আবার নতুন করে কেনা। তো গাড়ি শাড়ি টাড়ি আমার শাশুড়ি ওই যে বাচ্চাটা যে আরহাম, আরহাম পুরো সম্পূর্ণ রোজার মধ্যে আরহাম আরহামকে আমার কাছে রেখেই সবাই শপিং এ যেত, কিন্তু আমাকে নিত না গুরু। আমার বিয়ে আমার বিয়ের শাড়ি কেনার জন্য আমাকে নিত না। আমি বলতাম যে মা আমি আসলে আপনার সাথে যাইতে চাই, আর আমি আমি আসলে আপনার সাথে শপিং করতে চাই, আমাদের তো কাবিন হয়েই গেছে, সমস্যা কি এখন বিয়ে আমি শপিং এ গেলে কি হইছে। তখন সে তো বললো তোমার যেতে হবে না, সীমার পছন্দ অনেক ভালো, সীমা 12 বছর যাবত এই ফ্যামিলিতে আছে, সীমা যা পছন্দ করে সেটা সবাই পছন্দ হয়। পরে আমি বলছি ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা আমার বিয়ে শাড়িটা কেনার অধিকার কি আমার নাই, আমি কি সেটা কিনতে পারি না। তারপর আর নেয় নাই আমাকে, আরহামকে আমার কাছে রেখে তারা সারাদিন শপিং করতো গুরু। সকাল 11টা বাজে বের হইতো, রাত্র 10টা পর্যন্ত এই বাচ্চাটা আমার কাছে থাকতো। এই বাচ্চাটাকে আমি লালন পালন করছি, এই বাচ্চাটাকে আমি আমার মতো করে পালছি যতদিন ওই বাড়িতে আমি,
যার বিয়ে তার পরামর্শ নিয়ে আবার তাকে নিয়ে যে পছন্দ
না এরকম কিছু না। কারণ গুরু আমার যে বিয়ে শাড়িটা আনছিল প্রথম, সেটা আমার সেটা আইনাই আমার যা বলতেছে এটা 50,000 টাকা দামের শাড়ি। পরে আমি বলতেছি ইম্পসিবল, এটা 50,000 টাকা দামের শাড়ি হতে পারে না, এতটা নির্বোধ না যে 50,000 টাকা দামের শাড়ি দেখলে চিনবো না। মোটামুটি কম বেশি অনেক মার্কেটে গেছি, হয়তো কিনতে পারি নাই, বিয়ের শাড়িটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছা খুব থাকতো, বিয়ের শাড়িটা কেমন হবে চিন্তা ভাবনা থাকতো। পছন্দ হলো না, আমি আমার শাশুড়ি আমাকে ওই যে নিল না, কিন্তু তারা মানে আমার শাশুড়ি যে আমার বড় জা ছোট জার জন্য যে শাড়িগুলি কিনলো গুরু, ওই বিয়ের শাড়ি থেকে 1000 গুণ সুন্দর ওই নর্মাল শাড়ি দুইটা। ইভেন আমাদের বাসায় দেওয়ার জন্য যেসব শাড়ি কিনছে গুরু, এগুলি সব জাকাতের কাপড় কিনছে গুরু।
আমি আমি সেতুর সাথে আপনার যে সম্পর্ক সেগুলো একটু,
সেতুর সাথে একটু সম্পর্ক, ওইটা শাড়ি বিয়ে শাড়ি হলো, সে তো আমার আমার যে গুরুত্বটা আমার গুরুত্ব দিল না। আমি তাকে বললাম যে ঠিক আছে শাড়িটা যেহেতু শাশুড়ি আনছে তাহলে এটা আমি তো বিয়েতে লেহেঙ্গা পরবো, এখন শাড়ি তো চেঞ্জ করবো না, আমি বললাম কি আমি লেহেঙ্গা পরবো। তো সে তো বললো কি আম্মা যেটা আনছে সেটাই হবে, তোমার এত কথার দরকার কি। সে তো আমাকে সবসময় না মানসিক টর্চার করতো, মানে তুমি বেশি বুঝো তুমি এটা করো। আর গুরু আমি যখন ওই বাড়িতে গেছি কাবিনের, আমাকে সবাই অনেক আদর করছে, কিন্তু এর মধ্যে আমার বড় জা আর আমার হাজবেন্ড শুধু আমার ভুলগুলি খুঁজে খুঁজে, তোমার এটা হয় নাই তোমার ওইটা হয় নাই, আমার হাজবেন্ডও। আমি বলতাম কি ব্যাপার, সে তোর বউ আমি, আমার যদি কোনো ভুল হয় সেটা সে গোপন করবে, সেটা সে তার ফ্যামিলির কাছে হাইলাইট করতো। এভাবে আমি অনেক বকা শুনছি অনেক কিছু গুরু। আমি ফ্যামিলির জন্য এমন কিছু না করি নাই গুরু, সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন ধুইছি হাড়ি তাড়িতে,
এগুলো তো কখনোই বাসাতে সেভাবে করা হয়ে ওঠেনি
কোনোদিন না গুরু। আমার মা কোনোদিন এত অসুস্থ ছিল কোনোদিন আমাকে দিয়ে একটা পানীয় হচ্ছে এক গ্লাস পানীয় ঢাইটা খাওয়ায় নাই।
তাও ওখানে কিভাবে শিখলেন এই জিনিসগুলো করতে
গুরু? আমার হাতের ছাল উঠে গেছিল থালা বাসন
কেন করতেন, তারপরও কিভাবে কোন এই মানসিক দিকটা পেতেন কিভাবে?
বাবা মা এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে কাবিন করাইলো,
তাদেরকে যেন কষ্ট পেতে
না। হ্যাঁ, আর কোনোদিন কিছু বলতাম না, শ্বশুরবাড়িতে এত অত্যাচারিত হইতো, আমার এত কষ্ট দিত, সবাই মানসিক ভাবে অনেক কষ্ট দিত, অনেক কথা বলতো। তারপর এগুলি কিছু বলতাম না ফ্যামিলিতে। আমার আব্বা বলতো কি তোমার মুখে তো আমি হাসি পাই না। আমি বললাম কই হাসি পাও না, এমনি একটু দুইটা ফ্যামিলি মানে নতুন গেছি তো অ্যাডজাস্টমেন্টে একটু সময় লাগে না, এগুলি কিছু আব্বুরে অ্যাভয়েড করতাম, বলতাম না তাদের কাছে, বলি নাই তাদের কাছে। তারপর বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি পছন্দ না সেতুর কাছে আমি কোনো কোনো সাপোর্টই পাইলাম না শাড়ির জন্য, আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলে আসলো, তুমি বিয়ে শাড়ি, আমি এই শাড়ি পরে তো আমি যাইতেই পারবো না, সম্ভবই না এই শাড়ি পরে, কারণ এর চেয়ে আমার কাজিনরা গ্রামে থাকে তাদের শাড়ি এর চেয়ে হাজার গুণ সুন্দর, আর এটা না হয়ে সীমা দাপুর জন্য যে শাড়িটা আনছো ওইটা আমার বিয়ে দিন দিও, ওইটা আমি পরবো। তারপর বললো যে তুমি অতিরিক্ত বুঝো, তোমার বাবার 2 টাকা নাই 4 টাকার কথা বলো। আমি তো পুরা অবাক হয়ে মানে হা করে তাকাইছি মুখের দিকে, মাত্র বিয়ে হয়েছে 15-16 দিন কাবিন হয়েছে, 15-16 দিনের মাথায় সে আমার এই কথা বলে। আর গুরু যেটা বলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে দুষ্টমি সখ্যতা এগুলি কোনো কিছুই তার মধ্যে ছিল না, আমি আমি করতে চাইতাম কিন্তু এগুলি তার মধ্যে
কিভাবে ডিয়েট করতে যে কোনো ধরনের ফান করতে গেলে
এই যাও এইগুলি পছন্দ না এইরকম করো কেন বাচ্চাদের মতো সব এইগুলি এইরকম, অথচ গুরু আমার বড় যা কিন্তু আমার থেকে বড়, তাদের 12 বছরের সংসার, তার সে তারপর আমার ছোট যা তারা যে দুষ্টামি করতো হাজবেন্ড, এগুলো আমাকে মন টানত, এগুলো আমাকে খুব কাঁদাতো।
দেখতেন এসব দেখলে আপনার মন চাইতো যে আমি কেন আমার স্বামীর সাথে এগুলো করতে পারি না?
আমি অনেক চেষ্টা করছি গুরু, আমি ভাবতে শুরু করলাম, আমি মানসিক ভাবে অসুস্থ হইতে শুরু করলাম যে আমি আসলে নারী, আসলে আমি কি, আমার মাঝে কোনটা কমতি আছে, আসলে আমার মাঝে কি কমতি আছে, সে কারণে আমি আমার হাজবেন্ডকে আমার কাছে টানতে পারি না, সেটা খোঁজার চেষ্টা করলাম।
এইভাবে ভাবতে শুরু করেছিলাম?
হ্যাঁ এইভাবে ভাবতে শুরু করলাম, আস্তে আস্তে ভাবনাগুলি বিরাট আকার ধারণ করলো ধীরে ধীরে। তো ওই যে কাবিনের শাড়ি শাড়ির তো হইল, তারপর হচ্ছে আমার লেহেঙ্গা নিয়ে আসছে, আমার যায় শাড়ি চেঞ্জ করে লেহেঙ্গা বানাতে দিয়ে আসছে, তো লেহেঙ্গা আনতে যাবে বিয়ের আগের দিন, যেদিন 14 তারিখ সেপ্টেম্বরের 14 তারিখে বিয়ে হয়েছে, তো সেপ্টেম্বরের 13 তারিখে আমি ওই যে রাগ করে যে শাড়ির জন্য বাসায় চলে আসলাম, তারপর আর কোনো কথা নয়। এর মধ্যে সে তো আমাকে ফোন দিয়ে বললো তোমার তো তোমার জন্য তো সীমাপুর লেহেঙ্গা দেখছে, লেহেঙ্গা বানাতে দিয়ে আসছে সীমাপুর বডির মাপে, তুমি চলো আমার সাথে আমি নিয়ে আসি। গুরু আমি যখন বসুন্ধরা যাই আমি ওই লেহেঙ্গা দেখছি, শাড়িটা মনে হয় তার চেয়ে ভালো ছিল, সেইটা নাকি 60,000 টাকা। শুনে আমার এত খারাপ লাগছে, পরে আমি কি করছি সিঁড়ির সামনে আইসা ওই দোকানে কোনো কিছু করি না, ওইটা আবার আমার ছোট দেবরের রিলেটিভস এর দোকান মানে বন্ধুর দোকান, দোকানে কিছু করি নাই, সিঁড়ির সামনে আইসা ওই শাড়িটা তার পায়ের সামনে দুম করে ফালা দিয়া লেহেঙ্গার বক্সটা, যে তোমার এই লেহেঙ্গা নিয়ে তোমার বাসায় নিয়ে যাও, আমি এটা পড়তে পারবো না, এই কথা বলে আমি তৎক্ষণিক ওই বসুন্ধরা সিটি থেকে একটা সিএনজি নিয়ে বাসে চলে আসলাম। তারপর সে আমার ফোন দিতেছে আমি আর ধরি না, আমার এত খারাপ লাগছে গুরু যে আমার বাবা এত অ্যারেঞ্জমেন্ট করতেছে, এত টাকা খরচ করতেছে, আমার বাবারে বলে যে তুমি বড় কমিটি সেন্টার নিও, তুমি এইটা করো, তুমি খাসি খাওয়াও, তুমি ওইটা করো, এত ডিমান্ড শো করতেছে, আর আমি যে একটা লেহেঙ্গা চাইছি আমি তো কিছু তেমন কিছু চাই নাই। তারপর গুরু সেই লেহেঙ্গা নিয়ে আসছে তারা, তারপরে দিন সকালে কি হইলো আমার শাশুড়ি আর আমার শ্বশুর সেই লেহেঙ্গা নিয়ে আমাদের বাসা আসলো। আয়সা সকালবেলা আমি ঘুম থেকে উঠতে না উঠতে সকাল 7:30-8 এমন সময় শ্বশুর শাশুড়ি আসলো, আয়সা বলতেছে তুমি কি পাইছো, আমি তো পুরো আমার শাশুড়ি বলতেছে কি পাইছো তুমি, হ্যাঁ তোমার জন্য প্রথম শাড়ি আনছে শাড়ি পছন্দ হয় না, এখন লেহেঙ্গা আনছে ওইটাও পছন্দ হয় না, তুমি কি 1 লাখ টাকা দামের শাড়ি চাইলে কি 1 লাখ টাকা দামের শাড়ি তোমার দেওয়া হবে নাকি? আমার আব্বু তো বলতেছে আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে আপা, ওর যখন এটা লেহেঙ্গা পছন্দ না, আমি যখন এত টাকা খরচ করতেছি 1 লাখ টাকা বিয়ের জন্য খরচ করতেছি, আমার মেয়েকে লেহেঙ্গা বিয়ে লেহেঙ্গা আমি কিনে দিতে পারবো। আমার শাশুড়ি বললো কেউ যদি এই লেহেঙ্গা পরে বিয়েতে না আসে আমি ওর বিয়েতেই আসবো না। তারপর আমার শ্বশুর বুঝাইলো, আমার আব্বু চিল্লাচিল্লি করলো, পরে আমি আবার বললাম কি মা আমি তো 50,000 টাকা দামের লেহেঙ্গাও চাই না, 1 লাখ টাকা দামের লেহেঙ্গাও চাই না, আপনি যদি আমাকে 500 টাকা দামের লেহেঙ্গা আমার সাথে নিয়ে যায় আমার পছন্দ অনুযায়ী কিনে দিতে পারতেন, ওই 500 টাকা দামের লেহেঙ্গাই আমার কাছে 5 লাখ টাকার মূল্য।
সিনথিয়া এই জায়গাতে কেউ যেন মিসগাইড না হয় যেন বলি, সেটি হচ্ছে যে এমন তো না যে সেতু এবং সেতুর পরিবার আপনার কোন পছন্দকে কোনোভাবে মূল্যায়ন করছে না,
গুরু এরকম,
সেই কারণেই কি আপনি এই লেহেঙ্গা বা শাড়ি নিয়ে যতটুকু ক্ষুব্ধ হওয়ার কথা তার চেয়ে বেশি ক্ষুব্ধ হচ্ছে? ব্যাপারটা যদি এরকম রিভার্স হতো যে আপনার প্রত্যেকটা পছন্দকে দারুণ ভাবে মূল্যায়ন করছে আপনার স্বামী এবং আপনার শ্বশুর শাশুড়ি যা, তাহলে মনে হয় আরো দেখা যায় একটা কম দামি লেহেঙ্গা কম সুন্দর লেহেঙ্গা বা কম সুন্দর শাড়িও আপনার কাছে পছন্দ নিয়ে হতে পারতো। ব্যাপারটা কিরকম যে যখন মনে হচ্ছে যে আপনাকে অ্যাভয়েড করা হচ্ছে, আপনার পছন্দকে পাত্তা দেওয়া হচ্ছে না, সবকিছুতেই পাত্তা দেওয়া হচ্ছে না, তাই ক্ষুব্ধ হয়ে যাওয়া, ব্যাপারটা কিরকম ছিল?
একদিকে তো চিন্তা করতেছিলাম যে আমার মধ্যে কমতি আছে, হাজবেন্ডকে কাছে টানতে পারি না, এটা তো মানসিক যন্ত্রণা ছিলই,
এই ক্ষোভ থেকেই,
এই ক্ষোভ তো ছিলই মাথায়, তার উপরে আমার কোনো কিছু আমি যদি ভালো কিছু করি সেটার অ্যাপ্রিসিয়েট করা হতো না।
This track was downloaded from fusionbd.com.
এই কারণে এটা আউটবাস্ট হতো, এই দেখা যায় শাড়ি কেন এরকম করলো, বা
মানে একটু কিছু হলে মানে খুব খারাপ লাগতো,
আউটবাস্ট করতেন আপনি। আচ্ছা, এই যে নারী নারীত্বের কোন কমতি আপনার মধ্যে আছে, যে ভাবনা, এই ভাবনা থেকে তো অনেক রকমের ব্যাপার আপনার সাথে আপনার স্বামীর হতো, সেই ব্যাপারগুলো একটু বলেন তো, যখন আপনাকে চরম কষ্ট লাগতো। যেমন আপনি বলছিলেন যে তার বড় ভাইয়ের সাথে, তার বড় ভাইয়ের সাথে বইয়ের সম্পর্ক, ছোট ভাইয়ের সাথে তার বইয়ের সম্পর্ক,
যখন টয়লেটে থাক, মানে আমার ভাষণ যখন আসতো অফিস থেকে আসার পর টয়লেটে যেত, তো আমার যা টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকতো, তো যাও পানি ছিটা দিত, যা আমার বড় ভাষুরও পানি ছিটা দিত, মানে দুজন মুখ, আবার মুখের মধ্যে পানি নিয়ে সেই মুখে পানি ছিটা দিত, এগুলি আমি প্রায় প্রায় দেখতাম। তারপর আমার ছোট দেবর তার ওয়াইফকে মানে দেখলো আশেপাশে কেউ নাই, এই জড়াই ধরে একটা কিস করলো, এগুলি না আমি দেখে ফেলতাম, এগুলি না আমি মিস করতাম, এগুলি কখনোই আমার সাথে সেতু করে।
সেতুর সাথে আপনার বয়সের পার্থক্য কতদিন
গুরু? ওরা তো বলছে যে ও 32 বছর বয়স, কিন্তু আসলে 78 ওর বার্থ ডেট। মনে হয় আরো বেশি হবে, কারণ 78 তো হচ্ছে 1978 জন্মগ্রহণ করছে, আর আমাদের বলছে যে ওর 32 বছর বয়স,
35 আপনি 22, 13 বছরের পার্থক্য।
হ্যাঁ,
কিন্তু 13 বছরের পার্থক্য, আর যাই হোক, কোনোভাবে আপনার প্রতি অ্যাট্রাকশনটা নাই, সেটার কারণটা আপনার কাছে কি মনে হয়েছে? ফাইনালি আপনি যেমন চিন্তা করা শুরু করলেন যে আপনার নিজের কোনো কমতি আছে কিনা,
আমি দেখতাম কি
নাকি তার আগ্রহটা অন্য কোথাও ছিল?
আসলে আমি এগুলি তখনও নেগেটিভ চিন্তা ভাবনা আসে না আমার মাথায়। সীমাপুর সাথে খুব ফ্রি ছিল, সবকিছু শেয়ার করতো সীমাপুর সাথে, মানে ভালো একটা কিছু হয়েছে যে ভালো একটা নাটক আরম্ভ হয়েছে, আই সীমা এই নাটকটা হয়েছে, স্টার্ট হয়েছে, তুই দেখ, অথচ আমি বাসায় কান্দতাম, মানে ঘরের ভিতরে বসে বসে কান্দতেছি, আমার জামাই আমার পাশে নাই, এবং গুরু আমি কান্না করলে সে বলতো কি, তোর আর কান্না ছাড়া কি আছে, তুই তো আরো কান্দবি।
কি কারণে
বুঝতাম না গুরু, আমি মানে প্রশ্ন করলে সে কখনোই উত্তর দিত না, কোনো প্রশ্নের উত্তর আমি তার কাছে পাইনি,
মানে কোনো কিছুর প্রতিশোধ কিসের জন্য কান্নার ব্যাপারটা, লেহেঙ্গা কেন ফেলে দিয়ে চলে আসলে
এরকম? হ্যাঁ, এইগুলি তার ফ্যামিলিকে আমি ইনসাল্ট করতাম, এগুলি নাকি আমার ইনসাল্টনেস ছিল। যাই হোক, তারপর গুরু লেহেঙ্গা তো কিনতে গেলাম, ওইখানে আমার শাশুড়ি আমার সাথে যাওয়ার পথে একদম কোনো কথা বলে নেই।
আমরা সময়ের একদম শেষ মুহূর্তের দিকে চলে যাচ্ছি সিনথিয়া, শাড়ি লেহেঙ্গা এসব ব্যাপারগুলো মোটামুটি আমরা বড় দাগে বুঝলাম, আপনার এবং সেতুর যে রিলেশনশিপ সেগুলো নিয়ে কথা বলুন, ঘরের মধ্যে কি হতো
সেগুলো বলুন। বিয়ের দিন থেকে আমি শুরু করি, তারপর বিয়ে তো স্টার্ট হলো, বিয়ের মধ্যে সবাই রাগ, আমি সেতুকে বিয়ের আগের দিন বললাম কি, সেতু আমি তো পার্লারে সাজতে যাব, তুমি আমার টাকা দাও। তো সে তো বললো কি যে মেয়েরা হচ্ছে সব টাকা হচ্ছে মেয়ের বাড়ি থেকে দেয় 7,000 টাকা, ছেলের বাড়ি থেকে তো দেয় না। তো আমি বললাম কি তো কি হয়েছে তোমার সাথে, আমার এক মাসেরও বেশি 1.5 মাস হলো কাবিন হয়েছে, তুমি তো 7,000 টাকা দেওয়ার অবভিয়াসলি দিতে পারো, এটা তো কোনো সমস্যা নেই। সে দিল না, সে তারপর আমি সীমাপুকে বললাম, সীমাপু তুমি তোমরা কোথায় সাজবা, আমি তোমাদের সাথে যাই, আমাদের তোর গাড়ি নাই, তুমি আমাদের একটু নিয়ে যাও, তাড়াতাড়ি যাইতে পারবো। সীমাপু বললো কি যে আমরা পার্সোনাল যাবো, তুমি তো মেয়ের বাড়ি, তুমি যাই যেখানে সেখানে সাজো, তোমার ব্যাপার। তো সেতু তার বড় ভাইয়ের বউকে আর ছোট ভাইয়ের বউকে সাজার জন্য 20,000 টাকা দিছে, কিন্তু সে বউ সাজার জন্য 10,000 টাকা দিতে পারেনি, এরকম দিল না। তো বিয়ের দিন আমার মনটা খুবই খারাপ ছিল, এবং গুরু আমি যে সাজছি আমার পুরো একটা পেতনির মতো লাগছে, সত্যি কথা। যে আমার আরেকটা ব্যাপার, আমার অন্তরে যা থাকে আমি যদি কষ্টে থাকি সেটা আমার ফেসে একদম ধরা পড়ে, আর আমি যদি খুবই আনন্দে থাকি সেটাও আমার ফেসে ধরা পড়ে। তা আমি যে এতটা কষ্ট পাইছি সেই কষ্টটা আমি আসলে লুকাইতে পারি নাই, আমার ফেসে একদম ছিল, আমি যে কষ্টে ছিলাম বিয়ের দিন। তো বিয়ের দিন সেতুর ফ্যামিলির মানুষ আসতেছে, এবং সেতুর ফ্যামিলির মানুষ যে দূরত্ব সৃষ্টি করতেছে, আমার ফ্যামিলিকে ইনসাল্ট করতেছে, আমার রিলেটিভসদের অপমান করতেছে, এগুলো আমি দেখতে পারতেছিলাম খুব ভালোই, স্টেজে বসে এগুলি খুব দেখতেছিলাম।
কি ধরনের একটু বলেন।
সে আমার আম্মাকে আর সেতুর খালারা আইসা বলতেছে কি কমিটি সেন্টার নিছেন, এটার ভালো মতো না, এটার ভালো না, এটার খাবার ভালো না, বসার জায়গা নাই, গরম লাগতেছে, এসি পাওয়ার নাই, নতুন কমিটি সেন্টার মানে নতুন, মাত্র আমরাই দ্বিতীয় প্রোগ্রাম করছি, ফার্স্ট একটা প্রোগ্রাম হচ্ছে সেটা তার কাছে এগুলি। আমার আম্মাকে বলতেছে আপনার হাজবেন্ড তো দল নিয়ে আছে, আপনার হাজবেন্ড দল পাকানো নিয়ে আছে, এই গেস্টরা কি খাইবে না কি খাবে না খাবে, গেস্টরা খাইলো না কি খাইলো না সেটা দেখে না। গুরু এই আমার সম্পূর্ণ বিয়ের মধ্যে আমার অনেক রিলেটিভস আছে, কিন্তু কেউ আমার বাবাকে হেল্প করে নাই, আমি বহু মানুষের সারা রাত আমার বাবার সাথে দেখছি মাংস কাটছে ওইখানে দাঁড়াচ্ছিলাম স্টিল, তারপরের দিন সকালবেলা আমি বসাচ্ছি। আমার অনেক রিলেটিভস আছে, কেউ আমার বাবার হেল্প করে নাই। আমার বাবা একা একা এই বাসায় আসা, কমডি সেন্টারে যায় আবার বাসায় আসে।
সিনথিয়ার বাবাকে একটু নিয়ে আসার ব্যবস্থা কর।
তারপর গুরু ওইখান থেকে বিয়ের দিন রাত্রে, তারপর বিয়ে, তারপর হচ্ছে আমার শ্বশুর বললো, তারা আবার কি করছে মানে তারাও গিফটের একটা ই সাইট ই করছে। তখন আমার রিলেটিভসরা বলতেছে, এই তো ফারুক তোর বিয়েতে কি তোর সব টাকা সে তোর বাবা দিছে যে ওরা ই বসাইছে? আমাদের যত রিলেটিভস আছে সব ওই জায়গায় গিফট লেখাইছে। এর মধ্যে সে তোর বাবা এসা হঠাৎ করে আমার মেজু ভাই যেটা আমাদের গিফট কর যে সাইটটা ওইখানে বসেছিল বলতেছে, এই তুই তোরা গেট ধরস নাই কেন আমার পোলারে, তোরা মানে জাতটা অপমান করছে আমার ভাইরে। ও আসলে এগুলি বলে নাই, মানে বলে নাই। এর মধ্যে আরেকটা আমার উকিল বাব ছিল যে তাকে বলতেছে, দেখেন আমার চাচা হয় তারপর আপুর শ্বশুর, সে আমার সাথে এইরকম আচরণ করলো, সে তো গেট ধরে নাই এই জন্য এটা নিয়ে। কে ধরবে গেট? আমার ভাই তো একটা ওই জায়গায় আছে, আমার রিলেটিভস ওইরকম যারা আছে তাদের নিয়ে ব্যস্ত, তারা আসলে ওরকম করে নাই। তো আমার বাবাকে বললো কি খাবারের টান পড়ছে গুরু, টোটাল 1200 মানুষের অ্যারেঞ্জমেন্ট, সে জায়গায় 1600 মানুষের অ্যারেঞ্জমেন্ট আমার বাবা করছে, 1200 মানুষের খাবার সেখানে 1600 মানুষের অ্যারেঞ্জমেন্ট আমার বাবা করছে, সেখানে কিভাবে খাবারের টান পড়তে পারে সেটা আমার বাবা মানে পুরাটা সেন্টার রটা গেল খাবারের টান পড়ছে। খাবার টান পড়ছে, আমার শাশুড়ি খাবে না, তার বোনরা সবাই কিন্তু খাইলো। তারপরে বললো যে ঠিক আছে বুলুয়াপা, আপনি যখন খাবেন না আমরা কেউই খাবো না, কিন্তু সবাই কিন্তু পেট পূজা শিখি আগে করছে, পেট পূজা আগে করছে কিন্তু পরে আর ই হইল না। তারপর শাশুড়ি আসলো, তারপর এক পর্যায়ে আমাকে আর বিদায় দিতে পারলো না আমার বাবা, জোরাজোরি করে মানে সে আমার আব্বা আগে আগে চলে গেল, আমাকে নিয়ে গেল। তো গাড়ির মধ্যে আমার ছোট তারপর ফোন দিল আমার শাশুড়িকে, হ্যাঁ তোমাদের কি বউ আনতে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি এসো আমার গাড়ি লাগবো, এরকম করলো। আমি সবগুলি না সব নেগেটিভিটি তৈরি তখন হইতে লাগলো গুরু। আমি আমাকে যখন ওই বাসায় নেওয়া হয়েছে গুরু, আমি অনেক টায়ার্ড ছিলাম, তার উপরে বাবার কান্না, ভাইদের কান্না, আমার কান্নার আমি সহ্য করতে পারি নাই গুরু। আমি বিয়ের দিন অনেক কান্না করছি গুরু, কারণ আমি আমার বাবা আমাকে উঠাই দিতে পারে নাই। তারপর গুরু আমি যখন ওই বাসায় গেছি গুরু, কোন বিয়ের দিন কোন বউরে কি ড্রয়িং রুমের ফ্লোরে ঘুমাইতে হয় গুরু? আমাকে বিয়ের দিন নিয়ে তারা বসায় রাখছে সোফার মধ্যে, সোফার মধ্যে বসায় রাখছে প্রায় 2 ঘন্টা পর্যন্ত তারা ফটোশুট করলো। সে তো একবারের জন্য আমার আমার কাছে আসে নাই গুরু, আমার পানির পিপাসে আমার কলিজা ফাইটা যেতেছে। আমি আমি যে বাসায় এতদিন থাকছি, এত কাজ করছি, এত পরিচিত এই বাসাগুলো, আমার কাছে অপরিচিত মনে হইতে থাকলো। আশপাশে যে মানুষগুলি তাদের কাছে তাদেরকে অপরিচিত মনে হইতে শুরু করলো গুরু। তারপর একবার যে আমি সারা এই সব সাজগুজ নিয়ে এই 2 ঘন্টা পর আমি উঠা যায় সে তো বললাম, ভাই আমার একটু পানি খাও, আমি মরে যেতেছি। তারপর গুরু সে আমার বললো, তুমি খায় নাও ডাইনিং টেবিল ফ্রিজ থেকে খাও, সমস্যা কি, তুমি তো আসছি সব চিরাই সব জানো গুরু। পানিটা খাইতে দেরি গুরু, আমাকে সে তোর মা সহ 7টা বোন মিলে 8 জন মিলে আমাকে যা ইচ্ছা তাই ভাবে অত্যাচার করতে শুরু করলো গুরু। গুরু আমাকে ধাক্কা দিয়ে ফালা দিল।
কিসের জন্য?
তোর বাবা কি কমডি সেন্টারি করছে আমার সব লোক খাওয়াইতে পারে নাই, কি খাওয়াইছে, কান পড়ছে খাবারের। তোর বাবা ছোট লোক একটা, ছোট লোকের সাথে আত্মীয়তা করছি, একটা ছোট লোক ফ্যামিলিতে যা পড়ছি আমার ছেলেকে নিয়ে গুরু, যা ইচ্ছা তাই নয়, আমাকে আমাকে কথা শুনাইলো যেভাবে ইচ্ছা গুরু। আমি ভাবলাম যে আমার শ্বশুর আমাকে মা বলে ডাকছে, সে মা বলার মানুষটা এতটা পরিবর্তন কিভাবে হলো, সে মা থেকে শুরু হলো মেজুমা, সে মা থেকে। তারপর আমি আমার আব্বাকে ফোন দিলাম কিন্তু তখনও কিছু বলি না, আমি মনটা এত খারাপ ছিল যে আব্বার সাথে একটু কথা বললে ভাল লাগবে। আমার শ্বশুর দূর থেকে দাঁড়ায় বলে, কি আসতে না আসতে শুরু হয়েছে বাবার সাথে শ্বশুর বাড়ির সম্পর্কে সব শ্বশুর বাড়ির বিরুদ্ধে নালিশ দেওয়া গুরু। আমার ওই মানুষগুলির অনেক অপরিচিত মনে হলো, মনে হলো যেন আমি এই এতদিন এর আগে যে থাকছি বা ওই বাসায় ছিলাম এগুলি হয় নাই, কিছু হয় না। এর মধ্যে আমার বিয়ের রাতে তো এরকম হইলে পরের দিন সকালবেলা আমার আব্বা ইচ্ছা মতো আমার শ্বশুর আমার আব্বা আমার টোন শুনলেই বুঝতে পারে আমি কষ্ট আছি, না বুঝাই সে বকলো। আমার আব্বার বললো আমার মেয়ে কান্দছে কেন, আমার কণ্ঠ শুনলে আমার আব্বা বুঝে আমি কান্না করি। আমি কষ্টে আছি, আমি আনন্দে থাকলে আমার কণ্ঠ সুন্দর বুঝে যে আমি অনেক সুখে আছি।
এর মধ্যে সিনথিয়ার বাবা আমাদের সাথে এখন স্টুডিওতে যোগ দিয়েছেন। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, এবং বাবা হিসেবে অবশ্যই একটা বিষয়ে আপনি দারুণভাবে সার্থক, সেটি হচ্ছে যে আপনার সন্তান সিনথিয়া তার সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর বিনিময়ে এই পৃথিবীতে কোনো সত্তাকে যদি ভালোবেসে থাকে তিনি হচ্ছেন তিনি, আপনি। এবং এই ভালোবাসাটা যে কি পরিমাণ, কত বেশি, কি পরিমাণ মারাত্মক সেটি বলার অপেক্ষা রাখে না। সেই আপনি যে আপনি সবকিছুর ঊর্ধ্বে সমপরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনার এই কন্যা সন্তানটিকে সিনথিয়াকে, আপনার পরিবারের প্রথম সন্তান এবং পাগলের মতো ভালোবাসেন আপনার এই মেয়েটিকে আপনি, কিন্তু সেতুর পরিবারের ঘটনার আকস্মিকতাই হোক, তাড়াহুড়া করে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হোক, আর যেভাবেই হোক হঠাৎ করে সিদ্ধান্তের মধ্যে যাওয়া এবং সিদ্ধান্তের কারণে আপনার মেয়ের সংসারে বহু রকমের সমস্যা নেমে আসা এবং যে ধরনের ব্যবহার তারা দেখিয়েছিল বিয়ের আগে বিয়ের পরে সেটির একটা রিভার্স পিকচার আপনার সামনে ফুটে উঠল, এবং সবকিছুর জন্য কি নিজেকে অপরাধী মনে হয় যে আমার এই রকম ফুলের মতো মেয়েটিকে আমারই হয়তো ফুলের জন্য বা আমার অবিবেচক সিদ্ধান্তের জন্য যে ছিল সেই গ্রামের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানে তাকে একরকম ডেকে নিয়ে আসা, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে এইভাবে বসিয়ে দেয়া, সেজন্য কি কোনো অপরাধ বোধ, কষ্ট বা কোনো গ্লানি ভিতরে কাজ করে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো লাগার মানুষটির জন্য সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার উপলক্ষ কোন না কোনো ভাবে আপনাকে হতে হয়েছে, কষ্ট দেয় কি বিষয়টা আপনাকে?
জি, আসসালামু আলাইকুম। জি, আমি শুনলাম, কিন্তু এটার জন্য গুরু আমার হঠাৎ কোন কিছু জিজ্ঞাসা কেউ কাছে আলাপ আলোচনা না করে এই ডিসিশন নেওয়া এই বিয়ের জন্য এই এই অবস্থা হয়েছে। আমি যদি একটু কারো কাছে জিজ্ঞাসা করতাম, আলাপ আলোচনা করার মতন সুযোগ পাইতাম, তাইলে এই ঘটনা হইত না। কিন্তু এখন এরা বিয়ার আগে যা দেখাইছে, কিন্তু কাবিন হইতে বিয়ে পর্যন্ত এই কয়েকদিন যে মা বইলা নিছিল সে মা পর্যন্তই দেখছিল, কিন্তু বিয়ের দিন রাত্র হইতই মা হয়তো মাসি হয়ে গেছে, মাসির তো দূরে সরাই দিছে, এই আচরণ আরম্ভ করছে, কিন্তু আমার মেয়ে আমার কাছে আগে কিছুই বলে নাই।
এগুলো নিয়ে আবার আমি আপনার কাছে আসব, এবং তার আগে সিনথিয়া আপনি বলছিলেন যে বিয়ের সমস্ত কথা, এবং ফাইনালি আপনি কি মোটামুটি সেতুর পুরো বিষয়টা আপনি আমাদের সামনে বলেছেন না কিছু বলতে বাকি আছে?
না, আরো অনেক বাকি আছে।
একদম 5 মিনিট আপনি আপনি সংক্ষেপ করে জাস্ট 5 মিনিট বলুন।
তারপর আমি তারপর থেকে বিয়ের দিন রাতে এরকম হলো, তারপর থেকে আমি বুঝতে দেখতেছিলাম যে সেতুর ভাবি সীমাপথে একটা টান তৈরি হলো। তারপর সীমার প্রতি আমার খুব বিশ্বাস ছিল গুরু, আমি যখন বাসা যেতাম কখনো সেতু আমাকে নিয়ে যেত না, কিন্তু সীমাকে নিয়ে যেত। তারপর স্যার অনেক রাত পর্যন্ত বসে বসে টিভি দেখতো, অনেক অনেক ফ্রেন্ডলি রিলেশন এরকম হইতো। গুরু, আমি বউ হিসাবে আমি যতটুকু ওর কাছ থেকে পাওয়ার আমার দরকার ছিল এগুলি কিছুই আমি পাই নাই, কিন্তু তার চেয়ে বেশি পেয়েছে সীমাপু। সীমাপুরে সে অনেক ভালোবাসত, সবকিছুর উদ্দেশ্যে সীমাপু ছিল যে আমাকে এত আদর করছে।
এমন কিছু ব্যাপার যেটা আপনার চোখে পড়েছে?
হ্যাঁ, অনেক কিছু।
যেমন
গুরু, আমি সীমাপুকে কিস দিতে দেখছি, সীমাপুকে জড়ায় ধরতে দেখছি।
আপনি বুঝেন তো যে কথাগুলো বলার মানে কি?
জি গুরু,
কালকে সকাল কিন্তু অন্যরকম, কারণ যাকে নিয়ে বলছেন সে হচ্ছে তার বড় ভাইয়ের
বউ,
আমি এবং ওই পরিবারে একটা বিষ বাষ্প ছড়িয়ে পড়বে যদি সত্যি এটা প্রমাণিত হয়।
ওই পরিবারে আমি সবাইকে বলছি, এগুলি বলছি,
তারা জানে,
তারা বলছে এগুলি হচ্ছে আমার আমার বানানো কথা, এগুলি সত্যি না।
আপনি তাকে কিস করতে দেখেছেন?
হ্যাঁ, আমি আরো অনেক অন্তরঙ্গ দৃশ্য দেখছি।
আমার কোন অন্তরঙ্গ দৃশ্য
গুরু? যখন আমার শাশুড়ি আমেরিকাতে চলে গেল, আর আমার দেবর
চিত্রাঙ্গন দৃশ্য একদম একই রুমে
ক্লোজলি গুরু আমার রাত তো তখন 2:30 বাজে সে তো আমার পাশে নাই আমি খুঁজতেছি ওইটা যা দেখি সীমাপুর ঘর থেকে বের হলো
সেদিন তার ভাই ছিল না
না তার ভাই কেউই ছিল না বাসায় আমি সেতু সীমাপুর সীমাপুর দুই বেবি মেলিসা মেয়ে আর ছেলে হচ্ছে আরহাম তারা হচ্ছে তার বাবার রুমে থেকে বের হয়েছে আর সীমাপুর ঘরে সীমাপুর মেয়ে আর ছেলে ঘুমাচ্ছে
আপনি এরকম দৃশ্য প্রায়শই চোখে পড়তো আপনি শিওর যে অবৈধ সম্পর্ক আছে সীমার সাথে
আমি 100% শিওর
এটা আপনি সেই পরিবারের লোকজনকে বলেছেন
হ্যাঁ আমি আমার শাশুড়িকে বলছি
এবং দায়িত্ব নিয়েই কথাগুলো বলছেন তো
জি গুরু আমি বলছি এবং আমি গুরু আমার কাছে হয়তো কোনো প্রমাণ নাই কিন্তু আমি যেটা বলতেছি আমি যেটা নিজের চোখে দেখছি তার চেয়ে বড় প্রমাণ আমার কাছে আর কিচ্ছু হতে পারে না গুরু আমি এগুলি দেখছি তারপর থেকে সীমাপু বললো যে তুমি এত তারপর সীমাপুকে আমি টাচ করলাম যে সীমাপু টাচ করলাম সীমাপু তুমি এগুলি কি কি হয়েছে তোমার সাথে তারপর আমি চাইছি যে সে তো বলছে সে তো আমি এগুলি সব ভুলা যাবো তুমি আমার হয়ে যাও তুমি আমার দিকে টান দাও এগুলি হয় এগুলি লাইফে অনেকের লাইফে অনেক কিছু হয় এগুলো আমি বলবো না কাউকে তুমি আমার
সেতুর প্রতি কি কোনো টান তৈরি হয়েছিল আপনার সেই জন্য এরকম করতেন
গুরু আসলে টানটা
সম্পর্কটা কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় কিনা
গুরু সম্পর্কটা আমি বাঁচায় রাখতে চাইছিলাম গুরু সেতুর প্রতি আমার কোনো টান ছিল না
This track was downloaded from fusionbd.com
সম্পর্কটা বাঁচায় রাখতে চাই
আর 2-3 মিনিটের মধ্যে সেতু সম্বন্ধে আর কোন ইনফরমেশন কি দেওয়ার বাকি আছে
গুরু তারপর হচ্ছে সেতু হচ্ছে সেকেন্ড ম্যারেজ করছে সেটা আমাকে বলে নাই
সেকেন্ড ম্যারেজ
জি গুরু তার আমি হচ্ছে দ্বিতীয় বউ
আপনি দ্বিতীয় বউ
জি গুরু
এত এটা কি আপনার পরিবার জানতো
না গুরু আমাদের ফ্যামিলির কেউ জানতো না তারা এত
এক সেকেন্ড আপনি জানতেন না মাইক্রোফোনটা একটু কাছে দেন না
আমরা গুরু কেউ জানতাম না এটা যদি জানতাম আমার মেয়ে লেখাপড়া করতেছে এই মেয়ে আমি দ্বিতীয় বিয়ে করছি এই ছেলের কাছে কেন দেব
আপনি কোন ডকুমেন্ট এখন দেখাতে পারেন আমাদেরকে
গুরু ছবি আনি আসছে আমি এখানে
কোনগুলো আচ্ছা ওই পিকচার ছবিটা এই দিকটা তাড়াতাড়ি নিয়ে আসো তো মানে একদম মানে বিয়ের পিঁড়িতে বসা
জি গুরু বিয়ের
মানে কোন রকমের ক্যামেরা ট্রিক্স না বিয়ের পিঁড়িতে বসা এই অবস্থায় আগের বইয়ের ছবি
আগের বই এবং তাদের ফ্যামিলি গ্রুপ ছবিগুলো নিয়ে আসছে
বিয়ের ছবি আছে এবং বৌভাতের ছবি আছে আগের
আগের বইয়ের এবং আপনার সাথে যে বৈবাহিক ছবি আপনার স্বামীর যাতে করে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি সেই ব্যক্তি সেটাও আছে এখানে
জি জি গুরু
সাইদ একটু তাড়াতাড়ি নিয়ে আসো আমরা একটু দেখি এবং আমাদের কি দেখতে পাচ্ছি আমরা সেটা আমাদের
গুরু এর মধ্যে আমি কনসেপ্ট করে আমি বুঝি না আমার বেবি কনসেপ্ট হয় যে আমার বেবিটা মিসক্যাজ হয়ে যায় আমার এই মিসক্যাজ হওয়ার আগের দিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম স্টিল না শ্বশুরবাড়িতে ছিলাম আমার যা বড় যা আমাকে বলতেছে সিনথিয়া তুমি এত স্যুপ খেতে পছন্দ করো আমি তো স্যুপ রান্না করছি অনেক মজা তো স্যুপটা ঠান্ডা হয়ে যেতেছিল আমি সীমা বলতেছে ঠান্ডা খাইলে হবে না তুমি গরম স্যুপ খাও ভাল লাগবে আমার বসেদের একটু সর্দি লাগছিল সীমাপু করলো কি ঠান্ডা স্যুপটা নিয়ে দুম করে ওভেনে দিয়ে গরম করে এসে আমার সামনে এনে দিল আমি তো খাই নিছি 2-3 বাটি খাইছি খাওয়ার পরে এরপর রাত তখন 12:00 বাজে তখন খুবই গরম লাগতেছে এত গরম লাগতেছে গুরু মনে হইতেছে কি আমার ড্রেস সব খুলে আমি একদম বরফের মধ্যে যা থাকতে পারতাম আমার খুব ভাল লাগতো তারপর গুরু আমি সেতুকে বললাম সে তো আমার খুব খারাপ লাগতেছে আমার মাথা ঘুরাইতেছে তুমি আমার একটু ধরো তাড়াতাড়ি আমি দরজার সামনে সে তো আমাকে ধরে বিছানায় শোয়াইলো শোয়ানোর পরে সে তো আমার মাথায় তেল আর ঠান্ডা পানি মিক্স করে দিল সে তো তেল আর ঠান্ডা পানি এর মধ্যে আমি আবার বললাম কি যে সে তো আমার একটু পানি খাবো আমার খুবই পানির পিপাসা লাগছে আমার খুব পানি খাবো তো এর মধ্যে সে তো বললো কি আচ্ছা
আমার কাছে সাইদ আগের বিয়ের ছবি আমি অলরেডি পেয়েছি বাট এই যে বর আমি তখন বুঝবো যখন সিনথিয়ার সাথে যে ছবিটা ওই যেটা আমরা আপলোড করেছি তাই তো ওই ছবিটা এখানে নাই যেটা আপলোড করলাম আমরা আচ্ছা আমরা আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ একই ব্যক্তি যেটি পারিবারিক পরিমণ্ডলেও আছে এবং সেই সাথে আগের যে কোণে তার সাথেও সেই বর কোণের যে ছবি সেটাও দেখতে পাচ্ছি আপনি বলছিলেন যে স্যুপ খাওয়া নিয়ে
হ্যাঁ গুরু
মিসক্যারেজটা কি তার পরের দিনের ঘটনা
জি জি গুরু তার পরের দিনের সন্ধ্যার ঘটনা মিসক্যারেজটা ওই স্যুপ খাওয়ার পরে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেল আমি তারপরের দিন সকালবেলা বাসায় চলে গেলাম সন্ধ্যার দিকে আমি বসে বসে টিভি দেখতেছি এর মধ্যে আমার মানে পা ভিজে ভিজে লাগতেছে আমি বলতেছি কি হয়েছে পরে দেখলাম কি গুরু আমি যেদিক দিয়ে হেঁটে আসছি ওই দিক দিয়ে ব্লাড পড়ে আছে ফ্লোরে
তারপর আপনার রিপোর্ট আমি দেখলাম, সেটা হচ্ছে যে ওভার ব্লিডিং এর কারণে মিসক্যারেজটা হয়েছে।
কিন্তু আমাকে ডাক্তার বলছে যে তুমি তো সম্পূর্ণ ফিট, তোমার মিসক্যারেজ হওয়ার কথা না।
ব্লিডটা অ্যাকচুয়ালি উপলক্ষ, মিসক্যারেজ হওয়ার সময় ব্লিডটাই হয়, কিন্তু ব্লিডটা কেন হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি অনেক সময় দেখবার প্রয়োজন পড়ে। আপনার কাছে মনে হয়েছে স্যুপটা একটা বড় রিজন হতে পারে, স্যুপের সাথে কিছু খাওয়ানো?
ওই স্যুপটা আমাকে ঠান্ডা কেন খাইতে দিল না, সে কেন বললো যে ওই স্যুপটা গরম গরম খাও?
আচ্ছা, আমার কাছে মেডিকেল হিস্ট্রি যতটুকু আমি জানি, আপনার রিপোর্ট আমি দেখেছি, সেটি হচ্ছে যে আপনার আড়াই দেড় এক মাস একুশ দিনের বেবি, এবং তার জন্য ইউটেরাসের টোটাল যে বর্ণনা ওখানে দেয়া, এবং ফাইনালি যে ওইখানে বেবির সেই সময়কার যে অবস্থানের বর্ণনা ডক্টর তার মেডিকেশনে বর্ণনা দিয়েছেন, সেগুলো সোফার ঠিক ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে মিসক্যারেজের এই ঘটনাটি ঘটে। ব্লিডিংটা অ্যাকচুয়ালি উপসর্গ, মিসক্যারেজ হলে
হালকা হালকা ব্লিডিং হলো, তারপর আমি যখন টয়লেটে বসলাম তখন একটা রক্তের পিণ্ড, মানে মনে হলো একটা
মাংসপিণ্ড
দুপ করে বাথরুমে পড়লো টয়লেটে।
কিন্তু এখানে একটা ব্যাপার, মেডিকেল হিস্ট্রিতে এটি আসলে প্রমাণযোগ্য সে অর্থে না যে শুধুমাত্র স্যুপের কারণে এই ঘটনাটা ঘটতে পারে কিনা। তবে হ্যাঁ, যদি এই স্যুপের সাথে অন্য কোন রকমের অন্য কোন ইনগ্রিডিয়েন্টস এর সংশ্লিষ্টতা থেকে থাকে যা একটা মানুষকে মিসক্যারেজ ঘটাতে সাহায্য করে, তাহলে সেটা ভিন্ন জিনিস, এবং সেটা যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয়ে থাকে। যদিও ডক্টররা আমরা জানি যে টর্চ একটা ইনভেস্টিগেট হয় মিসক্যারেজের আগে, অনেকেই করে, টর্চের মাধ্যমে আমরা দেখি, ওখানে আটটি প্রাইমারি টেস্ট করা হয়, আটটা প্রাইমারি টেস্টের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করি যে মিসক্যারেজটা কেন হলো, কিন্তু কেন হলোর উত্তর তারপরও পাওয়া যায় না। আর তারপর থাউজেন্ডস অফ টেস্ট করা হয়, অনেক সময় ডক্টর্স বলতেই পারে না যে আদৌ মিসক্যারেজটা কেন হয়েছে, ইট ডিপেন্ডস অন অলমাইটি। তারপরেও এটি একটি কজ হলেও হয়তো হতে পারে।
সেদিন রাতে, মানে আমি যখন ওই দিন অসুস্থ যেদিন হইলাম, যেদিন স্যুপ খাইলো, সেদিন রাতে সীমাপুকে আমার সামনে এসে অপরাধী মনে হইল। সীমাপু খালি আমার সামনে মানে খুব বেশি মিললো না, মানে
নরমালি যেমন থাকে তেমন দেখেননি। আপনার কাছে মনে হয়েছে সেতুর সাথে যেহেতু
রিলেশন,
সীমার একটি অবৈধ সম্পর্ক আছে, সেইখানে যদি আপনার কোল জুড়ে কোন সন্তান আসে,
সে বুঝে তো আমাকে যে তুমি পড়াশোনা কন্টিনিউ করো, তুমি এখন বাচ্চাটা
কোল জুড়ে যদি সন্তান আসে, তাহলে হয়তো সেতু এবং সীমার যে রিলেশনশিপ সেটি হয়তো সে অর্থে থাকবে না। এবং আপনার মধ্যে এই ধারণাও হয়তো চরমভাবে কাজ করেছিল যে সেতু ইচ্ছা করেই আপনার উপস্থিতিতে সীমাকে প্রায়োরিটাইজ করত, আপনাকে কম প্রায়োরিটি দিত, যাতে করে সীমা বিশ্বাস করে যে বিয়ে হলেও সেতু এখনো তারই আছে পক্ষান্তরে। এগুলো আপনি নিজের ওনারশিপ নিয়ে ইনফরমেশন গুলো মিডিয়ার সামনে প্রায় 30-35 লক্ষাধিক মানুষের সামনে বলছেন, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। কিন্তু এইটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই এক বাষ্পে হারিয়ে যাবে কিন্তু তাদের পরিবার, কারণ যে সীমার কথা বলছেন সে সীমা কিন্তু সেতুর বড় ভাইয়ের স্ত্রী। আমরা এখন তার আগে আমার হাতে ছবিগুলো সব এসেছে, সেই ছবিগুলো স্পষ্ট প্রমাণ করছে যে সেতুর আসলে পূর্বে একটি বৈবাহিক সম্পর্ক ছিল, যেখানে সেতুর সাথে কোনের ছবি আমি দেখতে পাচ্ছি এখানে, ক্যামেরা ট্রিক্স বা পিকচার, মানে পিকচারে কোন রকমের ট্রিক্স এর কোনো ব্যাপার নাই, কারণ এই ছবিগুলোতে তাদের পারিবারিক পরিমণ্ডলের অনেকগুলো ছবি আমি দেখতে পাচ্ছি, যে বাবা মার সাথে, বিভিন্ন মানুষের সাথে, এবং কোনেকে সাথে নিয়ে ছবি তোলা, কোনেকে নিয়ে একসাথে ছবি তোলা। এবং এই মানুষটিকে আবার কিছুক্ষণ পর দেখছি যে অনেক হান্ড্রেডস অফ পিকচার্স যেখানে আবার সেন্থিয়ার সাথে এই মানুষটির ছবি। তাহলে
গুরু, আমার যখন মিসক্যারেজ হইল, সে তো কোন রিয়াক্ট আমি পাইলাম না গুরু। আমি কান্না করতেছিলাম যে বাচ্চাটা হইলো হয়তো সেতুর সাথে আমার রিলেশনটা খুব ভালো হয়ে যাবে, কিন্তু গুরু একটা মানে সে পুরুষ, আমি তার, সে আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ, আমি এতটা অসুস্থ, তার মধ্যে এরকম কোন রিয়েক্ট কোন কিছুই আমি দেখতে পাইলাম না, সে কষ্ট পাইল না এক বিন্দু।
কিন্তু পিতা হিসাবে, স্বামী হিসেবে মিসক্যারেজের মতো ঘটনা যদি ঘটে, এবং সেই আগত সন্তানটি যদি প্রথম সন্তান হয়, তাহলে বুকের পাথর ভেঙে যাওয়ার কথা, কষ্টে তার শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কথা, এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা অনেকেই গেছি, আমরা একদম লাইভ এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসটি। আজও মনে হয় মিসক্যারেজে যে মানুষ, যে ভ্রূণটি নষ্ট হয়ে যায়, এখনো মন মানতে চায় না যে সে কখনো মানুষের আদল গ্রহণ করেনি, মানুষের আকার ধরেনি, বরং মনে হয় সে আমার প্রথম সন্তান ছিল যে পৃথিবীতে আসার আগেই স্রষ্টার কাছে চলে গেছে। এটি কিন্তু ফিলিংস হয় বাবা এবং মায়ের পক্ষ থেকে, যদি সেন্থিয়া বলছে যে তার মধ্যে এই ধরনের কোনো কোনো আকর্ষণ বা পিতা হিসাবে এ ধরনের কোনো ভাবাবেগ তৈরি হতে সিনথিয়া দেখেনি। একদিকে সিনথিয়া বসা, অন্যদিকে সিনথিয়ার বাবা, একদিকে কষ্ট, অন্যদিকে অনুতপ্ততা।
এই এর বড় জাল, এই সেতু এর শ্বশুর বাড়ির দুইজনে মাইর দিছে। মাইর দেওয়ার পরে এই গত জানুয়ারি মাসে আমার বাসায় গেছে। জানুয়ারি হইতে এই পর্যন্ত আমি আর ওদের বাসায় দিইনি। আর
তাহলে বৈবাহিক সম্পর্ক তো খুব কম দিনের ছিল, ৬ মাস
না,
৪-৪.৫ মাস
এবং তো রমজানের এক সপ্তাহ আগে কাবিন হইল, রমজানের ১৫ দিন পর হয়তো বিয়ে হইল, কুরবানি ঈদ পর্যন্ত ছিল। এরপরে
এই ৪-৫ মাসের সম্পর্ক, তারপর থেকে আপনার গায়ে হাত তুলে সেটা আপনি বললেনই, সেতু এবং সেতুর
বড় ভাবি
বড়
লাস্ট পর্যায়ে ওই যে বাচ্চা মিস করে ছিল, তারপর ওই মধ্যে দুপুরে সে তো আর খাইতে আসতো না আমাদের আমাদের বাসায়। আমি বলছি যে আমি এই বাসায় আছি, তুমি এই বাসায় খাইতে আসো। সে সীমার কাছে, সীমার পাইতে হবে না তার কাছে, সেজন্য ওই বাসায় খাইতে যেত।
এবং গুরু এরা যে কাজটা আমার সাথে করছে, আমি স্বাস্থ্য ভাই বড় ভাই আর খুব সম্মান করতাম, হ্যাঁ সরল মনে করতাম সব সময়। কিন্তু হ্যাঁ সরলতার প্রমাণ আমার কাছে নিয়ে সম্পূর্ণ আমার সাথে ছিল।
এই যে ফারুক সাহেব যিনি আপনার চাচাতো ভাই, যেটা বলছেন আর কি, আব্দুল হাই সাহেব যিনি আপনার চাচাতো ভাই, ইনি তো এই যে তাড়াহুড়া হঠকারী সিদ্ধান্তের মধ্যে ফেলে দিয়ে আপনাকে বিবাহের সম্পর্কটা তৈরি করা, এটা কি এসবের জন্যই, যাতে করে আপনি দ্বিতীয় বিয়ের ঘটনাটা না জানতে পারেন, ওদের ব্যাপারে ইনফরমেশন না পান? তাই আমরা এই ঘটনার মধ্যখানে আছি, এক পাশে আছেন সেতুর সিনথিয়ার বাবা, আর একদিকে সিনথিয়া, একদিকে কষ্ট, হতাশা, অনেক কিছু না পাওয়া, জীবনটা শুরু হওয়ার আগে একদম শেষ হয়ে যাওয়া, আর একদিকে অনুতপ্ততা, অনেক গ্লানি, অনেক অসম্পূর্ণতা, নিজেকে অনেক অসহায় ভাবা, যেটার জন্য উনি অনেকাংশে দায়ী বলে নিজেকে এখনো মনে করেন। তাই প্রত্যেকটা চোখের পানি সিনথিয়ার, যেন মনে হচ্ছে বাবা হিসেবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার জন্য নিজে কিনে নিয়ে এসেছেন। সিনথিয়ার প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস, যাকে সবচেয়ে পৃথিবীতে বেশি ভালোবাসেন বাবা, সেটা যেন নিজে নিয়ে এসে উপহার দিয়েছেন। সিনথিয়ার ঘর সাজানোর আগে ঘর উজাড় হয়ে যাওয়া, সেটা সিনথিয়ার বাবার জন্য মনে হয় তিনি যেন কোনো কালবৈশাখীকে আহ্বান করে নিয়ে এসেছিলেন, যাতে তার সন্তান তার সবচেয়ে প্রিয়তম মানুষটিকে এইভাবে উজাড় করে দিয়েছে। কিন্তু আমরা এখানেই থামব না, আমাদের ভালোবাসার বাংলাদেশ বলে আমরা একদম প্রত্যেকটা জিনিসের গভীরে যাব, গভীর থেকে গভীরে। আমরা প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে পিক করার চেষ্টা করব, আমরা প্রত্যেকটা বিষয়ে একদম মূলে আঘাত করব। সেই কারণে আমরা চেষ্টা করেছি সেতুর সাথে যোগাযোগ করার, কোনোভাবেই সেতুর সাথে কমিউনিকেট করার সুযোগ সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু তার সাথে যে কনভারসেশনটা ছিল প্রায় মেঘলা ৮ মিনিটের একটি বাইট সোফার, তাই তো, যেখানে সে তার আত্মপক্ষ সমর্থন করে যেসব কথাগুলো বলেছে সেই কথাগুলো এখন আপনাদের কাছে আমরা শোনাবো, যাতে করে আমরা আমাদের নিরপেক্ষতার জায়গাটা ধরে রাখতে পারি। সেই নিরপেক্ষতার স্বার্থে সেতুর সাথে কথা বলতে চেষ্টা করেছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, তাকে সরাসরি পাওয়া সম্ভব হলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে ঘটনাটার পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা। যদি তাকে পাওয়া যায়নি, তাই আমরা সরাসরি তার রেকর্ডেড সেই স্পিচটা আপনাদের অবগতির জন্য এখন চালাচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি কিছুটা হলেও আসলে ঘটনাটার জন্য সর্বাংশে দায়ীকে। যদিও আমরা এখানে দেখেছি যে একটি দ্বিতীয় বিবাহের মতো সম্পর্ককে সে পাশ কাটিয়ে গেছে সেতুর পরিবার, দেখা যাক সেতুর কাছ থেকে কি জানতে পারি আমরা।
সিনথিয়া বলছিলেন যে আপনি, সিনথিয়া নাকি আপনার আত্মীয়?
হ্যাঁ,
আপনার আত্মীয় এবং আপনি তাকে বিয়ে করেছেন। পূর্বে নাকি আপনার একটা বিয়ে ছিল, সেটা নাকি সিনথিয়া জানতো না, এমন একটা ব্যাপার? এবং
জানতো, এটা মিথ্যা কথা বলছে, ওকে জানাই গিয়েছে। না, ও আসলে ও কি বলতে চাচ্ছে ও বলুক, এখানে আমার কিছু বলার নাই। ও নিজে যা করতে চাইতেছে সে ও তাই করতেছে, ও আমার মানে কথা শুনে না।
একটু বিস্তারিত বলবেন যে কি ধরনের কথা উনি যেটা বলছে, যে আপনি নাকি তাকে শারীরিক অত্যাচার করেন, এই সমস্ত কথা বলেছে?
না,
আপনারা মনে হয় এখন পৃথক আছেন, আপনাদের কি ভবিষ্যতে প্ল্যান আছে আবার একসাথে থাকার?
সেটা ওই ভালো জানে, আমি আনতে গেছি, ও আসে নাই।
কথা প্রসঙ্গে সে কিন্তু এসব কথা বলেছে, এবং এ কথাও সে কথা প্রসঙ্গে বলেছে যে আপনি যদি তাকে নিয়ে পৃথক থাকেন সেক্ষেত্রে আপনার সাথে তার থাকতে কোনো সমস্যা নাই।
না না, আমি পৃথক ওর সাথে থাকবো কিভাবে? ও আমাকে তো যেভাবে মানে আমার কাছ থেকে টাকা পয়সা যেভাবে নিয়ে যায়, তাতে আমি তো ওকে নিয়ে বাইরে থাকতে পারবো না প্রথম।
আচ্ছা আপনি,
আমি আমি এখন যেভাবে আছি ও জন্য আমার সাথে থাকে, আমার পকেটে খালি থাকে, আমার পকেটে যা থাকে সব নিয়ে যায়, তা আমি ওর সাথে কিভাবে থাকবো? আমি ওকে বলছি যে আমার বাপ মার সাথে আমি থাকবো, তুমি এখন তোমার ব্যাপার, তুমি কি করবা তোমার ব্যাপার, এখানে আমার কিছু বলার নাই। তুমি যদি এখানে অ্যাড্রেসেরও কিছু নাই, এখানে আমার আব্বা থাকে না, আম্মা থাকে না, আমার বোন নাই, যে একটা ছোট ভাই আর আমি, ছোট ভাইয়ের একটা ওয়েস আছে আর আমার ওয়েস, এই চারজনের ফ্যামিলি, এখানে বাচ্চা নাই কোনো যে ও এখানে অ্যাড্রেস করতে পারবে না, এরকমও কিছু না। ওর মেন সমস্যা আমি যেটা বলছি না আপনাকে, ওর বাবার অবস্থা মানে আর্থিক অবস্থা খুব ভালো না, সে এখন ওইটার জন্য আমার একটু অস্থার করে, অনেক অস্থার করে, এবং সেটা বিয়ের পরের দিন মানে আমাদের যেদিন এঙ্গেজমেন্ট হয়েছে তার পরের দিন থেকে শুরু হয়েছে। কিন্তু আমি সেটা মনে করছি যে হয়তো বা এরকম কোন সমস্যা আছে, দিয়ে যাই আমি টাকা, দিয়ে যাই দিয়ে যাই, তারপরে সে মানে এই ও আমাকে চিন্তা করছে যে আমাকে যদি বাইরে নিয়ে যেতে পারে, অন্য জায়গায় নিয়ে যেতে পারে, পুরো টাকাটা ওর হাতে আসবে, ও ওর মতো ও সংসার চালাবে, ও আমার কাছে আমি চালাবো যে সংসার সেরকমও আমার কাছে মানে সুযোগ করে দেয়নি। ওর আগে এফিয়ার ছিল, সেই ছেলে অনেক বড় লোক, সেই ছেলের কাছ থেকে অনেক টাকা আনে এবং কি এখনো টাকা আনে, আমি যেটা টাকা দিই সেটা দিয়ে তো হয় না, ও ওই ছেলের সাথে যোগাযোগ রাখে, ওই ছেলের কাছ থেকে টাকা পয়সা আনে, সবকিছু আনে। কিছুদিন আগে বলছে যে আমার বাসা যাবে, বাসা যাওয়ার কথা বলছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি রেডি হতো, তো আমি তোমাকে সন্ধ্যা পরে অফিস থেকে বের হয়ে নিয়ে যাবো। আমি যাওয়ার পরে ও রেডি হয়নি, শারীরিক নির্যাতন আমি যেটা বলছে এটা কখনোই না, ও ওই নির্যাতনটা ও করছে, এটা মানে বলতে খারাপ লাগে, একটা ছেলে হিসাবে একটা মেয়ের কাছে আমি শারীরিক নির্যাতিত হয়েছি, এটা বলা আমার জন্য অনেক খারাপ, কিন্তু ও যেহেতু বলতেছে সেজন্য আমাকে বলতে হয়েছে এটা। আর ও 99% মিথ্যা কথা বলে এবং এরকম কাজও করে, মেয়ে ও সিনথিয়া যে ওর সাথে আমি ধরেন যে বাইরে গেছি, আমার কাছে তখন টাকা চায়, আমি টাকা দিতে পারবো না, হয়তো আমার কাছে নাই, কিন্তু ও আমার কাছ থেকে মোবাইল টোবাইল সব ক্যাডা নিয়ে চলে গেছে, রাস্তার মধ্যে আমার কলার ধরে টানাটানি করছে, তারপরে বলে যে আমি ইসে লাভ দিব, তোমার মোবাইল দাও, আমার মোবাইলটা মোবাইল দাও, নাহলে আমি কিন্তু গাড়ি নিতে গেলাম, এরকম বাজে কথা বলে। তারপর কি করবো, আমি বাধ্য হয়ে আমার মোবাইল দিয়ে দিচ্ছি। টাকা তার সংসার মানে ওর বাবার যে সংসার, এই সংসার মেইন হলো ওর বাবার সমস্যা, ওর বাবাও এটা সাপোর্ট করতেছে, ওর বাবা এটা জানার পরও ওর বাবা যদি ওর ভালো চাইতো ও কখনো এটা সে এটা করতে পারতো না। আমার সাথে যখন ছিল তখন ধরেন যে বাসা ভাড়া লাগবে বা খাবার কিছু নাই, বাসা ভাড়া দিতে পারতেছে না, চার পাঁচ দিন বা দশ দিন ধরে ডেট পার হয়ে গেছে দিতে পারতেছে না, ওই সময় আমার সাথে নির্যাতন করে এবং ওর আব্বা টাইম কে টাইম ফোন করে যে টাকাটা কি হইলো নাকি, ওর আব্বাও এটা পেন করে, ওকে পেন করে, তখন ও আমার সাথে অনেক অনেক বেশি খারাপ ব্যবহার করে।
আপনারা কি যতদিন সংসার করেছেন, কতদিন সংসার করেছেন আপনারা?
এতক্ষণ এতক্ষণ আপনারা কথোপকথন শুনছিলেন আমাদের প্রডিউসার ইন্তেজার এবং আজকে যে সেতুর প্রসঙ্গটা বলা হচ্ছে সেই সেতুর কথোপকথন। এরই মধ্যে আমরা চেষ্টা চালিয়ে গেছি সেতুকে সরাসরি ফোনে নেওয়ার জন্য আমাদের ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে। ফাইনালি আমরা ফোনে নিতে যাচ্ছি সেতুকে।
This track was downloaded from fusionbd.com.
কারণ এখানে কোন বিভেদ কোন দেয়াল তৈরি করার জন্য অনুষ্ঠানটি করা হয় না। আমরা যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত থাকি, যারা এই ভালোবাসার বাংলাদেশের বিশাল এই কমিউনিটি, তারা সবসময় সতর্ক থাকে আমাদের দ্বারা যেন কোনো ভুল কিছু না হয়ে যায়, সবসময় সতর্ক থাকে যেন একটা ভালো কিছু সৃষ্টি হয়, সবসময় সতর্ক থাকে যেন সঠিক কথাটি উঠে আসে। এখন আমাদের সাথে ফোনে সরাসরি সংযুক্ত হতে যাচ্ছে সেতু, যার কথা এতক্ষণ হচ্ছিল, সেই সেতুকে আমরা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সেতু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। সেতু, আপনি অনুষ্ঠানটি কি এ পর্যন্ত শুনেছেন?
জি শুনেছি, কিন্তু এখানে যা বলা হইতেছে 99%
সেতু আপনি আপনার মতো করে যে কথাগুলো বলতে চান, অবারিত সময় আপনার হাতে আছে, আপনি আপনার মতো করে প্লিজ বলুন। এবং বিশ্বাস করুন, আপনি যখন এই কথাগুলো বলবেন, টপ অফ মাইন্ডে এই কথাটি মাথায় রেখে বলবেন সেতু, যে প্রায় 30-35 লাখ মানুষ দেশ বিদেশ থেকে অনুষ্ঠানটির সাথে জড়িত থাকে, এতগুলো মানুষের সাথে কোনো যেন প্রবঞ্চনা না হয়, একদম স্পেসিফিক এবং সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তারপর অবশ্যই একই ক্রস আমরা করব সিনথিয়ার সাথে। সেতু প্লিজ বলুন।
আচ্ছা, আমি যেটা বলতেছি, ওর আব্বা ওখানে বসে মিথ্যা কথা বলতেছে, সিনথিয়াও যেটা বলছে এতক্ষণ, এটা মিথ্যা কথা বলছে।
আমি তাহলে স্পেসিফিক কয়েকটা কথা জিজ্ঞেস করি, ওরা যে কথাগুলো বলেছে তার প্রেক্ষিতে সেগুলো আপনি বলবেন সত্যি কি মিথ্যা। আপনি সিনথিয়া কি আপনার দ্বিতীয় বউ ছিল?
হ্যাঁ, 100%
দ্বিতীয় বউ ছিল, তাই তো? প্রথমে একটি বিয়ে করেছিলেন আপনি?
হ্যাঁ অবশ্যই।
প্রথম বিয়েটা করেছিলেন কতদিন আগে?
চার বছর আগে।
আপনারা যখন সিনথিয়ার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কের জন্য যোগাযোগ করেন, ফাইনালি বিয়ে সম্পর্কে যান, তার আগ পর্যন্ত কি সিনথিয়ার পরিবারকে কি এটা জানতে দিয়েছিলেন যে এটি আপনার দ্বিতীয় বিয়ে?
100% ওর আব্বা জানে, এবং আমাদের বিয়ের সময় মানে চাচা তো সব একই।
সেতু, পাশে যিনি কথা বলছেন তাকে কথা বলতে প্লিজ নিষেধ করুন, কারণ আমার মনে হয় 35 বছর বয়স একজন মানুষ, সে যথেষ্ট বুদ্ধি রাখে এই সমাজ এবং এই পৃথিবীকে ফেস করার জন্য। আর আপনি তো মিথ্যা কিছু বলছেন না, কারো কোনো ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। সেতু জি প্লিজ বলুন, কাকে কে জানে এটা?
আচ্ছা, এখানে ছিল আমার মানে আব্বার চাচাতো ভাই একটা, ওনার নাম খোকা হালদার।
আমি জানি এটা। আর সিনথিয়ার বাবা তিনি জানতো এটা?
হ্যাঁ, 100%
জানতো। আপনি আমার সাথে ফোনে থাকেন, এটা বিয়ের আগে জানতো তাই তো?
জানতো।
আপনি আমার সাথে ফোনে থাকেন, আমি এখন সিনথিয়ার বাবার সাথে একটু কথা বলি, এবং আপনি জানেন কিনা জানি না, আপনাকে পরিপূর্ণ, আপনি লাইনে থাকুন, ফোনে থাকুন প্লিজ, আপনি ফোনে থাকুন, আপনি ফোনে থাকুন, আপনার কাছে আমি আবার আসছি এক্ষুনি, জাস্ট ফোনে থাকুন আপনি। সিনথিয়ার বাবা আপনাকে আমি আপনি এর আগেও বারবার বলছি আমরা একই কথা, সে কথা আপনাকে পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলি যে আপনার সন্তান তুল্য, আপনার বয়সী এবং আপনার চাইতে বয়সী ঊর্ধ্ব, বিভিন্ন ক্লাস্টারের মানুষজন পাগলের মতো ভালোবাসে এই ভালোবাসার বাংলাদেশের কমিউনিটিকে। আজকের প্রোগ্রামের পর থেকে এটা রিয়াকশন শুনলে আপনি টের পাবেন, না হলে এমন অনেক রেকর্ড হয়েছে যে একটা ঘোষণার সাথে সাথে 10-12 লাখ টাকা কালেকশন হয়ে গেছে, একটা মানুষের সংসার সাজিয়ে দিতে হবে। তাই আপনি ফলো আপ অনুষ্ঠান নিতে গিয়ে টের পাইছেন, সাবিনা নামে একটি মেয়ে, সে ব্রেন টিউমার অ্যাডভান্স লেভেলে আছে, যে কোনো সময় মারা যেতে পারে, একটা কমিউনিকেশনের সাথে সাথে 3 লাখ 10 হাজার টাকা কালেকশন হয়ে যাচ্ছে। এটা তখনই হয় যখন একটি অনুষ্ঠান না, এটিকে এমন একটি গেটওয়ে মনে করে মানুষ, যেখানে সবাই এসে একজোট হয়ে মন থেকে একটা ভালোবাসার জায়গা বাড়িয়ে দেয়। সেইটার প্রশ্নে পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আপনাকে আমি অনুরোধ করব, একদম স্পেসিফিক, যদিও এখন একটা নাজুক অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তারপরও সঠিক একটা ইনফরমেশন দিতে। এটা তো সত্যি যে যেহেতু তিনি আপনার চাচাতো ভাই ছিলেন, তিনি খুব সদালাপী ছিলেন, তিনি খুব আন্তরিক ছিলেন, এবং পারিবারিকভাবে তাদের সেই রকম মোটামুটি প্রভাব প্রতিপত্তি, এবং ছেলে হিসেবে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে তাকে আমরা একটা সুপাত্র হিসেবে ধরে নিতে পারি। এতগুলো ভালো প্যারামিটারের দিক চিন্তা করে তার এই যে একটা অঘটন ঘটে গেছে সে ব্যাপারটাকে ওভারলুক করা যেতেই পারে, এই ভাবনা থেকে কি আপনি বিয়ের সিদ্ধান্তটা মেনে নিয়েছিলেন, নাকি আসলে আপনাকে দ্বিতীয় বিয়ের প্রথম বিয়ের কথাটা অন্ধকারে রাখা হয়েছিল? একদম ছোট্ট করে অ্যান্সার দিবেন, বাট সমস্ত মানুষজনকে মাথায় রেখে উত্তর দিবেন প্লিজ।
আমার মেয়ের দ্বিতীয় বিয়ার করুন না, ছেলের কাছে বিয়ে দেবো, দুনিয়াটা সবযুদির মালিক হয়। আমার মেয়ের দ্বিতীয় বিয়া হয়েছে এটা জানি না, আমার মেয়ে আমার জানটা থাকা পর্যন্ত আমি বিয়ে দিতে রাজি না, কোনোদিন হইতো না।
আসছি সেতু আপনার কাছে, বাকি কথাগুলো এসেছে, আপনি আছেন তো আমাদের সাথে সেতু?
আছি, এখন
আপনি উত্তরটা শুনলেন,
ওর বিভিন্ন সমস্যা বুঝছেন,
আমি আমি স্পেসিফিক বলি,
ওর চাপেই আছে, আছে বিভিন্ন চাপে আছে, যেমন আপনি ওর 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 হাতে টাকা শেষ হয়ে গেলে ও আমাকে ফোন দেয়, যতদিন টাকা থাকে ততদিন আমাকে ফোন দেয় না, যখন আমার স্যালারি পাওয়ার সময় হয় তখন ও আমাকে ফোন দেয়, এই যে এখন ঈদ আসছে এখন আমাকে ফোন দিছে, তিন চার দিন আগে ফোন দিছে, আর ও যা কিছু বলছে এখানে 99% মিথ্যা কথা বলছে, এবং আপনি যদি চান আমরাও আপনার সামনে ফেস হবো, এবং আমাদের বিয়ের সময় যে চাচাটা ছিল ওর চাচাও হয় আমার চাচাও হয়, এই চাচারাও থাকবে ওরাও থাকবে, আপনার সামনে আমরা এগুলো নিয়ে কথা বলবো,
অবশ্যই সেতু, আমি একটু একটু আমি আপনাকে ফোনে নেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই সেতু, যে কেউ যেন কোন রকমভাবে ভুল না বুঝে যে মানুষটি সৎ এবং সঠিক, কিন্তু আমরা যে কাজটা করছি সেতু সেটি কিন্তু কোনো না কোনো ভাবে সমাজটাকে বিনির্মাণের চেষ্টাই করছি, এগুলো নিয়ে যদি কথা বলা বন্ধ করে দিই, এগুলো নিয়ে যদি কাজ করা বন্ধ করে দিই সেতু, তাহলে আপনি এখানে দোষী হন বা না হন, সিনথিয়া এখানে দোষী হোক বা না হোক, মানুষের ধরনের দোষ করার প্রবণতা আরো বেড়ে যাবে, সে কারণে কিন্তু এই কাজগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বা এসব নিয়ে কিন্তু কালচার করছি। সে তো আপনাকে শুধু আমি একটা বিষয় আমি শুধু একটু আপনাকে ধরিয়ে দিই, এই যে আপনি বলছিলেন যে জানুয়ারি থেকে আপনি বাসাতে আছেন তাই তো, আজ হচ্ছে অক্টোবর, জানুয়ারি থেকে অক্টোবর এই সময়টুক মধ্যে আপনি আপনার বাবার বাসায় চলে এসেছেন সিনথিয়া তাই তো, আর সেতু সেতুর মতো আছে, এই সময়টাতে আপনি কি ফোন দেন তাকে?
দিতাম গুরু, পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন ঈদে আমাদের ম্যারেজ ডেতে এইগুলিতে ফোন দিতাম, আর সে যে বললো আমি
এই অকেশন ছাড়া নিজের প্রয়োজনের জন্য টাকা বা
টাকা পয়সা এগুলি কোনো কিছুর জন্য না গুরু, রাত্র 2:30 বাজে আমার জামাই কাছে পাইতে ইচ্ছা করতো আমি সেই জন্য তাকে ফোন দিতাম, আর সে যে কথাগুলি বললো এইভাবে এতগুলো মানুষের সাথে সে মিথ্যা কথা বললো চিটারি করলো,
আমি আমি আপনার কাছে অনেকক্ষণ শুনেছি, আমি সেতুর কাছ থেকে একটু শুনে দেন আমি অনুষ্ঠানকে এক অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসব, সেতু আমি আপনার কাছে একটু শুধু জানবো, এখানে এখন সমস্ত বাকি যে ক্যারেক্টারগুলো আছে না, যেমন সিনথিয়ার বাবা আব্দুল হাই সাহেব, সিনথিয়ার মা ফাহিম, আপনার ভাই, আপনার বাবা, আপনার ভাবি সেতু বা কাজিন যাই বলুন না কেন, সীমা, তারপরে দেন সীমা দুই ছেলে মেয়ের নাম কি জানো, মালিশার, আচ্ছা, এরা সবগুলোকে আপনি ব্ল্যাঙ্ক করে দেন, দিস ইজ অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ ইন বিটুইন সিনথিয়া অ্যান্ড সেতু, বাকি যে ক্যারেক্টারগুলো নিয়ে আমরা কথা বলছি তারা তখন মূল্যবান বা তারা তখন যৌক্তিক যখন এই দুই ক্যারেক্টারটা লাইভ থাকবে, এরা দুইজন যদি লাইভ না থাকে বাকি ক্যারেক্টারগুলো কোনোভাবে কোনো রোল প্লে করতে পারবে না, সবাইকে মাথা থেকে একদম বের করে দিন, একদম বের করে দিন, আমি অনুরোধ করছি সমস্ত সবাইকে মাথা থেকে বের করে দিন। আচ্ছা একটু বলুন তো, সিনথিয়াকে নিয়ে কি সত্যি চেষ্টা করলে সুখী হওয়া যায় না? আরেকটু সময় নিন, আরেকটু সময় নিন না, প্লিজ প্লিজ আরেকটু সময় নিন, আরেকটু সময় নিন, আপনি আমার সাথে থাকলে খুব ভালো হতো, ওভার ফোনে আছেন, কিন্তু কেন জানি আপনার টোনালিটির কারণে হোক আর কথা বলার প্যাটার্নের জন্য হোক, আমি ভরসা করছি যে আমি যে উত্তরটা আপনার কাছে আশা করব সেই উত্তরটা আপনি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন, আপনার একটা বিষয় আমি এখানে প্রমাণিত ছবির মাধ্যমে সেটা আপনি অকপটে স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি দিতে বিয়ে করেছি, এবং আপনি সেটা তাকে পরিষ্কারও করেছেন। আচ্ছা এইবার আমি চলে আসি একদম মূল ঘটনায়, যে ঘটনা থেকে সমস্ত ক্যারেক্টারগুলোকে আমি বের করে দিলাম, যেটা আপনার পক্ষে যেসব ক্যারেক্টারগুলো ছিল, ইভেন আপনার বাবা মা থেকে শুরু করে যাদের কথা আসছে সবাইকে বের করে দিলাম, আর এইখানে আমি সিনথিয়ার জীবন থেকে বাকি সমস্ত ক্যারেক্টারগুলোকে ডিটেক্ট করে দিলাম, শুধু আছেন সিনথিয়া এবং সেতু, কোইনসিডেন্ট দেখেন, হোয়াট এ প্রিটি কোইনসিডেন্ট, দুজনের নামে শুরু আবার এস দিয়ে বা দন্তা স দিয়ে, দন্তা স লেখে নাকি সিনথিয়া, আপনার সিনথিয়া কি দন্তা স দিয়ে লেখেন, সেতু কি দন্তা স দিয়ে লেখেন নাকি, দন্তার সাথে হওয়া উচিত সেতু, হ্যাঁ, সো ইটস এ প্রিটি কোইনসিডেন্ট, যাই হোক আমি আপনাদের কাছে মধ্যে ব্রিজ তৈরি করার চেষ্টা করছি না, শুধু জানতে মন চাচ্ছে, কারণ আমি বহু ঘটনা সাক্ষী হয়ে আছি এই ভালোবাসার বাংলাদেশে বা আগে যে প্রোগ্রামটা করতাম সেখানে, যেখানে এডিশনাল যে ক্যারেক্টারগুলো থাকে না, সেটা বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক, এদের কারণে কেন জানি এই সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রে ভেস্তে যায়, হয়তো দুজনের মধ্যে আবার কোনো না কোনো জায়গাতে হয়তো কোনো কোনো একটা ঐক্যতান আছেই, আপনাদের বিষয়টা কি বলুন তো, আপনার বিষয়টা স্পেশালি, সেহেতু এখন যেহেতু আপনার কাছে জানতে চাচ্ছি, সমস্ত ক্যারেক্টার গুলোকে যদি বাদ দিয়ে দেন তাহলে কি, তাহলে কি মনে হয় যে এই মেয়েটা, এই যে বাবলি টাইপ, এই যে এত হাসি মজা করে, হ্যাঁ একটু আমার কাছে হয়তো আবদার টাবদার করে, টাকা টুকি চায়, একটু হয়তো ঝামেলা করে, একটু হয়তো উটকো ঝামেলার মতো নিয়ে আসে, কিন্তু তাকে নিয়ে বাঁচা যায়, তাকে নিয়ে ভালোবাসা যায়, তাকে নিয়ে জীবনটাকে আরেকবার চেষ্টা করে দেখা যায়। জীবনের সাথে তো আপনার দুদুটি, একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর একটি দুর্ঘটনা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। জীবনকে যদি আরো সুযোগ দিতে চান, হয়তো আর ভালো কিছু আসবে না, সে হয়তো আরো কোনো অসম্পূর্ণতা নিয়ে আসবে আপনার জীবনে, যেটি আরো বেশি বিষময় করে দিবে। এবং আপনার মানুষের মন বলেও তো একটা জিনিস থাকে, সে মনটাও আস্তে আস্তে এত বেশি মরিচা পড়ে যাবে একটার পর একটা এ ধরনের ঘটনার মধ্য দিয়ে, যে মরিচা কখনোই কোনোভাবে আর দূর করা সম্ভব হবে না। এগুলোকে সমস্ত কিছুকে মাথায় রেখে মনের মধ্যে কি কখনো কোনো মুহূর্তে এরকম টোকা দেয় না যে মেয়েটি পাগলি মেয়েটি নিয়ে হয়তো একবার চেষ্টা করে দেখা যায় শেষবারের মতো? মনে হয়নি? সত্যি কথা বলবেন, সবাইকে বাদ দিয়ে বলবেন, যারা পাশ থেকে কথা বলছে তাদেরকে বাদ দিয়ে বলবেন, ফর গড সেক, আমার দিকে তাকিয়ে না, লাখ লাখ মানুষ শুনছে, সবাইকে মাথায় রেখে বলুন, মনের মধ্যে কাজ করে না এটা?
আচ্ছা আচ্ছা, এটাই আমি বলতেছি যে ওকে আমার সাথে থাক, আমরা একসাথে সংসার করি, এটা আমি চাই, সবসময় চাই, কিন্তু
সবকিছু বাদ, তারা তাদের জীবন কিন্তু খুব ভালো আছে, তাকিয়ে দেখুন, ছোট বোন, ছোট ছোট ভাই, তার বউ ভালো আছে, কিন্তু সুখে আছে এখনই দেখুন, আপনি আপনার বড় ভাই বউ একটু তাকিয়ে দেখুন, সুখে আছে, কিন্তু বাবা মা তার মতো করে দারুণ লাইফ কাটিয়েছে, তারা সুখে আছে, পালা এখন আপনার জীবনে, আপনার সাথে একবার দারুণ পরিহাস করেছে, আবার একটা ঘটনা দ্বার প্রান্তে, জীবনকে কতবার সুযোগ দিবেন, সময় তো বসে নাই, একটা পর্যায়ে হয়তো এনার্জি হারিয়ে ফেলবেন, ইচ্ছা শক্তিটাই মরে যাবে, এই জীবনে বাবা হওয়া হয়তো সেভাবে হয়ে উঠবে না, ইচ্ছাতে দুর্ভাগ্যের আর কি হতে পারে সেতু? আপনি আপনি বলুন, আপনার কথা বলুন, ওর কাছে আমি পরে আসছি, বলুন তো।
সেটাই আমি আমি যেটা আপনাকে বলতেছি যে আমার দিক থেকে কোনো সমস্যা নাই ওকে আমার সাথে রাখার, আমার দিক থেকে কোনো সমস্যা নাই,
রাখার কথাটা না, মানে
আমরা একসাথে থাকি এটা আমি চাই, একসাথে থাকি এটা আমি চাই,
সেতু
আমার যেন আর কোনো আর কোনো বিচ্ছেদ না হয় সেটাও আমি চাই।
সেতু টান জন্ম নিয়েছে কি এই মেয়েটির প্রশ্নে? ও যখন এই মেয়েটির প্রশ্নে কি কোনো টান জন্ম নিয়েছে গত চার পাঁচ মাসের সম্পর্কে বা এই ছয় মাসের বিরহে? ও কান্দতেছে আর মাথা নড়াচ্ছে যে না আমাকে সে ভালোবাসে না, আসলে কি তাই? সত্যি করে বলেন তো, লাখ লাখ মানুষ আছে শুনতেছে, যাহা উমা করে কান্দতেছে আর মাথা নড়াচ্ছে যে
না মিথ্যাবাদী, ওকে কখনো ভালোবাসে নাই।
আচ্ছা আমি শুনি, সত্যি করে বলেন তো, আপনি যে গত জানুয়ারি থেকে অক্টোবর প্রায় আট নয় মাস বিচ্ছেদ, মানে দুইজন আলাদা আছেন, ওর প্রশ্নে একটা টান, একটা মায়া, একটা সফট কর্নার তৈরি হয়েছে কি? মনে হয় যে মানুষটাকে আর কত, এই মানুষটাকে আমি আসলে মিস করছি, কখনো মনে হয়েছে এরকম?
অবশ্যই,
কোনদিন না আমাকে একবারও ফোন দেন নাই গুরু,
অবশ্যই মনে হয়েছে। আপনি আমার 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 ফোন নাম্বার দিয়ে আপনি গ্রামীণ থেকে,
আমি কল ডিটেইলস নেওয়াটা কোনো বিষয় না,
আমার গ্রামীণের গ্রামীণ স্টেটাস উঠান, আমি কতদিন ফোন দিছি ও
কল ডিটেইলস, যে কল গুলোর জন্য মানে টাকা চার্জ করা হয়, আপনি যদি কোনো টেক্সট পাঠান সেটাও আসবে, যে কোন নাম্বারে টেক্সটটা পাঠিয়েছেন, কোনো যদি ফোন কল করেন যেটা জন্য টাকার চার্জ হয় সেটাও আসবে, এবং 115 টাকা দিয়ে ক্লেম করতে হবে। ভয়েস রেকর্ড থাকে না, ভয়েস রেকর্ড তাদের জন্য থাকে,
যদি কোনো রেকর্ড থাকে আমার সাথে তার সাথে যে কথাগুলি হয়েছে সেই কথাগুলি যদি কোনো ভাবে বের করা যায়, ও যে আসতে কানতেছে, ও যে কথাগুলি বলতেছে এগুলি যে মিথ্যা আপনি ওখানে পাবেন,
এবং আমি ভয়েস রেকর্ডটা স্পেসিফিক কোন কেস টু কেস, যেমন কোন গভর্নমেন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে সেখানে থাকতে পারে, বাট কোন পার্সোনাল কারো ইস্যু, এটা বিটিআরসি রেজুলেশনের পরিপন্থী, তাই কারো প্রাইভেসি ডিসক্লোজ করার জন্য কোন ভয়েস রেকর্ড হয় না। কিন্তু 115 টাকা যেটা এই আইটেমাইজ বিলের জন্য ক্লেম করতে হয় সে টাকাটাও নাই, আমি কষ্ট করে আপনাদের পক্ষ হয়ে দিব। বাট এটা যদি সত্যি আমি আইটেমাইজ বিলটা তুলে আপনার সই যদি আপনি করেন এবং তোলেন, কি দেখা যাবে এই গত কয়েক মাসের হিস্ট্রিতে, যে আপনি কতবার ফোন দিয়েছেন আনুমানিক হবে? আনুমানিক কতবার ফোন দিয়েছেন?
আনুমানিক তো আপনার প্রত্যেক দিনই দেওয়া হয়েছে। জানুয়ারি মাস থেকে আমি আপনাকে বলি, গত এক মাস আমি ফোন দিইনি, মানে আপনার এটা কি মাস
অক্টোবর সেপ্টেম্বর টু অক্টোবর ফোন দেননি,
সেপ্টেম্বরের 4 তারিখে আমি ওদের বাসায় গেছিলাম। ও আমাকে বলছে, আমাকে ডাইটা বলছে যে আমার ফোন করছে, ফোন করে বলে যে সে তো আমি বাসায় যাব, তুমি আমার বাসায় আসো, আমি যে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো অফিসে, তুমি রেডি হয়ে থাকো, জামা কাপড় গুছিয়ে রাখবা, আমি অফিস থেকে বের হয়ে তোমাকে নিয়ে বাসায় যাব। তারপরে আমি সেদিন 8:30 দিকে সম্ভবত ওদের বাসায় গেছি। এর আগে বহুত ঘটনা আছে যেটা এখন বলতেছি না, কিন্তু যদি আপনার লাগে আমি বলবো,
আমি ফলো আপ প্রোগ্রাম হয়তো আরেকদিন করবো, সেদিন আপনার কাছে আরো ডিটেলস শুনবো। সেই ঘটনাটি বলুন, এই যে নিয়ে আসতে গেলেন তারপর।
আচ্ছা আমি এটা বলি যে আমি গেছি, যাওয়ার পরে ওর রেডি হয়ে থাকার কথা, আমি গেটে ঢুকছি পরে ওকে দেখি যে ও রেডি হয় নাই। আমি ওখানে একটু ওর সাথে রাগারাগি করছি যে তোমার কিন্তু রেডি হয়ে থাকার কথা, তুমি রেডি হও নি। তারপরে ও আমাকে বলে যে তুমি আসো, আমি রেডি হয়েছি, তুমি আসো, ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, ভিতরে গেছি, ভিতরে যাওয়ার পর রুমে আমাকে নিয়ে বসলাম, বসে আমাকে বলতেছে হ্যালো বসো, তারপরে নাস্তা পানি দিল। আমি ওকে বলতেছি যে তুমি তো কাপড় চোপড় ব্যাগ করো নাই এখনো, তুমি ই করো ব্যাগ আনো, আমি কাপড় চোপড় এখানে প্যাক করি। ও আমাকে আলমারি দেখাইলো, আলমারিতে যেমনি সাজানো থাকে অমনি সাজানোই আছে। ও আমাকে বলতেছে আমি সাজা দেখছি যাওয়ার জন্য, আমি না দেখো তুমি আজকে, কিন্তু আমি তোমাকে ভালো করে বলে আসছি যে আজকে তুমি আমার সাথে যাবা, সেই জন্যই আমি আসছি। তারপর ওকে আমি যখন বলি তখন সে আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, আজকে এখানে থাকো, আমাদের বাসায় থাকো, আমার 2টা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়া আমি তারপরে যাব। আমি তখন বলছি যে আচ্ছা পরীক্ষা আছে, তুমি ওখানে যা পরীক্ষা দিবা, আমি আজকে তোমাকে বলছি যে আজকে তোমাকে আমি নিয়ে যাব, এখানে আমি থাকতে আসি নাই, এখানে থাকবো না, তুমি যেমনে পারো যে কোনো ভাবে পারো আমি এখানে থাকবো না, তুমি যদি আমাকে চাইটা ফালাও তাইলে শুধু আমি এখানে থাকবো, তাছাড়া আমি এখানে থাকবো না।
সত্য কথা গেলে এই কথাগুলো যেগুলো সত্য, এই কথাগুলো এতটুকু, এই কথাগুলো সত্য যে যত যে কথাগুলো বলছে সে তো এখন, এগুলো সত্য তো?
যে কেটে ফেলে থাকার জন্য আমি ওকে থাকতে বলি নাই, গুরু থাকতে বলি নাই।
আচ্ছা আপনার কাছে আসছি, হ্যাঁ সে তো, তারপর
আমি ওখানে আমি ওরে বলছি যে তুমি এখন যাবা কিনা, তারপরে ও কিছু বলে না, তারপরে আমি বলছি যে তুমি যদি না যাও আমি এখন চলে যাবো, আমি নাস্তা খাই নাই, নাস্তা না খাই আমি গেটে চলে আসছি। গেটে আসলে পরে ও আমাকে কিন্তু ডাকে নাই, আর ওর আম্মা গেটের এখানে ছিল, ওদের গেটের সামনে হলো রান্নাঘর, রান্নাঘর থেকে বেরিয়েছে, সে তো চলে যাও কেন, নাস্তা খাওয়া যাও, আমি বললাম না আম্মা খাবো না, আমি কাজ আসলে চলে যাবো, বাস আমি বের হয়ে চলে আসছি। ও কিন্তু আমাদের পিছনে একবার ডাকেও নাই। তারপর আমি চলে আসছি, তারপর থেকে আমি ওকে ফোন দিই নাই, সেদিনের পর থেকে ফোন দিই নাই। আপনার এই 4 তারিখে না 8 তারিখে সম্ভবত
থেকে এই 9 তারিখ
আমিও ফোন দেয় নাই, ও ফোন দেয় নাই আমাকে,
কিন্তু তার আগের 6-7 মাস টানা আপনি প্রতিদিন ফোন দিতেন?
জি জি, টানা প্রতিদিন না, ওর ভিতরে গ্যাপ আছে,
কিন্তু অলমোস্ট ফোন দিতেন।
ও যখন আমার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করতো, এর ভিতরে আমি ওদের কাছে অনেকবার গেছি, ওর আব্বাকে দিয়ে আমাকে অপমান করতো, ওর আব্বাকে দিয়ে বের করে দিছে, বললাম তো সেগুলি আমি ডিটেলস,
মানে নিয়ে আসতে গেছিলেন তখন বের করে দেওয়া হয়েছে আপনাকে এরকম?
হ্যাঁ, আমাকে বাসার থেকে রাত্রে 10টার সময় বের করে দেওয়া হয়েছে।
সেতু আপনি আমাদের সাথে ফোনে থাকেন, হ্যাঁ প্লিজ ফোনে থাকেন। সিনথিয়া যে সৎসাহস সেতু দেখিয়েছে, সমস্ত ক্যারেক্টার গুলোকে নিজের মন থেকে আড়াল করে, সেতু আরেকটা ছোট্ট জিনিস শুধু জানবো, তারপর আমরা আপনার কাছে শেষ করব, আর 7-8 মিনিট সময় নিব হয়তো। সেটি হচ্ছে যে আপনার কাজিন, আপনার ভাবি কথাটা বলছি না, কারণ আমাদের সমাজে ভাবি এবং মা খুব কাছাকাছি জায়গায় থাকে, আমি কাজিন এভাবে বলছি। শেষ করি সেতু,
এর আগেও আপনাকে সকালে ফোন করছিলেন, আমি বলছি আমি কোরআন শরীফ
কারো কোনো কথাতে কোনো কিছু সাথে সাথে প্রমাণিত হয়ে যায় না, আপনি এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নাই।
আমি
সেতু, আমি ক্লিয়ার, আমি ক্লিয়ার ক্লিয়ার আপনার
সেতু,
আপনার মেসেজ, আপনার মেসেজ কিন্তু আমার কাছে পৌঁছেছে সেতু। আর এই প্রসঙ্গটা আমি তুলতেই চাচ্ছিলাম না, বাট যেহেতু একটা এলিগেশন এসেছে, সে ব্যাপারটা মানুষজনকে ক্লিয়ার করাটা জরুরি বিধায় প্রসঙ্গটা তুলেছি সেতু, নাহলে আমি তুলতামও না। এবং তোলার সময় আমি ইচ্ছাকৃতভাবে ভাবি প্রসঙ্গটা আনতেই চাইনি, কারণ ভাবি এবং মায়ের মধ্যে আমি কোনো তফাত দেখি না। আমি বলেছি আপনার কাজিন, এবং আপনি যে প্রসঙ্গটা যেভাবে রেফারেন্স দিলেন, তারপরে আর নতুন করে আমার আর কিছু বলার নাই, কারণ ওই প্রসঙ্গটা তুলে যদি কেউ মিথ্যা কথা সত্যি বলে থাকে, স্রষ্টার দায়িত্ব হয়তো নিজেই নিয়ে নেন যে তাকে, তার জীবনটাকে কিভাবে অভিশপ্ত করে রাখা যায় এই পৃথিবীতে, ইহকালে এবং পরকালে। সো ওই প্রসঙ্গটা আমি আর যেতে চাচ্ছি না। সিনথিয়া, বাবা যেহেতু বসে আছে, লাইটটা কি অফ করবো যাতে করে বাবার চেহারাটা দেখতে না পান? না, দেখতে না পান আমি তাই চাচ্ছি এখন, এখন কিন্তু বাবা আপনার বেশি সুন্দর এবং ফর্সা, অন্ধকার করে লাভ হবে না, তাতে তার চেহারাটা চোখের সামনে চলে আসবে। তবে ধন্যবাদ সেতুকে, সেতুর কথাবার্তার ধরনে আমি অন্তত এতটুকু ক্লিয়ার হয়েছি যে তাকে যখন বললাম যে তুমি তোমার ভাই সমস্ত ক্যারেক্টার, তোমার বাবা মা ভাই বোন সবকেলাকে মাথা থেকে ঝেড়ে ফেলে তোমার ভেতরে কথাটা একটু বলো তো, সিনথিয়াকে নিয়ে তোমার আসলে তোমার অভিমতটা কি, তোমার মানসিক অবস্থাটা কি, আমার মনে হচ্ছে সে তার মতো করে এটা বলার চেষ্টা করেছে। প্রমাণ হিসেবে সে, আপনি যেমন প্রমাণ হিসেবে ছবি দেখালেন দ্বিতীয় বিয়ে, সেও স্বীকার করেছে যে আমি দ্বিতীয় বিয়ে তো করেছি, এবং সেটা তাদেরকে জানিয়ে করেছে, আপনি যদিও বললেন যে আমরা জানতাম না। আচ্ছা, এবং সে যে আপনাকে ফিল করে, আমি এটা নিয়ে কথা বলছিলাম যে তার মধ্যে কোনো টান, কোন রকমের মহব্বত, কোনো কিছুই তৈরি হয়নি, কোন পৃথিবীর মানুষে যে একটা মেয়ে পাগলের মতো ওকে ভালোবাসতে যাবে, ভালোবাসা পাইতে যাবে, কিন্তু তার মধ্যে কোনো রিয়াকশন তৈরি হবে না। সে কিন্তু প্রমাণ হিসেবে সে বলল যে প্রয়োজনে ইউ ক্যান গো উইথ দ্য কল ডিটেলস, যেটাকে গ্রামীণ ফোনে কল ডিটেলস বা আইটেমাইজড বিল বলা হয়, এটা ক্লেম করেন, করে দেখেন যে ও কতবার ফোন দিয়েছে আর আমি কতবার ফোন দিয়েছি। আমি গত 8 মাসে হয়তো 100 বার তাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে হয়তো শুধু গালিগালাজ দেওয়ার জন্য একটা মানুষ রোজ ফোন দিবে, যে চলে গেছে সে তো চলেই গেছে, আপনাকে যদি আপনার জীবন থেকে, ওর জীবন থেকে আপনাকে সরিয়ে দিতে চায়, রোজ ফোন দিয়ে গালি দেওয়ার তার দরকার পড়ে না, যে গেছে সে তো গেছেই। কিন্তু তাকে যদি আবার রিটার্ন করার মানসিক অবস্থা থেকে থাকে, রিটার্ন করার জন্য অভাববোধ যদি কিছু ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু ফোন দেওয়ার প্রয়োজনীয়তাটা আসে, এবং এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। আমরা চাইলেই কালকে ওকে দিয়ে সিগনেচার করিয়ে কল ডিটেলস নিয়ে দেখে নিতে পারি যে অ্যাকচুয়ালি ওর নাম্বার থেকে কতবার নাম্বার কলটা ফায়ার হয়েছে আপনার নাম্বারে। সো আমি কিছুটা কনভিন্সড, এই জায়গাতে কিছুটা কনভিন্সড যে আপনি হয়তো বহুত ভালোবাসি, জান তুমি আমার কাছে আসো, তোমার পাশে আমি একটু থাকি, তোমার হাতটা একটু শক্ত করে ধরি, এটা হয়তো আপনি বলতে পারেন, বাট ওর মধ্যে হয়তো সেই ন্যাকটাই নাই। সবাই জরুরি না তো যে একইভাবে নিজের ভালোবাসার প্রকাশ ঘটাবে। সে তার প্রমাণ দিতে গিয়ে সে বলল যে আমিও যে তাকে মিস করি, আমিও যে তাকে ফিল করি, তার প্রমাণ যে সে আমাকে কবার ফোন দিয়েছে আর আমি তাকে কবার ফোন দিয়েছি। গত 7-8 মাসে আমি বারংবার তাকে ফোন দিয়েছি, চেষ্টা করেছি তাকে নিয়ে আসার। সেই সময় আমরা কেউ ছিলাম না যে নিয়ে আসতে গেছিল কিনা, নিয়ে আসার সময় আপনাদের বিহেভটা কেমন ছিল, আপনার বাবা 10টার সময় বের করে দিল, এগুলোর সাথে আমরা ছিলাম না, তো আমরা বলতে পারবো না এটা কত, এটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু সে যে আপনাকে কমিউনিকেট করার চেষ্টা করছে কোনো না কোনো মাধ্যম দিয়ে, ফোনের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, এবং আমরা চাইলে এটা প্রমাণ করতে পারি। ঠিক একইভাবে প্রশ্ন আপনার জন্য, প্রশ্নটা এইটা, প্রশ্নটা আগে বুঝবেন যে সমস্ত মানুষগুলোকে আপনাকে ভুলে যেতে হবে। এখন যে মানুষগুলো নিয়ে কথা হচ্ছিল সেতুর ক্ষেত্রে, সেতুর কিন্তু বাবা মা তাদের মতো করে সুখে আছে, সুখের জীবন কাটিয়ে এসেছে এত বছর, বড় ভাই তার বউরে নিয়ে সুখে আছে, ছোট ভাই তার বউরে নিয়ে সুখে আছে, বিষাদে আছে, কিন্তু এই আপনাকে বাদ দিয়ে হোক বা আপনাকে নিয়ে হোক, সে কিন্তু সবচেয়ে বেশি নিঃসন্দেহে একটা ভালো লাগা বা ভালো থাকার জীবন হতে পারে না। ঠিক সেই রকম ভাবে আপনার জীবনটা কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি বিষময়। তার সাথে থাকার না থাকার জন্য হোক বা তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে কি করবেন সে ভাবনা থেকে হোক, সবচেয়ে কষ্টকর জীবনের ভেতর দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন। একটু স্বার্থপরের মতো সমস্ত চিন্তা বাদ দিয়ে বাবা মা ভাই বোন তো আপনার নাই, বাকি সবাইকে মাথা থেকে একটু স্বার্থপর কিছুক্ষণ সময়ের জন্য একটু স্বার্থপর হন, সবাইকে বাদ দিয়ে এই ব্যক্তি মানুষটার কোন না কোনো অভাববোধ, ভালোবাসা পাওয়ার তৃষ্ণা কোন না কোনো ভাবে মনের ভিতরে কাজ করে। একটু ভাবেন, একটু ভাববেন, থামেন, একটু সময় নেন। আপনার আপনার চরিত্রের মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটি সেটা হচ্ছে দুম করে, দুম করে আপনার ভাষাতে দুম করে একটা জিনিস বের হয়ে যাওয়া, সেটি সঠিক জিনিস। আবার খারাপ জিনিসে দুম করে একটা কিছু হয়ে যাওয়ার কারণে দুম করে অনেক বড় ক্ষতি হয়েও যেতে পারে। একটু ভাবেন, সেকেন্ড থার্ড দিন প্রয়োজনে চোখটা বন্ধ করেন। আমরা সময় নিচ্ছি এখানে, অলরেডি আপনার জন্য আধা ঘন্টা সময় আমরা পার করে এসেছি, আর হয়তো 5-7 মিনিট আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। একটু সময় নেন, সময় নিয়ে একটু বলেন তো আমরা একটু মেসেজগুলো নেওয়ার জন্য, অন্য কিছুই না। আপনাদেরকে আপনারা একসাথে থাকবেন না কাকে কাকে ছাড়বেন, ইট ডিপেন্ডস অন ফুললি ইউ এন্ড অফকোর্স সেতু, এগুলোকে আমরা প্রভাবিত করতে চাচ্ছি না, বাট জানতে চাচ্ছি যে যে বাবা মার দড়ি টানাটানি, ভাই বোনের সাথে গ্যাঞ্জাম, এর ফাইনালি এর পেছনে স্বামী স্ত্রীর মধ্যে কি কেমিস্ট্রি চলে ভেতরে ভেতরে, এগুলো একটু জানার জন্য চেষ্টা করছি। আপনাকে বলিনি, সেতুকে বলছি, এই সরি আমি নাম ভুল করছি, সিনথিয়াকে বলছি। আসলে আপনাদের নামের শুরু দুইজনের একই ভাবে করেছেন তো। সিনথিয়া একটু সময় নেন, একটু ভাবেন, প্রয়োজনে একটু পানি খান। সিনথিয়াকে একটু পানি দেয়া হোক।
গুরু, গত 2-3 মাস আগে
আর কোন ডিটেলস আলাপ না, ডিটেলস আলাপ আপনার কাছে মনে বহুত দিন পরে।
আমি বলছিলাম ওকে যে
কোন ডিটেলস আলাপ শুনবো না। আপনাকে স্বার্থপর হতে বলেছি মাথা থেকে এই মুহূর্তের জন্য, এই মুহূর্তটা পার হলে আবার আপনি আগের মতো হয়ে যান। কাকে কাকে বাদ দিতে বলেছি মাথা থেকে?
সবাইকে, শুধু
স্পেশালি আপনার বাবা মা
ভাই সবাইকে,
সবাইকে বাদ দিয়ে স্বার্থপরের মতো একটা যে ভাবনাটা ভিতরে কাজ করে সে উত্তরটা চেয়েছি।
গুরু, এই ভাবনাটা আমি অনেক আগেই ভাবছি, আমি সেতুরে বলছি বারবার, আমার বাবা মা আমি ছেড়ে দেই, তোমার বাবা মা তুমি ছাইড়া আসো, 2-3 মাস থাকি আলাদা বসে।
এখন এখন বর্তমান অবস্থায়
এখন গুরু আমার ওর প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। এখন সে আমাকে অনেক কাঁদাইছে গুরু, আমি তীর্থের কাকের মতো তার দুয়ারে বারবার গেছি, সে আমাকে ফিরাই দিছে।
This track was downloaded from fusionbd.com.
সে আমার সাথে যা তাই আচরণ করছে আমিও করছি, আমিও তাকে বকতাম, এত কষ্ট লাগতো যে
গায়ে হাত তো তুলেছেন তার
গুরু। এটা তার বানানো কথা, কারণ সে আমাকে মারতো, ওইটা ওইটা সে কিভাবে আমার উপরে নিবে সেটা। সে এই কাজ করতো গুরু, আমাকে ঘরের চাপা মার দিয়া মানে এইভাবে জড়ে ধরা, তার খালার ফোন দিয়ে বলতো আমারে মারতেছে। সেগুলি
কখনো হাত তুলেননি?
হ্যাঁ তুলছি, হাত তুলছি,
অবশ্যই তুলেছেন। এবং আপনার যেমন একটা ব্যাপার, আপনি যেমন যেমন একটা মানুষকে প্রচন্ড ভালোবাসতে পারেন, সেতুর কথা বলছি না, কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু তখন আপনার জিদ, যেটাকে বলে জেদ না জিদ, ওইটা যখন উঠে যায় তখন কিন্তু আপনার স্থান কাল পাত্র কোনো কিছুর আর ঠিক থাকে না। সেটা যদি ভরা সমাজে হয় সেখানে একটা সিনক্রেট আপনার দ্বারা ঘটে যেতে পারে। এ ঘটনা তো ঘটেছে যেটা সেতু বলছিল
গুরু, ও এই রিক্সা থেকে ফালা দিত, আর ওই যে মোবাইল টানটানি কথা বলছে এটা টানতাম কেন? ওর সীমার সাথে কথা বলতো, সবার সাথে কথা বলতো, আমার কেন ফোন দিত না? এগুলি আমি ওর ফোনটা শুধু এই জন্য নিতাম কলটা দেখার জন্য।
এই সেতু, এই সত্যি এই সেতুই যদি আবার কল ডিটেলস তো আমরা চাইলে কালকে তুলে দেখাতে পারবো,
আপনি আমারটাও দেখেন সবটাই দেখেন।
এই এই সেতুই যদি আগামীকালের সকালটাতে যেভাবে স্বপ্ন দেখেন, যেভাবে চিন্তা করেন, আমি ধরে নিলাম যেগুলো কখনোই ঘটবে না, বাট একদম জাস্ট একটু ভার্চুয়াল লাইফে যেতে চাচ্ছি আর কি, যদি এরকম ভাবে আবার আপনার মতো করে ফিরে আসতে চাইতে, তুমি যেমন স্বপ্ন দেখো, যে ভালোবাসার কথা বলো, বা আপনি বলছিলেন যে সেতুকে নিয়ে আলাদাভাবে জীবন কাটানোর কথা,
এটা অনেক আগে চলে গেছে, এখন আর তার প্রতি এখন বিশ্বাসই হয় না আমার। বিশ্বাসও কাজ করে না, ভালোবাসাও কাজ করে না, সে আমার লাইফটাকে অর্থহীন করে দিছে। তার কারণে আমি ফাঁসিতে পর্যন্ত ঝুলছি গুরু। আমি আমার বাসায় যখন আসছি জানুয়ারি মাসে, তখন থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করতে হবে সুইসাইড করব, আমি মরে যাব।
কিসের জন্য?
কারণ আমি কিছুই পাইলাম না সেতুর কাছ থেকে, আমি কোনো ভালোবাসা পাই নাই তার ফ্যামিলি থেকে। ওই যে এক মাস কাবিনে এক মাস প্রচন্ড ভালোবাসা পাইছি, তারপর আর পাই নাই। আমি সেতুকে এতটা
এই অসম্পূর্ণতা যদি সম্পূর্ণ হতে দেখে
হবে না গুরু, কোনদিন হবে না।
যদি সে এনশিওর করতে পারে পুরো পরিবারকে, আপনার কনভিন্স করতে পারে যেভাবে যে পরিবারের কথা বলছে, যেভাবে আলাদা থাকা,
আমি অনেকবার বলছি গুরু অনেকবার,
না ফাইনালি যদি এইভাবে আসতে পারে
গুরু, যেটা আমার চোখ দেখছে, যেটা আমার চোখ দেখছে, যেটা
আলাদাভাবে আলাদাভাবে যদি এই যে কথাগুলো বলছেন, আলাদা সংসার, আলাদা কিছু, সত্যি যদি এই জিনিসটা
এখন আর হবে না গুরু।
আপনি কি এই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছেন?
জি গুরু, অনেক দূরে চলে আসছি গুরু। আমি আমি এই যতদিন আমার বাবার বাড়িতে ছিলাম প্রত্যেকটা রাত আমি নির্ঘুম কাটাইছি, আমি একটা জীবন্ত লাশের মতো পড়েছিলাম।
আমি যে টান, যে মহব্বতটা চোখে দেখতে পাচ্ছি, আমার চোখ কিন্তু, এক সেকেন্ড আমি শেষ করি, আমার চোখ কিন্তু খুব কম সময় আমার সাথে বিট্রে করে। আমি যে খুব জ্ঞানী বা প্রজ্ঞা সম্পন্ন লোক তা কিন্তু না, মানুষের সাথে এভাবে ডিল করতে করতে হয়তো এই বোধোদয়টা আমার মধ্যে তৈরি হয়েছে। আমার মানে আমার আমার আই রেড যতটুকু বলছে আপনার এক্সপ্রেশন দেখে, যতটুকু না ওর ভালোবাসার মানুষ হতে পেরেছেন, সে কষ্টের জন্য যতটুকু না কান্না, তার চেয়ে বেশি কান্না যে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা আমাদের ফাইনালি কেন কাজ করলো না। সে অসম্পূর্ণতা আপনাকে এখনো পুরায় মারতেছে বা এখনো কষ্ট দিচ্ছে
গুরু। আমার সাথে ওর রিলেশনটা কতটা সুখকর হবে, কতটা বিষ্ঠ হবে সেটা আমি জানি না, কিন্তু আমি আসলে আগের মতো করে তাকে আর ভালোবাসতে পারবো। আমার বুকের পৃথিবীর সর্বস্ব ভালোবাসা নিয়ে আমি তার কাছে গেছিলাম গুরু।
সে তো শুনছেন কথাগুলো,
কিন্তু সে আমার এই ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে।
আমি কি কথা বলবো এর ভিতরে?
একটু বলেন, আপনি শুধু এই প্রেক্ষিতে বলেন যে ও যখন এই কথাগুলো বলছে, আমি এতখানি নির্বোধ সেতু না আসলে, এবং এত বছর ধরে এগুলোর সাথে আমি দেখতেছি, তো এইরকম পুক ফাটা আর্তনা, আর এইরকম এরকম কান্না, এরকম হিচকি ওঠা, এই কথাটি বলার সময়, শুধু এই কথাটার প্রেক্ষিতে বলবেন, এই কথাটি বলার সময় যে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি, এই কথাটার প্রেক্ষিতে কি বলবেন? সামনে কোন এক সপ্তাহে, কিন্তু এই ক্ষুধাটা কি সত্যি তীব্র, যে তীব্রতা আমি দেখছি, এটাকে আপনি মানেন না যে তার দোষ গুণ যাই থাকুক না কেন, সত্যি এই ক্ষুধাটা ছিল তার মধ্যে যে আপনার ভালোবাসা যেন পায়, এটা কি মানেন না আপনি?
না, আমি যেটা আমার ঠিক ফিল করছি যে ও আমাকে চায় না, আমার টাকা চায়।
আপনার টান মেইনলি
আমার টাকা চায়, সে আমার মেইন জিনিস হলো সে টাকা চায়। আমাকে আমার দরকার আছে কি না আছে সেটা তার কাছে মুখ্য না, সে আমার টাকাটা চায়, এটাই হলো মুখ্য।
আপনি এটা একদম পরিষ্কার ভাবে যদি বুঝে থাকেন তাহলে সে মানুষটিকে আবার ফিরে পেতে চাচ্ছেন কেন?
ফিরে পেতে চাচ্ছি কারণ তার সাথে আমি সংসার করছি, তার সাথে আমার একটা রিলেশন আছে, তো আমার আমার ভিতরে তো তার জন্য আকাঙ্ক্ষা আছে।
আর নতুন করে ব্যর্থ হতে চাচ্ছেন না জীবনে, তাই তো সেই কারণে?
জি জি,
নতুন করে এই জীবনে আর ব্যর্থ হতে চাচ্ছেন না সেজন্য?
সে যাবে না আসলে, ও মানে
আপনি কি বুঝতে চাইতেছেন যে আরেকটা বিয়ে করতে হবে সেই জন্য?
এই
কথাটা শোনার জন্যই এত বড় কথা আপনাকে বললাম, আপনি তো এই ধরনের মানুষ যে হিট করলে না করলে আপনার প্রত্যুত্তর আসে না, এই কথাটা শোনার জন্য। আপনি এটা স্বীকার করতেছেন না, এটা স্বীকার করলে ছোট হওয়া মনে হবে আপনার। সবাইকে ভালো করে কথা বলতে হবে, বেশি কথা বলতে হবে, জরুরি না, তাহলে তো কথাই ভাসবে গোটা দুনিয়া, কাজ করবে কখন? কিন্তু আমার আমি বুঝতে পারছিলাম ঠিকই যে আপনার মধ্যে এই জিনিসটা কাজ করতেছে, মুখ দিয়ে বের হচ্ছে না, তাই ওই কথাটা বলে আপনাকে হিট করেছিলাম আমি।
এবং
ফাইনালি
আপনি প্রথম থেকে শুনে থাকবেন যে সিনথিয়া বিয়ের যেটা কাহিনী প্রথম থেকে বলছে সেটা কিন্তু রস লাগায় বলছে,
এগুলো নিয়ে আমি ওয়ারিড না।
গল্পতে যেভাবে রস লাগাইলে
অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করতে হবে সেটা খুব ভালো করেই জানি, ওই কারণেই বছরের পর বছর এই চেয়ার আমি বসে আছি সেতু। কিন্তু আপনার মুখ থেকে কথাটা শুনতে সমর্পণ করে দেওয়া, বাট ফাইনালি আপনি যেটা বললেন যে ওকে আমি এখনো ভালোবাসি, ওর প্রতি আমার সেই আকাঙ্ক্ষাটা আছে, বিধায় ওকে আমি আমার জীবনে ফিরে পেতে চাই। আর সিনথিয়ার কথা
শুধু আমি ভয় পাই, ওকে শুধু ভয় পাই, ও আমাকে যে টর্চারটা করে টাকার জন্য সেই টর্চারটা শুধু আমি ভয় পাই।
যে কোনো
আমি ভালোবাসি,
যে কোনো কিছুই পরিবর্তিত,
ওইটা ছাড়া ওকে আমি ভালোবাসি,
যে কোনো কিছুই পৃথিবীতে পরিবর্তিত হতে বাধ্য। আর সিনথিয়ার কথা হচ্ছে, সে তো আপনার প্রশ্নে যে অনেক ভালোবাসা, অনেক পাগলের মতো ভালোবাসা নিয়ে মানুষটার কাছে গেছি, দিনের পর দিন অবহেলা, দিনের পর দিন তিরস্কার, দিনের পর দিন মানুষ। আমি শেষ করি, আপনার কথা যেমন আমি
বললাম, আমার কথা যে আম্মার কথা বলছে যে আম্মা ওকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, এরকম মানে আমাদের বাসায় এরকম ঘটনা ঘটে নাই
সেতু। এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস আলাপ করতেই পারবো অন্য এক সপ্তাহে, আমি শুধু একটু কভার করতেছি, মানে অনুষ্ঠান শেষ করছি সেতু। আপনার প্রসঙ্গ থেকে আপনি যেমন বললেন যে ওর হয়তো,
আরেকটা কথা আমি বলি যে আপনারা অসম্পূর্ণ কখনো এটা শেষ করবেন না,
না অবশ্যই না,
সম্পূর্ণ করে শেষ করবেন এটা,
অবশ্যই না, অসম্পূর্ণ করে শেষ করব না এবং সম্পূর্ণ অবশ্যই করতে চাই। এই কারণেই তো প্রায় 40 মিনিট সময় পার করে ফেলেছি আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পরেও, এবং আমি কথা দিচ্ছি কোনো এক সপ্তাহে, যেহেতু ঈদের বন্ধ সামনে সপ্তাহে ঈদ, তার পরের সপ্তাহে থেকে আবার শুরু হবে ভালোবাসার বাংলাদেশ, এবং কোন এক সপ্তাহে আবার ফলো আপ করবো আপনাদের দুইজনকে নিয়ে, এই সেই কথা আমি আপনাকে আগেই দিয়ে রাখছি, ঠিক আছে? কনভিন্স
আপনাদের মাধ্যমে যদি আমার সংসারটা টিকে, এটা আমার জন্য বড় পাওয়া হবে। ও যেহেতু গেছে, ওকে কিন্তু এর আগে আমি বলছি ও যে মন মানে কথা বলে একটা মহিলা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করে, আমি ওকে বলছি যে ওনার কাছে যাওয়ার জন্য, সম্ভবত ওনার নামটা ভুলে গেছি, বাংলা ভিশনে অনুষ্ঠান করে রাত্রে,
যাই হোক
সম্ভবত রাত্রে,
যাই হোক যেই হোক, যারাই ভালো কিছু করতেছে এসবের সাথে সবাই থাকি। আপনি একটু,
আমি ওনা, আমি ওকে বলছি যে ওনার কাছে যাই আমরা, আমাদের মধ্যে যেটা ভুল বোঝাবুঝি হইতেছে,
মানে মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনি চাচ্ছেন এটার একটা সলিউশনের দিকে যাক, এই তো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে এটা, এবং আপনি পক্ষান্তরে একটু বলুন, আচ্ছা পক্ষান্তরে আপনার বক্তব্য একটাই, একদম স্পেসিফিক বলছি এবং র ভাবে বলছি, আপনি যে কোনো কিছুর বিনিময়ে আপনি আপনার জীবনে আপনার বউ সিনথিয়াকে ফিরে পেতে চান, এবং আমি তখন মাথা থেকে বাদ দিয়ে কথাটা বলতে বলেছি, তার মানে এই না যে সারা জীবন আপনি বাদ দিয়ে রাখবেন,
না না, ও কিন্তু আমাকে বলে যে তুমি তোমার বাবা মাকে বাদ দাও, আমরা আলাদা থাকি।
আচ্ছা আমি 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 ওটা বলিনি, ওটা বলিনি,
আমি কখনো ছাড়তে পারবো না আপনাদের মাধ্যমে,
প্রশ্নই আসে
বাবা মা কখনো আমি ছাড়বো
ভাই, আপনি এই যে বাবা মা ছাড়তে পারবো না কথাটা বলতে বলতে আমাদের কেমন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন, আমরা মনে হয় বাবা মাকে ছাড়ার কথা বলবো, প্রশ্নই আসে না। আমি এই যে বারবার আপনারা শুনেন না যে আমি জার্নি করে আসি, আমি অনায়াসে ঢাকায় থাকতে পারি, এবং অনায়াসে ঢাকায় আরো 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 অনেক কি বলবো এটা আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতে পারি, আমার জন্মদাত্রী, আমার কলিজার টুকরা, আমার মা ওইখানে থাকে, তাই আমাকে ওখানে থাকতে হয়, এবং এইভাবে প্রতিদিন প্রতি সপ্তাহে আমাকে 7 ঘন্টা জার্নি করে অনুষ্ঠান করে আবার শেষ রাতে চলে যেতে হয়। সো এই হচ্ছে মায়ের প্রশ্নে বাবার প্রশ্নে আমার মানে মানে ডেভোটেড অ্যাটিটিউড, ওইটা কখনোই বলবো না আমি, ওটা আমার মুখ আমার জীবদ্দশায় ওটা বের হবে না, বাবা মা সবার আগে। এখন আমি কথা বলছি শুধু সিনথিয়া সেতুকে নিয়ে, আপনি এখানে ফোকাস করেন, আপনার পক্ষ থেকে একদম র ভাবে বলতে গেলে যে কোনো কিছুর উপরে রেখে, যে কোনো কিছুর প্রেক্ষিতে আপনি আপনার সিনথিয়া আপনার বউকে ফিরে পেতে চান, যে কোনো ভাবেই হোক ফিরে পেতে চান, আপনি আপনার সংসার শুরু করতে চান, সিনথিয়া যদি টুকটাক কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে এক একজনের এক এক রকমের ভুলভ্রান্তি, আরেকজনের হয়তো জীবনে সংসারে আসলে সে আরো দশ রকমের ভুলভ্রান্তি নিয়ে আসতে পারে। ভুলভ্রান্তি যদি থেকেই থাকে সেটা আপনি আশা করেন সেই ভুলভ্রান্তি গুলো সে ম্যানেজ করে নেবে, যেহেতু বয়স এখন খুব বেশি পরিণত না ওর, বয়সের সাথে সংসারে যেহেতু তার সংসার যেহেতু তার রন্ধ্রে রন্ধ্রে আছে, তার মা প্রচন্ড রকমের সংসারী একজন মহিলা আমি যতটুকু শুনেছি তার মুখ থেকে, সেও হয়তো সমাজ সময়ের সাথে সাথে টাকার মূল্য বুঝতে শিখবে যদি আপনার আপনার পক্ষ থেকে যে সমস্যাগুলো বলছিলেন, এবং সেও যখন সংসার ধর্মটাকে একদম তার ধ্যান জ্ঞান করে বসবে তখন হয়তো সেই সব বিষয় নিয়ে কমপ্লেন করার সুযোগই আর থাকবে না আপনার। এটা হচ্ছে আপনার পক্ষ থেকে বলা। সিনথিয়া, পাগলের মতো যাচ্ছে আপনার স্বামী, আদৌ কি যাবেন?
গুরু, আমার ওর প্রতি এখন আর কোনো ভালোবাসা কাজ করে না, আগের মতো ফিলিংস কাজ করে না, কি করব?
না, আমি তো আপনি বলিনি তো আপনার প্রেমিকের কাছে যাবেন।
না, আমার হাজবেন্ডের কাছে।
পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো ফিরে পেতে চাচ্ছে আপনার এই সংসারে আপনার হাজবেন্ড, আপনি কি বলবেন?
গুরু, আমি যখন চাইছি তখন সে আমাকে ফিরে দিয়েছে।
চার মাস খুব বেশি সময় না, চার মাস বা পাঁচ মাসের ব্যবধানে এখন পাগলের মতো আবার চাচ্ছে। আপনি থামেন সেতু, সেতু প্লিজ, আবার কথা হবে কোনো এক সপ্তাহে, আমি কথা দিয়েছি তো আপনাকে।
গুরু, আমার পক্ষে আর সম্ভব না।
সেতু, মান অভিমান রাগ বিরাগ চলে না স্বামী স্ত্রীর মধ্যে? এখনো তো বৈধ ভাবে স্বামী স্ত্রী আপনার, তাই তো? কথা বলেন তো, পাঁচ মিনিট, তিন মিনিট কথা বলেন, আপনাদের জন্য সময় দিলাম, তিন মিনিট কথা বলেন।
হ্যালো,
হ্যাঁ
বলো।
আমরা সরে গেছি স্টুডিও থেকে, জাস্ট কথা বলেন দুই তিন
মিনিট। তুমি কেন চাইতেছো না, তুমি কি চাইতেছো?
তুমি তো আমার ভালোবাসো নাই, তুমি আমার সাথে জানোয়ারের মতো অ্যাটিটিউড করছো।
কি করছে এখন তোমাকে?
কন্ডিশন শুধু একটু দিয়ে দিই ভাই, একদম ঘর বাড়ি বানায় ফেলেন না, জাস্ট কথা বলেন। মানে একদম, মানে অনেক লোক তো, অনেক জন শ্রোতা, আর আমি আমি রাগ বিরাগ ওইসব না, মারামারি ধরাধরি এগুলো তো হইলো, সবই শুনছি সবার মতো। গত এক দেড় মাস আপনাদের মধ্যে কথা হয়নি, দেড় দুই মিনিট
আমার কথা, যেটা
আপনি কথা বলেন সিনথিয়ার সাথে কথা বলেন। সে তো
বাদ দিয়া ওকে আমি
এগুলো শুনেছি, আমরা এগুলো শুনেছি, চাইলে কিভাবে চাইতে হয় শুনি তো, কিভাবে চাইতে হয় চাইলে ভালোবাসা, এতটুকু তো শিখিয়ে দেওয়া লাগে না রে ভাই। চান তো আপনি আপনার বরে কেমনে চাওয়া লাগে? চান যে ওর আবার শরীর খারাপ করতেছে, একটু পানি পানি দেওয়ার ব্যবস্থা করো, এই যে পানি। ওর মাঝে মাঝে আবার আপনি জানেন কি খবর, যে মাঝে মাঝে যার বুকের ই বন্ধ হয়ে যায়, জানেন এটা? বেশি স্ট্রেস নিয়ে
ইদানিং
হচ্ছে, এটা হচ্ছে, এবং ওই প্রবলেমটা মাঝে মাঝে হচ্ছে আমাদের স্টুডিওতে। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করব, আর আর সময় দিতে পারছি না, এক দেড় মিনিট কথা বলেন শুধু, আপনাকে বলছি সেতু, সিনথিয়াকে যেহেতু চরম ভাবে চাচ্ছেন, চান তো আপনার মতো করে?
আচ্ছা, আমার মতো করে যেভাবে চান, যে সিনথিয়া তুমি আমার কাছে ফিরে আসো, আমি এটাই চাই, আমরা সুখে শান্তিতে থাকি, বাবা মা, তোমার বাবা মাও থাকবে, আমার বাবা মাও থাকবে, আমরা যেন নতুন যেমন শুরু করছিলাম সেমন যেন থাকতে পারি, এবং আমার আমার বাসার পক্ষ থেকে এই যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, তুমি যদি আমার বাসায় চলে আসো এই দূরত্বটা থাকবে না। আমার মা আমাকে কথা দিচ্ছে যে এই কথা, এই যে দূরত্বের কথা, এটা কখনো উঠবে না, এরপরে কখনো উঠবে না যদি তুমি না উঠাও, আমাদের পরিবারের পক্ষ থেকে এই কথা কখনো উঠবে না, এটা তুমি ইনশিওর রাখো, তুমি আমার কাছে ফিরে আসো।
সিনথিয়ার কাছে যাবো, তার আগে সিনথিয়ার বাবার বাবার কাছে একটু যাই। বাবা হিসেবে আমরা কিন্তু যখন শুরু করেছিলাম অনুষ্ঠানটি তখন পর্যায়ে এমন ছিল যে না সেতু চায় না সিনথিয়া চায়, এবং সম্পর্কটা শুরু হওয়ার আগে মনে হয় ভেস্তে গেল বা শেষ হয়ে গেল, কিন্তু অনুষ্ঠানে যখন শেষ মুহূর্তে মেঘলা তখন ব্যাপারটা এই পর্যায়ে আসলো, একদম শেষ মুহূর্তে যখন অনুষ্ঠানটি তখন ব্যাপারটা এই প্রসঙ্গে আপাতত আসলো যে একজন মানুষ অকপটে স্বীকার করলো ফাইনালি যে আসলে সে এখনো পাগলের মতো চাচ্ছে যে তার বউ যেন ফিরে আসুক, আর সিনথিয়া বলছে যে আমি যে তার কাছে যাব নতুন করে সে বিশ্বাস পাচ্ছে না। বাবা হিসেবে আপনার কি সিদ্ধান্ত, এটা কি ফাইনাল করেছেন?
এই জিনিসটা হলো, সে তো যা বলল এ তো মিথ্যা বললই, আর হ্যাঁ আব্বা,
না না, আমি আমি শুধু এটা আমি আর পেছনে না যাই, আমরা আবার আপনাকে আপনাকে কিন্তু আমি আবার আরেকদিন ফোনে নিয়ে আমি আমি বলেছি কথা অলরেডি, শুধু এই যে প্রসঙ্গটি চলতেছে এটি বললাম, যেহেতু এখনো বৈধভাবে স্বামী স্ত্রী তারা, তাই কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তাদের উপরই, যেহেতু তারা সাবালক বাংলাদেশ ফৌজদারি আইন অনুযায়ী, এবং সেক্ষেত্রে বাবা হিসেবে ব্যাপারটা যদি যা এরকম কিছুই ঘটে যায়, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি হবে এখানে? বা আপনি 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 কি সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যাপারটাতে কি করবেন এখনো? কি হ্যাভ ইউ মেড ইউর মাইন্ড?
আপনাদের মাধ্যমে যাওয়ার হবে,
আমাদের মাধ্যম তো বুঝতেই পাচ্ছেন যে পাগলের মতো চাচ্ছে, ওর চাওয়াতে কোনো খাদ আছে বলে? আমাদের তো কোনো মেশিন নাই, ডিটেকটিং মেশিন নাই যে আমি ধরে ফেলবো যে সে তো চাচ্ছে চাওয়ার মাত্রাটা কেমন। বাট সে তো লাখ লাখ মানুষের কাছে একদম সারেন্ডার করে চাচ্ছে যে আমাকে।
ওটা হলো দেখেন, আগে যখন বিয়ে করছিল এটি যখন আমাদের জানাই নাই, এখন বলে আমাদের জানাইছে।
যাই হোক, আমি এইগুলো প্রসঙ্গেতে এগুলো হয়তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, আমি এই জন্য প্রসঙ্গটা বারবার তুলতে পারছি না। ও বলছে, ও যে রেফারেন্স কোট করেছে যে আমি এটার কসম করে বলতে পারি, আর প্রসঙ্গটা আমি আনতে চাচ্ছি না, কারণ এক সময় তো আমরা ছিলাম না অ্যাকচুয়ালি। বাট একদম কথাটাকে শেষ মুহূর্তে নিয়ে এসেছে, একদম লাস্ট ডায়াফ্রেমের মধ্যে চলে এসেছি আমরা। শুরু করেছিলাম এভাবে যেটা কখনোই হবার না, সেতুর পক্ষ থেকেও বলেছিল এবং সিনথিয়াও বলেছে পসিবল না, কখনোই সম্ভব না। আস্তে 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 ঘটনা যখন একদম স্পেসিফিক একদম রুটে চলে আসলাম দেখেন, তখন ব্যাপারটা এই দাঁড়ালো, সে কিন্তু একদম সমস্ত রাগ ঢাক ফেলে দিয়ে, সবকিছু ফেলে দিয়ে লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে বলল যে আমি আসলে এই মেয়েটিকে নিয়ে সংসার করতে চাই, আমার জীবনে ফিরে আসুক, আমি যে কোনো কিছু বিনিময় এটা চাচ্ছি।
এবং মুখে বলে কিন্তু,
এবং সিনথিয়া যেটা বলছে যে ঠিক আছে আমি আমাকে চাচ্ছে সব ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাসটা পাচ্ছি না, যেহেতু এতবার আমি তার কাছে কষ্ট পেয়েছি, ফেরত আসছি তার কাছে, সেই ভরসাটা পাচ্ছি না। কিন্তু দেখেন, শুরুটা করেছিলাম একদম দুইজন দুই মেরুতে ছিল, এখন যখন অনুষ্ঠান শেষের দিকে এসেছি অনেক কিন্তু কাছাকাছি এটা অবস্থান, এই যে কথার প্যাটার্ন। আপনি নিজেও একজন বয়সী মানুষ, জীবনের অনেক প্রজ্ঞা অনেক অভিজ্ঞতা আপনার ভেতরে আছে, আপনি বুঝতে পারছেন যে একটা
আমি গুরু মুরব্বীর কাছে বলছিলাম যে ওই বাসায় যত লোংরা পরিবেশ আছে ওখানে থাকলে ও অ্যাক্সিডেন্ট হবে। সেতুর আব্বা আমেরিকার তখন ফোন করে আমার বললো যে তোমার মেয়ে ফাঁসি দিতে গেছিল, তো আমি বললাম তো ফাঁসি দিতে যখন গেল তাইলে ওই বাসায় থাকার দরকার না, তিন ভাই তিন বাসায়।
আপনি আপনি ফাইনালি কি সিদ্ধান্ত তাহলে নেননি এখনো?
ফাইনাল সিদ্ধান্ত তো
আপনি কি করবেন, আপনার মেয়েকে সেপারেশনে নিয়ে যাবেন, আইদার আপনি তার সাথে আবার সম্পর্কটা রিবিল্ড করবেন, সেটা কি ভাবান ভাবনা চিন্তা?
মুরব্বীর কাছে আমার বলা হয়েছে যে ভিন্ন বাসা নিয়ে থাকুক, জামাই বউ থাকুক, অসুবিধা নেই, বাপ মা তো থাকে।
এইভাবে সিদ্ধান্ত নিয়েছেন আপনি?
এটা আরো আগে, যে আট মাস আগে।
এখন সিদ্ধান্ত কি নিয়েছেন ফাইনালি?
এখন সিদ্ধান্ত হলো আপনার কাছে যখন আসা হয়েছে আপনার মাধ্যমে
আমরা হয়তো একটা প্রেক্ষাপট তৈরি করতে পারি, সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে।
ওই হ্যাঁ, সিদ্ধান্ত যখন নেওয়া হয় আপনাকে নেওয়া হবে, আপনাকে সারা সিদ্ধান্ত নেওয়া হবে না।
সিনথিয়া, বাবা মা তো সাথে থাকে, বাট সিদ্ধান্ত অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, যেহেতু বাংলাদেশি আইন বলতেছে শিশু এবং নারী আইন যে অ্যাক্ট, সেখানে কিন্তু 16+ হলেই সাবালক ধরা হয়। বাংলাদেশ অবশ্য বিয়ের বৈবাহিক সূত্রের ক্ষেত্রে 18+ হওয়া উচিত, সে অর্থে আপনি 21 বা 22 চলছে, তাই তো? আপনি আপনার শেষ বক্তব্য, একদম শেষ, এক লাইনে, অনেক দেরি হয়ে গেছে।
অবিশ্বাস আর এত কিছু পরে তার প্রতি আমার বিশ্বাস একদমই নাই,
ভরসাটা পাচ্ছেন না, তাই তো?
একদম ভরসা নাই, ভালোবাসা আগের মতো আমি বাঁচতে পারবো না তাকে, যেই শরীর যেই সম্পর্ক সে হয়তো আমাকে চাচ্ছে, কিন্তু আমি যদি তাকে আগের মতো করে ভালোবাসতে না পারি আবার সৃষ্টি হবে এরকম সমস্যা।
ওর চাওয়ার মাত্রাটা যে এত তীব্র, এটা কি আগে টের পাইছিলেন?
না গুরু, আমাকে কখনো এইভাবে বলেনি, সে আমার তো সে তো আমাকে ভালোবাসে নাই গুরু, আমি বারবার ফিরাই দিছি।
আজকে বললো?
আজকে বললো, সে কেন বললো সেটা সেই জানে।
বাট শুনলেন কি আজ প্রথম?
শুনলাম আমি, কিন্তু গুরু আমার ভিতরে একটু নাড়া দেয় নাই।
কিন্তু আপনি শুনলেন প্রথম, জাস্ট ভরসাটা পাচ্ছেন না, তাই তো?
ভরসাও পাচ্ছি না, বিশ্বাস করি না।
হ্যাঁ, অনুষ্ঠান শেষ করি রে ভাই, এক ঘন্টা সময় পার হয়ে গেছে,
একটু শুনবেন আমার?
আবার শুনবো।
আমি কিন্তু ওকে ওকে চাই দেখে ওর ওর বাসার থেকে আমি বিতাড়িত হওয়ার পরেও, এই যে 7-8 মাস, 8 মাসে আমি কয়েকবার গেছি, মানে কয়েকবার না প্রত্যেক মাসে 4-5 বার গেছি। আমার বিতাড়িত হওয়ার পরেও কোন ছেলে সম্ভবত এই কাজটা করবে না, আমি ওকে চাই দেখে বারবার গেছি।
পারিবারিক ভাবে যদি সিদ্ধান্ত হয় যে ভাই টাইদের সাথে না আপনি আলাদা ভাবে সংসার করুন, বাবা মার সম্মান তো পুরো করবেন, তাদের খাতির যত্ন সব করবেন, কিন্তু আলাদা ভাবে নিজেরা সংসার করুন, তাহলে আপনার তরফ থেকে কোনো কোন রকমের ইয়ে আছে এখানে? আমাদের এখানে কিন্তু ডকুমেন্টেড হয়ে থাকবে প্রত্যেকটা ইনফরমেশন, পরবর্তীতে কোনো ক্যাজুয়ালিটি যদি হয় সেটার জন্য কিন্তু রেসপন্সিবল থাকতে হবে, এটা মাথায় রেখে বলুন।
জি জি, আমি এটা
একদম একদম সলিড অ্যান্সার, বাবা মাকে বাদ দেওয়ার প্রসঙ্গ কিন্তু এখানে না।
আচ্ছা আচ্ছা, আগে চাইছি আমি বাসাও দেখেছি,
মনের কথা আপনি রাজি, তাই তো? রাজি,
ওকেও বাসা দেখাইছি।
এক্স্যাক্টলি,
ওকেও বাসা দেখাইছি।
শেষ শেষ শেষ,
ওকে আমি বাসা দেখাইছি।
আচ্ছা, আপনি?
আমি যখন আগাই ও তখন পিছায়।
আচ্ছা, ক্লিয়ার, ডান। আপনি রাজি, আপনি যে কথা বলছিলেন আপনি একদম রাজি যে যদি আলাদা ভাবে সংসার করতে হয়, এখন তো বাবা মা থাকে না, বাবা মা তো থাকে আপনার আমেরিকাতে, তাই না? জি, এখানে শুধু
আমেরিকাতে থাকে, কিন্তু এখানে আমাদের একটা বড় বাসা ভাড়া নেওয়া।
আচ্ছা আচ্ছা,
এখানে শুধু আমার ছোট ভাই থাকে, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ।
আচ্ছা আচ্ছা, ওর সমস্যা হচ্ছে, আপনার বউয়ের সমস্যা হচ্ছে, অনুষ্ঠান শেষ করি, মাঝে মাঝে ওর বুকের প্রবলেম হয়, নিঃশ্বাসের সমস্যা হয়। আমার অনুষ্ঠান শেষ করি, সিনথিয়া, অনুষ্ঠান শেষ করছি, আপনি একটু পানি খান। আমার অনুষ্ঠান শেষ করছি, এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আর যে কথা আপনি বলছিলেন, আপনার কথা শেষ ধরি, সিনথিয়ার বাবা যে আলাদা ভাবে থাকায় সেটার জন্য সে প্রস্তুত, মানে সবকিছুর বিনিময়ে সে সে চাচ্ছে। আমি জানি না, আমি জানি না যে শেষ পর্যন্ত এটা 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 কি করবে। ফাইনালি অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বন্ধু, একদম
জিজ্ঞেস করেন, আমি কি ওকে বাসা দেখাইছি? ওর আব্বা যে বলতেছে চিটার,
তবে আমি বুঝতে পারছি যে অসহায়ত্বের একটা জায়গা থেকে সিনথিয়ার বাবা আপনিও চাচ্ছেন যে একটা সলিউশন হোক, একটা সলিউশন হোক, যে সলিউশনে আবার নতুন করে তাকে কোনো ক্ষতিগ্রস্ত হতে হবে না, এরকম কোন সমাধানের দিকে আপনিও তাকিয়ে আছেন। সিনথিয়া, আপনার প্রবলেম হচ্ছে আপনি কোনোভাবে ভরসা রাখতে পারছেন না। আর ফাইনালি আমরা অন্তত আজকে কনফার্ম হলাম, বিয়ের পর থেকে আজকে অন্তত কনফার্ম হলাম যে সেতু যে কোনো কিছুর বিনিময়ে সিনথিয়াকে ফিরে পেতে চাচ্ছে, এরকম একটা অবস্থাতে অনুষ্ঠান শেষ করছি বন্ধু। ফার্দার কি হবে সেটার জন্য আমরা কোনো একদিন আবার ফলো আপ করার চেষ্টা করব এই দুইজনকে সাথে নিয়ে। সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল কিন্তু অবশ্যই আপনি সিনথিয়া এবং আপনি সেতু, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ভালোবাসার বাংলাদেশ, গুরু এহতেশাম, মেঘলা, প্রডিউসার ইন্তেজার, আর লাখো লিসেনারের যে কমিউনিটি, তারা শুধুই হয়তো একটা প্রেক্ষাপটের দিকে তাকিয়ে থাকতে পারে, প্রেক্ষাপট তৈরি করতে পারে, বাট সিদ্ধান্ত শুধুমাত্রই আপনাদেরকে নিতে হবে। এ জীবন একান্তই আপনাদের, এ জীবনের পরিপূর্ণ ওনারশিপটা আপনাদেরকে নিতে হবে। আপনাদের হাত ধরে রিলেশনশিপটা তো আমরা রিবিল্ড করে দিলাম, কিন্তু তারপরে যদি কোনো কনসিকোয়েন্স তৈরি হয়, জীবনটা যদি ছন্দপতন ঘটে, কোনো দুর্ঘটনা যদি ঘটে বসে, কোনোভাবে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তাই জীবনের এই চরম সিদ্ধান্তটা, জীবনের এই মূল্যবান সিদ্ধান্তটা নিজেদেরকে নিতে হবে। এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ। একটি ফোন কল নেওয়ার ইচ্ছা ছিল, যাকে আমরা কথা দিয়েছিলাম, দেখি তাকে ফোনে পাই কিনা। অনেক অনেক রাত হয়ে গেছে, তারপরও একটা ফোন কলটা নিয়েই অনুষ্ঠান শেষ করব।
রাইট, এবং যাকে ফোন দিতে যাচ্ছি আমরা, সে হচ্ছে, তার নাম হচ্ছে মাহাদি উমরো, এবং তিনি আমাদের রেকর্ডেড প্রোগ্রাম সবসময় শোনেন। আর উনি লিখেছেন যে, আমি যেন রেকর্ডে আমার নামটা শুনতে পাই, মেঘলা পয়েন্ট গুরু, আমি সুন্দরবন খুলনা থেকে বলছি, বাট শুনতে পাই না কোনোদিনও, কিন্তু রেকর্ডটা উনি সবসময় শোনেন।
বন্ধু, ভালো থেকো, ভালোবাসার মধ্যে থেকো, ভালোবাসার অত্যাচার কোনোভাবেই যেন তোমাকে কষ্ট না দেয়। আমরা তাকে ফোনে নেওয়ার চেষ্টা করছি, আর এই ফাঁকে শেষ একটা লাইনে যদি কিছু বলার থাকে, শুনতে, এক লাইনে।
গুরু, আমি ওর ভালোবাসার মধ্যে প্রাণ খুঁজে পাই না।
আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে শেষ শেষ বক্তব্য, এক লাইনে।
গুরু, এই রিলেশনটা আসলে কন্টিনিউ করলে আবার ভেঙে যাবে এইভাবে।
আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন, একান্ত আপনার সিদ্ধান্ত, কিন্তু আমরা একটা ফলো আপ প্রোগ্রাম অবশ্যই করবো আপনাকে এবং তাকে নিয়ে, এবং সেখানে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবজারভেশনটা আপনাকে এবং সেতু দুজনকে জানাবো, এবং কোনো না কোনো ভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি কিনা, যার যে জিনিসটি প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সেই চেষ্টাটা করবো। স্পেশালি আমি জানি যে আপনার ভাই অনূর্ধ্ব 16, আন্ডার 16 জাতীয় দলে খেলছেন ক্রিকেট, ফাহিম, তাই তো? ফাহিমের জন্য আমার অনেক শুভকামনা, এবং তার পাশে কিভাবে দাঁড়ানো যায় সে চেষ্টা নিয়ে আমি সেদিন হয়তো একটা ফলো আপ প্রোগ্রাম করবো, ফাহিমকে সেদিন ফোনে নেব। ফাহিম, খেলা কিন্তু চালিয়ে যাও ভাই, তোমার মাছ দিয়ে তোমার বাবা, তোমার বোন অনেক কষ্টই হয়তো পেয়েছে, তারা যেন সমগ্র বাংলাদেশকে দেখতে পায়। আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি, সিনথিয়া, বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত রাত পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে, কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমার সেই বন্ধু, হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি গুরু এহতেশাম বলছি, ভালোবাসার বাংলাদেশ থেকে। আপনার মেসেজ, আপনার টেক্সট আমি পেয়েছি, এবং আপনার টেক্সট আরেকবার মেঘলা পড়ে শোনা।
ওকে, উনি লিখেছেন যে আমি যেন রেকর্ডে আমার নামটা শুনতে পাই, মেঘলা পয়েন্ট গুরু, আমি সুন্দরবন খুলনা থেকে বলছি, ওখান থেকে শুনতে পাই না, সো রেকর্ডটা উনি শুনবেন।
রেকর্ডেড স্পিচ যখন যাবে তখন আপনি আমাদের সাথে এই যে ফোনের কনভারসেশন সেটা আপনি শুনতে পাচ্ছেন, এবং আমাদেরকে সরাসরি না শোনার পরেও এতগুলো টেক্সট এবং কমেন্টস আপনি করেছেন সেগুলোর জন্য অনেক কৃতজ্ঞতা। কমেন্টস এর জন্য না, আমাদের সাথে যে আছেন, আমাদেরকে এত দূর থেকে নেটওয়ার্ক সরাসরি না পাওয়ার পরও এত ভালোবেসে যাচ্ছেন সেজন্য অনেক বেশি কৃতজ্ঞতা আপনাকে। সবকিছু মিলিয়ে আপনার পক্ষ থেকে এই অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলার থাকে।
হ্যাঁ, এই অনুষ্ঠানটা অনেক কি বলবো, সমাজকে চেঞ্জ করার জন্য আপনাদের অনুষ্ঠানটা অনেক অবদান রাখতে পারে। আর এইটা ধরো মনে করেন আমাদের মতো এরকম গ্রামে গ্রামে প্রচার করা হয় তাহলে আরো অনেক কিছু হইতে পারে। আর এ থেকে আপনাদের ক্ষেত্রে তো শুধু দেখি দুঃখের এ করে, তারপর ভালোবাসার এইগুলো বাদ সহ এর সাথে যদি আপনারা লাইফের কিছু স্টোরি মানে খুব করুণ অবস্থা এরকম ধরনের করেন তাহলে মনে করেন আরো ভালো হয়, আমার যা মনে হয়।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জীব আরেকটা কি যেন বলছিলেন?
হ্যাঁ, বলতেছিলাম কি আমার তো সামনে পরীক্ষা, আমাদের জন্য একটু যেন শ্রোতারা সবাই দোয়া করে এটাই বলবো।
অবশ্যই আমরা সবাই
মিলে দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। ইন্তেজার ভাইয়া তোমার ফেসবুকে কানেক্ট করছিল ওখান থেকেই,
সে আসলে ম্যাচ মেকার প্রডিউসার ইন্তেজার, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য। এইভাবেই যারা বেশি আমাদের সাথে যুক্ত বেশি বেশি হচ্ছেন তাদেরকে আমরা সরাসরি ফোনে নিয়ে নিচ্ছি। শেষ করছি বন্ধু আজকের মতো, সামনে সপ্তাহে ঈদ সমাগত এবং শুরু করেছিলাম শারদীয় সার্বজনীন দুর্গোৎসব দিয়ে, শেষ করছি ঈদুল আজহা দিয়ে, এবং দুই সম্প্রদায় বা দুই ধর্মের মহান দুই উৎসবের মধ্যে ব্রিজ তৈরি হয়ে গেছে আসলে, যেটির জন্য আমরা সবসময় তাকিয়ে থাকি যে সমস্ত কিছুর বিনিময়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মেরই থাকুক না কেন দারুণ সুখে এবং শান্তিতে সহাবস্থান হবে, সেই প্রতীক্ষায় থাকলাম বন্ধু। ঈদুল আজহার যে সত্যিকারের যে আদর্শিক যে ব্যাপার, যে দার্শনিক যে নান্দনিকতা, সেটি হচ্ছে স্যাক্রিফাইস, স্রষ্টার জন্য স্যাক্রিফাইস করার মন মানসিকতা, জীবনের সবচেয়ে পছন্দতম জিনিসটা, সবচেয়ে ভালোতম জিনিসটা স্রষ্টার জন্য স্যাক্রিফাইস করার মেন্টালি প্রস্তুতি, এবং সেটাই যেন সত্যিকার অর্থেই আমরা আদায় করতে পারি কুরবানির মাধ্যমে, সেটাই হোক আমাদের সত্যিকারের ব্রত, এবং সবকিছুর বিনিময়ে ভালোবাসায় ভরে যাক এই বাংলাদেশ, সবাই পরস্পরকে অনেক বেশি করে ভালোবাসুক, ভালোবাসার মধ্যে কোন রকমের এই কষ্ট হতাশা আর এ ধরনের না পাওয়ার বেদনা যেন আর নতুন করে বেজে না ওঠে। সবাই ভালো থাকবেন, সামনে সপ্তাহের বিরতির পরেই পরের সপ্তাহে আবার হাজির হয়ে যাব আপনাদের ভালোবাসার কথাগুলো বলতে। ভালো থাকুন, বিদায় আজকের মতো।
বন্ধু, এতক্ষণ শুনছিলেন সিনথিয়া আপুর জীবনের কাহিনী, তার জীবনের গল্পই উনি এতক্ষণ বললেন, এবং শুনছিলেন গুরু হিতাশামের কথা। আর বন্ধু, এই মুহূর্তে ঘড়িতে কিন্তু সময় ঠিক রাত 2:29, অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি, আর আপনারা শুনছিলেন এতক্ষণ প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আর এই অনুষ্ঠানটি আপনি শুনতে পারছেন ঢাকা এফএম 90.4 থেকে। আর এই মুহূর্তে মেঘলা কথা বলছি, বাট চলে যাব, একটু পরেই চলে যেতে হবে। তবে যাওয়ার আগে বন্ধু, সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, সবাইকে ঈদুল আধার শুভেচ্ছা, সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাই যে যার যেখানে আছেন সবাই যার যার মতন করে ভালো থাকেন এই প্রত্যাশা। এবং আরও একটা ব্যাপার যে আপনারা অনেকে আমাদের এই এপিসোডগুলো মিস করেন, রেকর্ডেড ভার্সনগুলো শোনেন, সো যারা রেকর্ডেড ভার্জনগুলো আমাদেরকে মানে ঠিকমতো খুঁজে পান না তাদের উদ্দেশ্যে বলছি যে বন্ধু, আমাদের একটা ওয়েবসাইট আছে নিজস্ব ঢাকা এফএম এর, এবং সেটি হচ্ছে www.dhakafm904.com। সো এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, সো আপনি ইচ্ছে করলে যখন তখন প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন। আর অবশ্যই যারা দেশের বাইরে থাকেন বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের প্রোগ্রাম রেডিওতে বা মোবাইলে শুনতে পান না, তারা ইজিলি আমাদের প্রোগ্রাম অনলাইনে শুনতে পারবেন। সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে dhakafm904.com/live। আমি আরো একবার বলছি, আপনি অনলাইনে আমাদের প্রোগ্রাম শুনতে পারবেন, আর অনলাইনের অ্যাড্রেসটি হচ্ছে dhakafm904.com/live। এখানটিতে আমাদের প্রোগ্রাম আপনি অনলাইনে ইজিলি শুনতে পারবেন, কোনো নেটওয়ার্কের প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর আপনি আপনার জীবনের কথাগুলো আমাদের এখানটিতে এসে অবলীলায় বলে যেতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আর এই জন্য আপনাকে দুটো প্রসেস অবলম্বন করতে হবে, এবং সেটি হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন, এবং টেক্সটের নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, আর অবশ্যই আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1, এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। আর ওকে, আর আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজার ভাইয়ের পক্ষ থেকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন উনি, এবং তাদের মধ্যে আছেন আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বার সাইদ, বারোই, বাবুল, হাবিব, আনিস, আমিনুল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, আর বন্ধু চলে যাচ্ছি, চলে যাব। আর গুরু যেটা বললেন, সামনের সপ্তাহের বিরতির পর আমরা আবারও ফিরে আসব। সো আপনার ঈদটা, আপনার পূজা অনেক অনেক ভালো কাটুক, এই প্রত্যাশায় চলে যাচ্ছি। This track was downloaded from FusionBD.com.